This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে অন্ধকারের গল্পে। অনেকদিন বাদে ইভানকে শুনছেন আপনারা এবং অনেকদিন বাদে আসলে পুরো সপ্তাহের পরে রোববারের এই রাতে অন্ধকারের গল্পের এই আয়োজন শুরু হয়ে গেছে অনলি অন ঢাকা এফএম 90.4 এ। সবাই নিশ্চয়ই বার সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন যে নতুন কোন অন্ধকারের গল্প নিয়ে অন্ধকারের গল্পের এই টিম মাইক্রোফোনের সামনে হাজির হয়, আপনাদেরকে পৌঁছে দেয় নতুন কোন তথ্য, নতুন কোন কাহিনী। নিশ্চয়ই আজও আমরা সেরকম একটি কাহিনী, সেরকম একটি দুঃখজনক অধ্যায়ের কথা আপনাদেরকে শেয়ার করব। সেই সব কিছুর মাঝখানে যাব, তার আগে আজকে দিন তারিখটা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। অলরেডি দিনটি পার হয়ে গেছে, একেবারেই 18 জানুয়ারি 2015 শেষ সময়টাতে আমরা আছি। হয়তো আর এক থেকে দেড় ঘন্টা পরে নতুন একটি দিন, নতুন একটি প্রহর শুরু হয়ে যাবে। 5 মাঘ আজ 1421 এবং 26 রবিউল আউয়াল 1436 হিজরি। অন্ধকারের গল্পের আজ আমরা আমাদের অন্ধকারের গল্পের টিম দুজন অতিথি এখানে হাজির করেছেন, তারা দুজনই শিশু এবং একটি দুঃখজনক ঘটনার মাঝখান দিয়ে তারা উঠে এসেছেন। আমাদের সাথে আছেন শিশু কুলসুম, যিনি পাচার হতে হতে অনেকটা ভাগ্যের জোরে, অনেকটা কপালের জোরে এবং একটি অর্গানাইজেশনের বদৌলতে, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বা সৃষ্টিকর্তার ইচ্ছায় বলতে পারি, আবারও ফিরে আসতে পেরেছেন। এবং পথ শিশু হাসান, তার কথাও আমরা শুনবো। আজ কুলসুমের বাবা তিনি আমাদের সাথে আছেন, আমরা এই দুই শিশুর কথা শুনবো। তার আগে বলি, আপনাদের মূল্যবান মতামত আমাদের এই অনুষ্ঠানকে আরো অনেক বেশি রিচ করবে। আপনাদের কাছ থেকে এই গল্প শুনতে শুনতে, সেই কাহিনীগুলো শুনতে শুনতে আপনাদের নিজেদের সেই সচেতনতা বৃদ্ধির কাজটি অবশ্যই আপনারাও করতে থাকবেন, সেই আশাটাও করব। পাশাপাশি আপনারা যে কোনো কিছু আমাদেরকে সাজেস্ট করতে পারেন, বলতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে, বা এই ঘটনার মাঝখান থেকে আপনারা যদি নিজেদের কোনো, নিজেদের আশপাশের কিংবা নিজের পরিবারের কিংবা নিজের আত্মীয় স্বজন কোনো জায়গায় এরকম ঘটে যাওয়া কোনো ঘটনা মিলে যায়, সেই সব কিছু আমাদেরকে শেয়ার করতে পারেন, আমাদেরকে লিখতে পারেন, আমাদেরকে ফেসবুকে এসে আমাদেরকে খুব সহজেই হাসান কুলসুম তাদেরকে আপনারা দেখতেও পারেন। ফেসবুকের লিঙ্কটি নিশ্চয়ই মনে আছে, আমি আবারও বলে দিচ্ছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। সেখানে একটি লাইক করে রাখলেই আপনি কিন্তু আমাদের পোস্টটি দেখতে পারবেন। এবং অন্ধকারের গল্পের এই টিম পুরো সপ্তাহ জুড়ে একেবারেই অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে তুলে নিয়ে এসেছে আমাদের সমাজের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বিপদগামী গল্পের কথা, অন্ধকারের গল্পের কথা। আমরা কথা বলাছি না, শুরুতেই আমি আজকের অতিথি কুলসুমকে দিয়ে শুরু করতে চাই। কুলসুমের কাছ থেকে জানতে চাইব তার সমস্ত ঘটনার দিকে, কিভাবে সে পাচারের হাত থেকে মুক্তি পেল এবং কিভাবে আসলে সে সেই পাচারের মতো একটি বিষয়ে পড়তে যাচ্ছিল, কি ঘটেছিল। আমরা কুলসুমকে মাইক্রোফোনে নিতে চাই। কুলসুম, কেমন আছো?
ভালো আছি ভাইয়া,
অনেক ভালো আছো। এখানে
আপনি কেমন আছেন?
আমি অনেক ভালো আছি এবং তুমি আসলে এত চমৎকার করে আমাদের সাথে কথা বলা শুরু করলে মনটাই ভালো হয়ে গেল। কিন্তু যে ঘটনার মাঝখান থেকে তুমি আসলে, যে ঘটনা তোমার সাথে ঘটলো, সেই ঘটনাগুলো যখন তোমার এখনো মনে পড়ে বা তোমার চোখে মুখে সেই ঘটনার একটা দুঃস্বপ্নের ছায়া বা আতঙ্কের ছায়া দেখতে পাচ্ছি, বুঝলাম, আমি তোমাকে আজকে, সব মানুষ আজকে, প্রচুর মানুষ তোমাকে শুনতে পাচ্ছে, তাদের জন্য সেই ঘটনাগুলো আমরা তোমার কাছ থেকে শুনবো, কি কি হয়েছিল, কেন তুমি সেরকম একটি ঘটনায় ইনভলভ হয়ে গিয়েছিলে, সেই সব কিছু শুনবো। আমি যেমনটা বলছিলাম যে তোমার বাবাও তোমার পাশে আছেন, তুমি পাচার হতে হতে সেখান থেকে ফিরে আসতে পেরেছো, আমাকে বলবে যে সেই দিনকার ঘটনাটা কি ছিল? তার আগে একটু তোমার সম্পর্কে বলতে চাই, তুমি কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে পড়ছো, সেগুলো একটু যদি জানাও আমাদেরকে।
আমাদের গ্রাম উত্তর নয়াপাড়া, আমাদের জেলাটা হচ্ছে ময়মনসিং, থানা গফরগাঁও। আমার স্কুলের নাম রৌহা মারুফ স্কুল ইন্টারন্যাশনাল গার্ডেন। আমার নাম কুলসুম, আমার পিতার নাম মোহাম্মদ হেলালুদ্দিন।
তোমার বয়স কত?
বয়স ভাইয়া আমার বয়স 13 বছর।
এখন 13 বছর। তোমরা কয় ভাই বোন?
আমরা 4 ভাই বোন।
আচ্ছা, তুমি কততম?
আমি তৃতীয়।
মানে তোমার ছোট ভাই বা বোন আছে?
জি।
আচ্ছা, এবং তুমি এখন কোন ক্লাসে পড়ছো?
ক্লাস 7।
এবং ক্লাস 7, তোমার বাড়ি থেকে স্কুলের যাওয়া আসা যে তুমি করো, সবসময় একা একাই করো?
একা একা, আমার বান্ধবীরা আছে তাই নদী পার হয়ে যাইতে হয় গ্রামের বাড়ি।
আচ্ছা, মানে কতক্ষণ লাগে তোমার বাসা থেকে স্কুলে যেতে?
প্রায় 1 ঘন্টা লাগে।
তুমি কি পায়ে হেঁটে স্কুলে যাও নাকি কোন?
জি ভাইয়া।
পুরো পথে পায়ে হেঁটে যাও?
জি।
এবং তোমার বাবা তিনি কি করেন? তিনি আছেন আমাদের সাথে, তার সাথে আমরা কথা বলবো, তোমার কাছ থেকে একটু জেনে নিচ্ছি।
ভাইয়া আমরা তো এত বড় লোক না, আমার বাবা কৃষি কাজ করে।
আচ্ছা, এবং তোমার মা তিনি কি কিছু করেন?
না ভাই, আমার মা কিছু করে না।
তোমাকে একটা মজার কথা বলি, যারা কৃষক তারা কিন্তু আসলে অনেক বড় মানুষ, তুমি আজকে থেকে সেটা বিশ্বাস করবে। কারণ কৃষকরা ফসল ফলায়, তোমার বাবা সারাদিন পরিশ্রম করে ফসল ফলায় এবং যাদের কথা বলছো সব মানুষ কিন্তু সেই ফসল, তাদের বদৌলতে আমরা খাবার পাই বা আরো অনেক কিছু পাই। তোমার তুমি আজ থেকে গর্ব করবে যে তোমার বাবা একজন কৃষক, মনে থাকবে?
জি ভাইয়া।
আচ্ছা, এবং আরেকটা ব্যাপার দেখো যে তোমার বাবা তিনি এত কষ্ট করেন, কৃষি কাজ করেন, যা কিছুই করেন, তারপরে তিনি তোমাকে পড়াশোনা কন্টিনিউ করছেন। তিনি কখনো তোমাকে বলেছেন যে তুমি স্কুলে যেও না, পড়াশোনা করো না, এরকমটা কখনো বলেছেন?
না ভাইয়া, আমার বাবা গরিব হলেও আমার বাবা আমাকে বড় একটা কিছু করতে চায়। আমি লেখাপড়া কোনোদিন ভাই আপনি দোয়ায় আমি কোনো ক্লাসেও ফেল করিনি, আমার বাবাও চায় না আমাকে না পড়াইতে। আমি পড়তে চাই, আমার বাবাও পড়তে চায়। আমার বাবা গরিব মানুষ, তাহলেও দিন মজুরি কাজ করে, তাও আমাদের কষ্ট করে পড়ায় ভাইয়া।
পড়তে বলে, স্কুলে যেতে বলে?
জি ভাইয়া।
এবং তোমার ভাই বোনরা যারা আছে, মানে বাড়িতে তোমার সময়টা কেমন কাটে, বাড়িতে কি কি করো ভাই বোনদের সাথে বা বন্ধুদের সাথে, মানে খেলাধুলা বা যা কিছুই হোক, কেমন লাগে সেই সময় কাটাতে? মানে আমি তোমার সেই দুঃখজনক গল্পে যাওয়ার আগে একটু তোমার বাসার কথা, তোমার স্কুলের কথা, সেগুলো একটু শুনতে চাই, তোমার বন্ধুদের কথা।
ভাইয়া আমার ভাইয়া বিয়া করে গেছে, আমার আফারে বিয়া দিয়ে লাইছি। এখন আমার মায়ের কামি স্কুলে গেলে আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া, তাই আমার বাবা আমারে পড়াইতে চায়, আমি পড়তে চাই। জীবনের পড়া ছাড়া কোনো মূল্য নেই ভাইয়া।
এবং তার মানে হচ্ছে বাড়িতে এসে তুমি শুধু মায়ের সাথে সময় কাটাও এবং স্কুলে গেলেই তোমার বেশি ভালো লাগে। স্কুলে তোমার বন্ধুদের সাথে, স্কুলে পড়াশোনার ফাঁকে ফাঁকে কি করো?
গল্প করি বন্ধুদের সাথে, কত কিছু করা হয়, তা আমাদের মতন মেয়েদের কত আনন্দের বিষয়, স্কুলে যাওয়াটা অনেক ভালো লাগে আমাদের।
আচ্ছা, টিচাররা তোমাকে, তুমি, আমি যতদূর জানি যে তুমি পড়াশোনায় অনেক বেশি ভালো, তোমার শিক্ষক যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, তারা নিশ্চয়ই তোমাকে অনেক
অনেক ভালোবাসেন,
অনেক ভালোবাসেন এবং ভালো ভালো রেজাল্ট তুমি করো, তোমার মুখে আমি হাসিও দেখতে পাচ্ছি। এবং তারা যখন তোমাকে মাঝে মাঝে একটু বকা দেন পড়াশোনার জন্য, ভালো ভালো কথা বলেন, তখন তোমার এমনটা মনে হয় যে কেন আমি পড়াশোনা করছি বা কেন বকা দিচ্ছে?
যখন বেয়াদবি করবো তখন তো ম্যাডাম স্যার আমাদের বড় শিক্ষক, তারা তো আমাকে গালি দিতেই পারে। আমার মায়ের মতন, আমার বাবার মতন তারা সবসময় শাসনও করতে পারে, ভালোর জন্যই তো গালি দেয়। তো
হ্যাঁ, কুলসুমের কথা শুনে আসলে আমারই মন ভরে যাচ্ছে। কুলসুম, আমি এটা জানতে চাই, তুমি এক ঘন্টার পথ পাড়ি দিয়ে স্কুলে যাও, সেখানে তোমার একটা নদীও পার হতে হয়।
জি ভাইয়া।
এবং সেই যে স্কুলে তুমি এত বছর ধরে যাওয়া আসা করছো, সেরকম স্কুল থেকে ফেরার পথেই তোমার একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল এবং মহান সৃষ্টিকর্তার ইচ্ছা সেখান থেকে তুমি ওভারকাম করতে পেরেছো। কিন্তু তোমার কি কখনো মনে হয়েছে এর আগে যখন গেছো এই ভয়টা কাজ করেছিল যে এরকম কোনো কিছু হতে পারে, বা এর আগে তোমাদের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটেছে যে কোনো কাউকে, আমরা বলতে পারি যে গ্রামে একটা বা মফস্বলে প্রচলিত কথা আছে ছেলে ধরা নিয়ে যায় বা এরকম একটা বিষয় ছিল, এর আগে কখনো এরকম তুমি শুনেছো বা তোমার বাবা মা শিক্ষকরা বা সবাই সাবধান করেছে যে না এরকমটা তোমার সাবধানে চলাফেরা করবে, এরকমটা তুমি জানো কিছু?
আমাদের গ্রামে না ঘটলেও আমাদের গফরগাঁও ময়মনসিং এদিকে তো ঘটে, মানুষের মার কাছ থেকে, বাপের কাছ থেকে কত মার, বাপের বুক খালি করে সন্তান নিয়ে যায়। তো আমরা তো এখন ভাইয়া ধরতে গেলে বড় হয়ে গেছি, তো এসব তো মেয়ে, আমরা মেয়ে মানুষ তো স্কুলে যাই, বাবা মা তো ফাটাই দেয়, তখন টাকা পয়সা লয়ে যাই স্কুলে। গরিব আমরা, গরিব মানুষ তো, আমি ভাবতেছিলাম না কোনোদিন যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটবে, আমি জীবনেও কল্পনা করতেছিলাম না ভাইয়া।
তোমার কি তারিখটা মনে আছে কবেকার ঘটনা? এটা কতদিন আগে? ডিসেম্বর তুমি বলছিলে, 30 ডিসেম্বরের 30 তারিখ। আচ্ছা, সেদিন তুমি সকালবেলা উঠে কি করলে স্কুলে, মানে যাওয়ার জন্য রেডি হলে, সেগুলো আমাকে একটু বলো যে সকালে তুমি উঠে।
সকালবেলা আমি উঠছি, ফ্রেশ হইছি ভাইয়া, ফ্রেশ হয়ে আব্বারে বলি, আব্বা তুমি আমাকে 20টা টাকা দাও, আমি স্কুলে যাব আমার রিজাল্ট আনতে। আব্বু আমাকে,
ওই তোমার রেজাল্ট হচ্ছিল? আচ্ছা হ্যাঁ, ডিসেম্বরের শেষ দিকে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট শেষ হয়েছিল। হ্যাঁ, তারপর
রেজাল্ট আনতে যাব, আব্বু আমাকে 20টা টাকা দিল। তখন আমি প্রায় আটটার সময়,
হ্যাঁ তুমি বলো,
প্রায় আটটার সময় আমি গাড়িতে উঠছি, উঠলে তারপর গাড়িতে একটা মহিলা ছিল, তখন সেই মহিলাটা আমাকে জিগাইলো তোমার নাম কি, আমি বললাম আমার নাম কুলসুম আক্তার।
আচ্ছা কুলসুম, আমি এই ঘটনাটা জানবো, তার আগে তোমার কাছ থেকে আমি, শ্রোতারা যারা আছেন তারা আমাদেরকে শুনছেন, সেই ঘটনাগুলো অবশ্যই আমরা শুনতে চাইবো, তার আগে আমি আরো কিছু বিষয় তোমার কাছে জানতে চাই। তুমি তুমি বলছিলে তুমি কি পায়ে হেঁটে স্কুলে যাও বলছিলে, এখন আবার বললে যে তুমি গাড়ি করে যাও, কিন্তু তোমার সেই স্কুলে যাওয়ার পথে তুমি কি বন্ধুদের সাথে যাও যেমনটা তুমি বলছিলে, কিন্তু ফেরার পথে?
আমি যেদিন রেজাল্ট আনতে গেছিলাম সেদিন ঠিক গাড়িতেই গেছিলাম।
আচ্ছা, এবং যখন তুমি স্কুল থেকে ফেরো তখন কি ন্যাচারালি রেজাল্ট ছাড়াও তখন তুমি বন্ধুদের সাথে ফেরো নাকি একা একা ফেরো?
বন্ধুদের সাথে ফিরি ভাইয়া, যাওয়ার সময় বন্ধুদের সাথে হাইটে হাইটে যাই, কিন্তু সেদিন তো আমি একা গেছিলাম আমার রেজাল্ট আনতে, ওই দিন তো ক্লাস ছিল না, সবাই বন্ধুরা সবাই মিলে যাই, এখন যেরকম ক্লাস চলে সময় ক্লাস ছিল না, তখন আমি একাই গেছিলাম গাড়ি কইরা।
আচ্ছা, আমরা কুলসুমের কথা আরো শুনতে থাকবো। বন্ধুরা যারা খানিকটা পরে হলো টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলছি আমাদের আজ দুজন অতিথি আছেন, এবং প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই যে সেই দুজন অতিথির কথাই আমরা শুনবো, দুজনই শিশু। আমাদের সাথে এখন কথা বলছে কুলসুম, এবং কুলসুমের যে ঘটনাটা সেটা আমরা হয়তো আরো ভেতর থেকে অন্ধকার গল্পের এই টিম যেমনটা আবিষ্কার করেছে বা খোঁজ করার চেষ্টা করেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং পাশাপাশি আপনাদের মতামত জানতে চাইব। ফেসবুকে এসে আপনারা দেখতেও পারবেন, অলরেডি আমাদের স্টুডিওতে বসা কুলসুম হাসান এবং কুলসুমের বাবা, তাদের একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি, সেখানে আপনি আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এবং যেমনটা বলছিলাম যে আজ স্টুডিওতে অতিথি হয়ে এসেছে পাচারের খপ্পরে পড়া কুলসুম, যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ময়মনসিংহ থেকে অন্ধকারের গল্প স্টুডিওতে এসেছেন, এবং আরো বলছিলাম যে আজ আমাদের অতিথি হয়ে আরো এসেছেন এক সময় আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়া শিশু হাসান, এবং এমন একটি আয়োজনের জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে পারি অন্ধকারের গল্পের প্রোডিউসার সাদিক সামি এবং ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ মঈন এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। আপনারা আমাদেরকে লিখতে থাকুন 16260 এই নাম্বারটিতে, এসএমএস করে যেকোনো কিছুই জানাতে পারেন। অনুষ্ঠানের ঠিক এই পর্যায়ে আমি একটি প্রতিবেদন শোনাতে চাই আপনাদেরকে, যে প্রতিবেদনটি তৈরি করেছেন তারেক আহমেদ, এবং তারপর আবার আমরা আকুলসুমের কাছে ফিরছি। আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড ঢাকা এফএম 90.4।
প্রত্যেক বাবা মার কাছেই তার সন্তান সবচেয়ে আদরের। কোনো বাবা মাই কল্পনাও করতে চান না যে তার সন্তান তার কাছে নেই, হারিয়ে গেছে। প্রত্যেকেই তার সন্তানকে সর্বদা চোখে চোখে রাখেন, সকল বিপদ আপদ থেকে আগলে রাখেন। কিন্তু তারপরও সমাজের কিছু দুষ্কৃতকারী ছোট ছোট ছেলে মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যায়, যার সন্তান হারায় একমাত্র সেই বুঝে সন্তান হারানোর কি ব্যথা। মোহাম্মদ হেলাল উদ্দিন তেমনই একজন পিতা, যিনি হারিয়েছিলেন তার মেয়েকে।
হারিয়ে গেছে মনে করেন, কষ্ট আমার এটা বলবার মতো নয়, অন্তটা মনে করেন করে ফাইটে গেছে গাড়ি, আমার কি করাম না করাম আমার কোনো আর দিশবিশ নাই।
খেলনা, চিপস, চকলেট ইত্যাদি ছোট ছেলে মেয়েদেরকে অপহরণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ছোটদের আগ্রহ আছে এমন সব জিনিস দিয়ে কৌশলে অপহরণ করে দুষ্কৃতকারীরা। ময়মনসিংহের কুলসুমকে তেমনি একটি কৌশলে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকায়।
যখন আমি গাড়িতে উঠছিলাম তখন কইছে, আমি তো তোমার মায়ের মতন, তুমি আমার চকলেটটা খাও, অন্য খারাপ কিছুই না, তুমি তুমি আমার বিশ্বাস করো। আমি তখন তো আমার মায়ের মতন করেই তো আমি বিশ্বাস করছিলাম, তারপর আর আমি কিছুই বলতে পারিনি। আর
যেসব ছেলে মেয়ে নিখোঁজ কিংবা হারিয়ে যায় তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই ফিরে আসতে পারে বাবা মার কাছে। কুলসুম এমনই একজন যে কিনা ফিরে আসতে পেরেছিল তার বাবা মার কাছে।
প্রত্যেক সন্তানই তো চায় তার মা বাবার কাছে যাইতে, তখন আমিও তো শুধু কাঁদছি আর কিছুই, মা বাবার কাছেই তো যাইতে চাইছিলাম সবসময়। তারপর জনি বাইরে আমার আব্বুর কাছে নিয়ে ফোন করছে, আব্বু আমার নিচে আমার বাবা মার কাছে ফিরে গেছি, তখন তো আমার কাছে অনেক ভালো লাগছে।
প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অপহরণের কথা আমরা শুনি, যার কারণে সবাই অপহরণ শব্দটির সঙ্গে কম বেশি পরিচিত। নারী ও শিশু অপহরণ বলতে বাংলাদেশ দণ্ডবিধি আইনের 362 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করে বা কোন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে, সে ব্যক্তি ওই ব্যক্তিকে অপহরণ করেছে বলে গণ্য হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারায় নারী ও শিশু অপহরণের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে অপহরণ করে তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা অনূর্ধ্ব 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি 2013 এর দেওয়া তথ্যানুযায়ী মোট 90 জন শিশু অপহরণের শিকার হয়। এর মধ্যে 2 জনের মৃত্যু ও 2 জন আহত হয়। একই বছর আরও 11 জন শিশুকে অপহরণের চেষ্টা করা হয়। এছাড়া সংগঠনটি জানায় মোট 42 জন শিশুকে পাচার করা হয়। সংশ্লিষ্টরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের কোনো খাদ্যদ্রব্য বা অর্থের লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে অপহরণের ফাঁদে ফেলা হয়। এরপর চেতনানাশক ইঞ্জেকশন কিংবা খাদ্যদ্রব্যে ঘুম জাতীয় ওষুধ মিশিয়ে বা হাত পা ও মুখ বেঁধে বস্তায় ভরে অপহরণ করা হয়। ইদানিং অপহরণের মতো জঘন্য অপরাধমূলক কাজের জন্য নারীদের ব্যবহার করছে অপহরণকারী চক্র। আমাদের আজকের অতিথি কুলসুম তেমনই একজন নারী অপহরণকারীর ফাঁদে পড়েছিল। এছাড়াও থাকছে পথ শিশু হাসান, যে কিনা রাগ করে ঢাকা এসে নেশা থেকে শুরু করে জড়িয়ে পড়ে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে।
বন্ধুরা, শুনছিলাম একটি প্রতিবেদন এবং তারেক আহমেদকে অনেক ধন্যবাদ এরকম একটি প্রতিবেদন তৈরি করার জন্য। আপনারা টিউন ইন করে আছেন ঢাকা এফ এম 90.4 এবং প্রিয়শ্রোতা, অন্ধকারের এই গল্পের আজকের পর্বে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন পাচারে খপ্পরে পড়া কুলসুম, এবং যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ময়মনসিংহ থেকে অন্ধকারের গল্পের স্টুডিওতে এসেছেন, এবং আরও একজন অতিথি হয়ে এসেছেন আমাদের মাঝে একসময় আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়া শিশু হাসান। এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ মঈন ও পুরো অন্ধকারের গল্পের টিমকে। এবং আমি ইভান, তো আপনাদের সাথে আছি। আপনারা আমাদেরকে লিখতে পারেন 16260। অলরেডি অনেকের টেক্সট আমি পেয়েছি, সেই টেক্সটগুলো আমি অবশ্যই পড়বো। এবং ফেসবুকের ফ্যান পেজেও আপনারা আসতে পারেন। ফেসবুকের ফ্যান পেজে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আমি কুলসুমের সাথে কথা বলছিলাম এবং কুলসুমের কাছ থেকে অনেক কিছু শুনছিলাম। আমরা বলছিলাম যে আরও একজন শিশু অতিথি হয়ে আমাদের সাথে এসেছে এবং হাসান, তাকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। হাসান, কেমন আছো?
ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি অনেক ভালো আছি। আর একটুখানি কাছে আসো হাসান। একেবারেই আসলে এতটাই এত চমৎকার দেখতে, এত মায়াবী একটা চেহারা, কথা বলতেই ভালো লাগে। বাট তার জীবনের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এতটাই দুর্বিষহ, সেই ঘটনা হয়তো আপনার, আমার ছোট ভাই বোন কিংবা সন্তানটার সাথে ঘটতে পারে বা হয়তো অনেকের সাথে ঘটেছে। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজের চারপাশে ঘটছে, হয়তো ঘটতে যাচ্ছে, এরকম অহরহ ফাঁদ আমাদের চারপাশে পাতা আছে। অনেকটা পরিস্থিতির শিকার হয়ে না বুঝি এই শিশুরা, তারা কিন্তু অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সে অন্ধকারের গল্পগুলির মাঝখান থেকে হয়তো ছোট দুটো উদাহরণ হিসেবে কিংবা অন্ধকারের গল্পের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এই ছোট দুটো উদাহরণ আপনাদের সামনে ঢাকা এফ এম 90.4 এর মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করছি। ঠিক এই সময়টা 10:58, তবে অনেকটা রাত পর্যন্ত থাকবো হাসান এবং কুলসুমের গল্পগুলো আমরা শুনবো। হাসান, তোমার কাছে শুনতে চাই, তোমার বাড়ি কোথায়?
কি বাড়ি? বরিশাল।
বরিশাল কোথায় বাড়ি তোমার?
পাখেরগঞ্জ।
বাখেরগঞ্জ। তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? পড়াশোনা কখনোই করনি। তোমার পরিবার সম্পর্কে জানতে চাই, তোমার বাবা মা ভাই বোন।
আমি যখন 6 বছর তখন আমার মা মারা যায় একটা রোগে।
আচ্ছা।
তারপর আমার আব্বু কতদিন পর বিয়ে করে। বিয়ে করার পর দিয়ে একটা ছোট একটা বোন হয়, বাবা রিক্সা চালায়। রিক্সা চালায় অনেকদিন যাবত রিক্সা চালার, তারপর একটা ট্র্যাক ধাক্কা দিয়ে তারপর আমার আম্মুর সাথে আমি থাকতাম কিছুদিন যাবত। আমাকে আদর করছে আব্বু মারার পর, মারা গেছে পর্দে। তারপর আমাকে আর আদর করে না ঘরে।
সেগুলো আমি শুনবো হাসান, আমি আসলে তোমার একেবারে ছোটবেলার কিছু কথা শুনতে চাই। তুমি ছোটবেলায় তোমার যে বন্ধুরা ছিল বা তুমি বাকেরগঞ্জে যেখানে বড় হয়েছো, সেই সময়গুলো তোমার কেমন কাটতো? মানে শিশুদের একটা আনন্দ হয় না, তোমার কি করতে ইচ্ছে করতো, কি দেখতে তুমি, কি হতে চাইতে, কিংবা কোনটা পেতে তোমার ভালো লাগতো, এগুলো একটু আমাদেরকে বলো।
আমি খেলা করতে ভালোবাসতাম,
খেলতে পছন্দ করতাম। কি খেলতে বেশি পছন্দ?
ক্রিকেট।
ক্রিকেট খেলতে? তুমি ক্রিকেট খেলা দেখো?
দেখি, কক ব্যাট খেলতে।
ইঞ্জিনিয়ার
ডাক্তার।
আমি
তোমাকে এখন একটা কথা বলবো, তুমি এরপর থেকে আর কখনোই বলবে না আমরা গরিব মানুষ। তোমার একটি অনেক বড় ভালো মনের বাবা আছেন, তুমি পুরোপুরি সুস্থ একটি মানুষ। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তোমাকে সম্পূর্ণ সুস্থভাবে বানিয়েছেন। তুমি পড়াশোনা করছো, তোমার থেকে অনেক কষ্টে হয়তো অনেকে আছে, এবং তোমার বাবা কৃষি কাজ করেন, তিনি একজন কৃষক, তিনি আমাদের সম্মানের পাত্র, এটা সবসময় মনে রাখবে। মানুষ আমরা, সেটাই বড় কথা। সো তুমি এখন থেকে অবশ্যই এটা বিশ্বাস করবে যে আমরা মানুষ, এটাই একমাত্র পরিচয়। গরিব মানুষ কিংবা ধনী মানুষ এটা বলবে না। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতে তোমার বাবা মাকে সেই যে কষ্টটা তারা এখন জীবনের জন্য করছেন, সেই জায়গা থেকে তাদেরকে তুমি সেই কষ্টগুলো দূর করবে, এটা হবে তোমার একমাত্র কথা। তোমার মনের ভিতরে জিনিসটা কখনোই রাখবে না যে আমরা গরিব মানুষ, ঠিক আছে? মনে থাকবে।
জি ভাই।
তোমার কি হতে ইচ্ছে করে সেটা শুনতে চাইছিলাম আমরা।
আমি বড় হয়ে আমার বাবা মা যে এরকম কষ্ট করে আমার লেখাপড়া করাইতে চাইতেছে, কিংবা আমি লেখাপড়া করতেছি, তখন আমার বড় হয়ে একটা বড় এমন ধরেন আপনার একটা বড় আমার ভাই হিসাবের মতন একটা বড় ধরনের চাকরি করতেছেন, তখন আমিও মেয়ে হিসাবে একটা বড় ধরনের চাকরি কর্ম যায় ডাক্তারের মতন মানুষের সেবার করতে পারি, যে নিজের মা বাবার চোখের জল মুছতে পারি, যে আমার যে আমাকে জন্মের পর থেকে মা বাবা কত আদর করে আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে যে আগলে রেখে এত বড় করে যে কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, তারপর তার বিনিময়ে বাবা আমাকে যা দেওয়ার তা আমার প্রতিটি মুহূর্তেই দেওয়া আমাদের সন্তানের মা বাবার প্রতি কর্তব্য। তখন আমি চাইবো বড় হয়ে যে একটি আমার বাবা যে কষ্ট করে আমাকে লেখাপড়া করায় তার লেখাপড়ার ফলে আমার যা বড় একটা আমার আশা ছিল, অনেক বড় একটা আশা ছিল, তা শুনে অবশ্যই আপনারা আমার বড় ভাই হিসাবে হাসবেন না। আমি এমন একটি কল্পনা করি যে আমার জীবনে আমি একটি শিল্পী হতে চাই, যে আমার বাবা মা কষ্ট করে লেখাপড়াতে চাই, লেখাপড়া করাইতেছে আমি কিংবা করতেছি, আমার অনেক আশা আমি একটি শিল্পী হতে চাই।
গানের শিল্পী?
জি ভাইয়া।
তুমি গান গাইতে পারো?
অবশ্যই।
আচ্ছা, তুমি কি ছোটবেলা থেকে গান গাও?
জি ভাই।
কখনো গান শিখেছো?
অবশ্যই, আমাদের স্কুলের ক্লাসে কিংবা সব অনুষ্ঠানে সব সময় আমি গান গাই, কিংবা গাইতেও পারি, কিংবা এটা আমার আশা, আমার মা বাবার আশা।
আচ্ছা, তোমার বাবা আমাদের সাথে আছেন, তুমি যেহেতু গানের শিল্পী হতে চাও, তোমার কাছ থেকে আজ আমরা গানও শুনবো, আর অনেকটা সময় আছে, নিশ্চয়ই আমরা শুনবো। আমি একটু তোমার বাবার কাছে যাব, আমাদের সাথে আছে কুলসুমের বাবা হেলাল উদ্দিন, তার কাছে যাই। আঙ্কেল কেমন আছেন?
ভালো আছি।
আচ্ছা, আমি আপনার কাছে শুনতে, যে আপনি তো আজ আপনার মেয়ে কুলসুমকে নিয়ে ময়মনসিংহ থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন, এবং এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার জন্য শুরুতেই আমি অনেক বেশি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো যে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। আজ আপনাদেরকে আপনার কথা, আপনার একেবারে প্রাণের ধন কুলসুমের কথা, হাসান আছে আমাদের সাথে, সবার কথাগুলোই প্রচুর মানুষ শুনছে, কিন্তু আমরা যে কথাগুলো শুনছি একেবারেই আনফরচুনেটলি আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া অন্ধকারের গল্পের কথা, কিন্তু সেই কথাগুলোর মাঝখান থেকে হয়তো আজকে অনেক মানুষ সচেতন হবেন। ময়মনসিংহ থেকে আসতে কোনো অসুবিধা বা কোনো কিছু হয়নি তো?
না, এখন আমার অসুবিধা নাই।
কিভাবে আসলেন?
আমি কষ্টের পরে আসছি, মনে করি কষ্টের পরে আসছি কেমনে, আমার কিন্তু অভাবের সংসার, আমার কিন্তু অভাবের সংসার, মনে করেন আমার মায়াটা কইতেছে যে বাবা তুমি কষ্ট করে পড়াও, মনে কর তোমার আশাটা আমরা পূর্ণ করব কষ্ট করে,
সংস্থাগুলোকে
মনে করেন না খায় হইলো হ্যাঁ স্কুল আয় করে, কোনদিন খায় কোনদিন খায় না, কোনদিন মিলে কোনদিন মিলে না, আচ্ছা এরপরে দেখেন তারা এই আশায় আমি মনে করেন লেখাপড়া করাইতেছি, খুব কষ্ট করে করাইতেছি, এর ভিতরে মনে করেন পরীক্ষা ফাঁস করে যাইতেছে,
আপনাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে আপনি এত কষ্টের মাঝখানেও আপনার মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, নিশ্চয়ই আপনার প্রতি আসলে সম্মান, এবং যারা এরকম আছেন অনেকে হয়তো দারিদ্রতার কারণে কিংবা জীবন সংগ্রামের কারণে তাদের সন্তানটিকে পড়াচ্ছেন না, সেই জায়গা থেকে আপনি বোঝাই যাচ্ছে যে অনেক কষ্টেই হয়তো জীবনটা যাপন করতে হচ্ছে, সেখান থেকেও আপনি মেয়েকে পড়াশোনা করাচ্ছেন এবং চাইছেন যে মেয়ে আসলে তার পড়াশোনা করে সামনে বড় কিছু হোক জীবনে নিজের পায়ে দাঁড়াক, আপনি যে কষ্টটা করছেন সেটা যেন মেয়ের জীবনে না হয় এরকমটা নিশ্চয় আপনি চাইছেন। আপনার সাথে আমরা কথা বলবো আর অনেক, আমি একটু আমার হাসানের কাছে আসবো, হাসান অনেকক্ষণ ধরেই আমাদের সাথে আছে, এবং হাসান তোমার কাছে যেটা শুনতে চাই, কুলসুম আজকে বাবাকে নিয়ে কথা বলছে পাশে, তুমি খুব অল্প বয়সী বাবা মা দুজনকে হারিয়েছ, বাবা মার কথা মনে পড়ে? মায়ের কথা তো একেবারে বললে যে খুব ছোট বয়সে, তোমার 6 বছর বয়সে মা মারা গেছেন, তারপর কিন্তু বাবা অনেকদিন ছিলেন, তাহলে কোন স্মৃতি মনে আছে মায়ের কিংবা বাবার?
আছে,
একটু বলবে আমাদেরকে?
আমার আব্বু যখন গাড়ি চালাতো তখন আমার জন্য অনেক কিছুই আনতো, খাওয়ন রুটি কলা, কিন্তু আমার আম্মু দিত, কিন্তু আমার আম্মু টাকা পয়সা কিছু দিত না, আদর করতো না, কিন্তু যে আদর করতো আমার আব্বুই করতো, আব্বু রিক্সা চালায় আমার অনেক আদর করতো, আমার ঘুম পাড়াইতো রাতে, তোর ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বললো যা ভাত খেয়া খেলা কর, তবে আমি ভাত খেয়ে খেলতে যাই, তারপর অনেকদিনই আমার আম্মুর কত কিছু মনে আছে।
হ্যাঁ একটু বলো আমাদেরকে।
আম্মু আমাকে ছোটবেলা যখন 6 বছর তখন আমি ওয়ানে পড়তাম ক্লাস, আমার এতটুকু মনে নেই, তখন আমার আম্মু আমাকে ক্লাসে পাঠাইতো টাকা পয়সা দিয়া কিছু করলে বাবা তুই যা, তখন আমি আম্মুর আদর পাইলাম, তারপর আম্মু আমাকে বললো কি তোকে বড় ইচ্ছা আছে তোর একটা ভালো একটা ইঞ্জিনিয়ার করবো, বলছি কি ঠিক আছে আম্মু, তখন কি তুই আমার আশাটা পূর্ণ করে যা স্কুলে, তো আমি ঠিক গেলাম স্কুলে, আমার এতটুকুই মনে আছে।
আচ্ছা, এবং পরবর্তীকালে তুমি এখন এখন বাবা মাকে মনে পড়ে না, এখন কেমন লাগে?
পরে পড়লে অনেক খারাপ লাগে।
আচ্ছা, হাসান তোমার কাছে আমরা আর অনেক কথা শুনলাম, কুলসুমের কাছে যাই। কুলসুম, তুমি যেমনটা বলছিলে যে তুমি গান গাইতে অনেক বেশি পছন্দ করো, কিংবা বড় হয়ে নিজের মতো প্রতিষ্ঠিত হয়ে বাবা মার দুঃখ কষ্ট দূর করতে চাও,
জি ভাইয়া,
এরকমটা তোমার ইচ্ছা আছে, তোমার জন্য অনেকে আসলে অনেক কথা লিখেছেন আমাদেরকে, যেমন অনেকে শুনছেন, আমি কিছু SMS এবং কমেন্ট পড়তে চাই, যেমন আমাকে যারা ছদ্মনামে লিখেছেন আমি ছদ্মনামের কমেন্টগুলো পড়ছি না, আর যারা এই মুহূর্তে শুনছেন তাদের জন্য বা খানিকটা পরে যারা টিউন ইন করলেন ঢাকা FM 90.4 তাদের জন্য একটু বলতে চাই, শ্রোতা আপনারা শুনছেন অন্ধকারের গল্প, এবং আজ স্টুডিওতে অতিথি হয়ে এসেছে পাচারের খপ্পরে পড়া কুলসুম, যার কথাগুলো আমরা শুনছিলাম, এবং তার বাবাও তার সাথে আছে, যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ময়মনসিংহ থেকে আজ অন্ধকারের গল্পের স্টুডিওতে এসেছেন, এবং আরও একজন আজ অতিথি হয়ে এসেছেন, একসময় আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়া শিশু হাসান, যার কথাও আমরা এতক্ষণ ধরে শুনছিলাম, এবং এইরকম একটি আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ দিয়ে ধন্যবাদ পেতেই পারেন প্রডিউসার সাদিক সামি এবং ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ মঈন ও পুরো অন্ধকারের গল্পের টিম, ভীষণ ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং ঢাকা FM 90.4 এর মাধ্যমে দেশের প্রথম ফুল HD FM স্টেশনটির মাধ্যমে আপনারা শুনছেন আমাদের এই আয়োজনটি, আমি ইভান আছি আপনাদের সাথে অনেকটা সময় জুড়ে থাকবো, যেমনটা বলছিলাম যে আপনি আমাদেরকে কিভাবে লিখতে পারেন, SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, অ্যান্ড চাইলে কিন্তু আপনি ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে একটি ছবিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড কুলসুম হাসানের পাশাপাশি যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করছেন তিনিকে, তিনি হেলাল উদ্দিন কুলসুমের বাবা, তিনিও আমাদের সাথে হাজির হয়েছেন, আমি কিছু কমেন্ট পড়ি, লিটন খান তিনি বলছেন শুনতে অনেক ভালো লাগছে, ইসমাইল হুসাইন হৃদয় তিনি বলেছেন ভালো লাগছে, ইমরান নাজির তিনি বলেছেন অপরিচিত লোকের হাত থেকে কোনো কিছু খাওয়া যাবে না। আমরা অবশ্যই সেই রকম একটি ঘটনাই কুলসুমের জীবনে ঘটেছে এবং সেই পুরো ঘটনাগুলো আমরা জানব, একেবারে ইন ডিটেলসে জানব। নূর উদ্দিন তিনি বলেছেন ভাইয়া কুলসুমের জন্য খুব মায়া হচ্ছে। মুসকাত আহমেদ বলেছেন হাসান কি করে এখন, হাসান কি করে এখন, আমরা সেটা হাসানের কাছ থেকেই শুনব। মেহেদী হাসান তিনি জয়েন করেছেন, আচ্ছা ওকে। আশরাফুল আলম জয়েন করেছেন, তিনি বলেছেন আমি এই প্রোগ্রামের আচ্ছা একজন ফ্যান, ওকে। দেশের বাইরে থেকে অনেকে শুনছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে ফয়সাল রানা, জুবায়ের আহমেদ, নয়ন জয়েন করেছেন, হার্ট টাচিং, সাফি আক্তার, সোনিয়া জয়েন করেছেন। কুলসুম এত অল্প বয়সে অনেক জ্ঞানী কথা বলছে, কথাগুলো শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে। ভাগ্য সহায় ছিল তাই মেয়েটা মায়ের কোলে ফিরে আসতে পেরেছে। এদিকে তাজিরুল ইসলাম তাজুল তিনি বলেছেন আমি নাগরপুর টাঙ্গাইল থেকে শুনছি, আপনাকে শুভকামনা আপনার প্রতি। জয়েন করেছেন আমাদের সাথে মাহবুব, শুনতে ভালো লাগছে, ধন্যবাদ। আছেন রাজু, থ্যাংকস ঢাকা FM কে তিনি জানিয়েছেন। আছেন আমাদের সাথে আরো অনেক ফ্রেন্ড, আমি কিছু টেক্সট একটু নিয়ে আসতে চাই। রুবেল আমাদের সাথে জয়েন করেছেন, একদমই শুনতে মন চাইছে কুলসুমের জীবনে কি ঘটলো। রানা জয়েন করেছেন বাখেরগঞ্জ থেকে, ভাইয়া আচ্ছা কি ওকে থ্যাংক ইউ, আমরা নিশ্চয়ই হাসানের কাছ থেকে শুনবো। হাসান একেবারে তোমার তোমার যে বাড়ি সেখান থেকে একজন SMS করেছেন, তার নাম রানা। এদিকে জয়েন করেছেন শিহাব, অবশ্যই আমরা দুজনের কাছ থেকে একেবারে মূল গল্পটাই শুনবো, আপনারা আমাদের সাথে টিউন ইন করে থাকুন। মাত্রই আমরা কথা বলতে শুরু করলাম, আমরা অনেকটা সময় ধরে মধ্যরাত পর্যন্ত আপনাদের সাথে থাকবো, তার মাঝখানে নিশ্চয়ই আপনারা সেগুলো শুনতে পাবেন এবং আপনাদের এরকম করে কমেন্টগুলো এরকম করে আপনাদের টেক্সটগুলো আমরা পেতে চাই, যেমনটা করে আপনি লিখতে পারেন 16260 এই নাম্বারে টেক্সট করতে পারেন, ফেসবুকের ফ্যান পেজও আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আর অবশ্যই সেখানে একটি লাইক করে রাখবেন, তাহলে কিন্তু আপনি আমাদের সবগুলো আপডেট পেতে থাকবেন। আমি একটু আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অন্ধকারের গল্পের সাথে আপনারা আছেন এবং স্টুডিওতে আজ উপস্থিত হয়ে এসেছেন বাজারের খপ্পরে পড়া কুলসুম, যারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ময়মনসিংহ থেকে আমাদের স্টুডিওতে এসে অন্ধকারের গল্পের আজকের পর্বে উপস্থিত হয়েছেন। এবং হাসানও আছে, হাসান একসময় আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়া শিশু, একেবারেই মায়া ব্যক্তি চেহারা। হাসানের কাছ থেকে সেই অন্ধকারের গল্পগুলো আমরা শুনবো এবং এরকম একটি আয়োজনের জন্য ধন্যবাদ আমি জানাতেই চাই সাদিক সামি তাকে এবং ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। আর আমি ইভান্ত আছি আপনার সাথে, ঢাকা এফএম 90.4 টিউন ইন করে থাকুন, অন্ধকারের গল্পের সাথে অনেকটা সময় ধরে আপনারা আমাকেও পাচ্ছেন। আমি কুলসুম তোমার কাছে আবার একটু যাব, তুমি এখনো তো পড়াশোনা করছো?
জি ভাইয়া।
কোন ক্লাসে পড়ছো?
ক্লাস 7।
এখন স্কুলে যাওয়া আসা যে করছো তুমি এবং সেখানে তোমার এখন স্কুলে যেতে আসতে কোনো ধরনের ভয় কিংবা এরকম কোনো কিছু লাগে?
জি ভাইয়া, আমার মনে হয় যে আবার নাকি কেউ এসে আমার মা বাবার বুক থেকে আমাকে ছিনিয়ে নিতে চায়।
আচ্ছা, সেই ভয়টা তোমার জীবনে আর কোনোদিনই যেন সত্যি হয়ে না আসে সেটা আমরা চাইছি। এবং তার পাশাপাশি আমি বলি যে তুমি এখন যখন স্কুলে যাও, পড়াশোনা যখন আবার করো, আর নিজের ভিতরে কি তোমার কাছে মনে হচ্ছে যে তুমি আরো বেশি পড়াশোনাটাকে অনেক বেশি ভালো করে করতে চাও, আর
জি ভাইয়া
করতে চাও, এরকমটা তোমার মনে হচ্ছে কিনা?
জি ভাইয়া, আমি অনেক অনেক লেখাপড়া করতে চাই। আমি আমার বাবা গরিব হলেও আমার লেখাপড়ার খরচ না দিতে পারলেও না ভাইয়া, আমাদের আমি লেখাপড়া করব, অনেক করব, আমার আশা আমি পূরণ করব। বাংলাদেশে কত মানুষে গরিবের মেয়েরা কি লেখাপড়া করে না, আমিও করব।
তুমি এই কথাটা আমাকে বলেছিলে যে বলবে না কখনোই। আর তুমি তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে পড়তে, কোন বিষয়টা, অঙ্ক, ইংরেজি নাকি অন্য কোনো বিষয় তোমার পড়তে বেশি ভালো লাগে, মনে হয় যে এই বিষয়টা আমি অনেক, কোন বিষয়ে তুমি বেশি নাম্বার পাও?
ভাই আমি সব সাইতে নাম্বার পাই, বাংলাদেশ বিশ্বপরিচয় সমাজ বইটাতে।
অঙ্ক, ইংরেজি,
অঙ্ক
কঠিন লাগে? অঙ্ক
ইংরেজি পাই ভাইয়া, অঙ্কর চাইতেও ইংরেজি বেশি পাই।
আচ্ছা, ইংরেজিতে বেশি নাম্বার পাও, অঙ্ক কি কঠিন লাগে?
জি ভাইয়া।
আচ্ছা, অঙ্ক কি যেটা হয় যে সাধারণত দেখা যায় সবাই একজন প্রাইভেট টিউটরের কাছে যায় পড়ার জন্য, বা এরকম কোন কিছু, বা তুমি কারো কাছে এরকম প্রাইভেট পড়ো কিনা কিংবা?
জি না ভাইয়া, আমি
নিজে নিজেই করো।
জি ভাইয়া।
ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো?
জি ভাইয়া।
তাতেই হয়ে যায়।
জি।
কখনো যদি টিচারদের কাছে কোনো কিছু না পারো, না বুঝতে পারো, তখন সেটা কিভাবে?
ভাই আমাদের স্যার যেটা বলে যে তুমি এটা পারবে না কুলচুম, তখন আমি বলি যে ভাই স্যার আমি এটা বুঝি না, আমার বুঝাই দেন। তখন স্যার অনেক সুন্দর করে মানে ছাত্রের নিজের সন্তানের যেমন করে বুঝাই দেয়, আমাদের স্যারটাও এমন করে আমাদের বুঝাই দেয়।
আচ্ছা,
ক্লাসে
মানে ক্লাসের পর তারপর বাড়িতে তুমি কতক্ষণ পড়াশোনা করো?
বাড়িতে আমাদের স্কুল প্রায় 3টার সময় প্রতিদিন ছুটি হয়, পুরোপুরি ক্লাসের সময়। তখন স্কুল ছুটি হলে প্রায় 1 ঘন্টা লাগে আমার হাইটে যাইতো। সেই দিন শুধু দুর্ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম, তখন এখন থেকে ভাই আমি আর কোনোদিন গাড়িতে উঠি না, কিংবা আপনার আর দোয়ার জীবনে আমি গাড়িতে উঠবো না। একটু কষ্ট হলেও আমি
গাড়িতে উঠবে। তুমি বড় হয়ে পড়াশোনা করে অনেক বড় মানুষ হবে এবং তুমি একদিন ইনশাআল্লাহ নিজের গাড়িতে উঠবে, আমরা সেই দোয়া করি।
জি ভাইয়া। তখন আমি একা একা তো আর আসতে পারি না, আমার বন্ধু বান্ধবের সাথে আসি। আমি ক্লাস বাসায় যাই, খাওয়া দাওয়া করি, আমার মা যাই আমাদের কপালে জুটে তাই তো আমার আর খাইতে হয়। তখন আমি খাই, কয়েকদিন খাইও না আমি। এত কিছু মানুষ আছে না সবকিছু খাইতে পারে, আমি কিন্তু তেত কিছু খাইতে পারি না। তখন মা আমার কাছে যেটা ভালো লাগে সেটাই খাই, যেদিন থাহে দিন খাই, যেদিন না থাহে দিন আমি খাই না। তখন আমি সন্ধ্যা হইলে হাত মুখ দিয়া পড়াতে বসি, রাত 10টা পর্যন্ত আমার পড়তে হয়। কিন্তু আমাদের এখন 5-4 পড়া না, আমাদের 6-7 হাই স্কুলের পড়া, তো অনেক বেশি বেশি পড়তে হয়, নাহলে তো আর নাম্বার পাবো না, জীবনে ফাস করতে পারবো না। মানুষের কাছে ফেল করলে জীবনে একটা দুঃখের বিষয় যে এত একটা বছর পুরোপুরি ক্লাস করে যদি ফাস না করতে পারি তাহলে একটা দুঃখের বিষয় না? তখন আমি যখন পুরোপুরি 10টা পর্যন্ত পড়ি, লেখাপড়া করি ঠিক মতো, তখন আমার বাবার তো টাকাও নাই, আমি ক্লোসিং করতে পারি না কিংবা স্যারদের সাথেও পড়তে পারি না। তখন আমি নিজে নিজেই পড়ি, পড়লেও নিজে নিজে পড়া, নিজে নিজে স্কুলে যায় স্যারেগোর কাছে বুঝা টুইজা। তখন সব সাইতে ভাই আপনি গোর দোয়ায় আমি সব সাইতে সবার মতন নাম্বার সবার সাথে যোগ দিতে পারি, কিন্তু আর একটু বেশি বেশি পড়লে আর একটু বেশি যদি ক্লোসিং টোসিং করতাম তাহলে মনে করেন আমার বাবার বেশি টাকা থাকলে সবার সাথে আমি মনে করতেন পাশের ভিতরে যাইতাম। এটা আমার আশা, আমি আশা করি আপনারা সবার দোয়ায় আমি বাংলাদেশের আমার বড়দের আমি সালাম দেই, আমার সালাম গ্রহণ করবেন সবাই, আসসালামু আলাইকুম, সবাই আমাকে দোয়া করবেন আমি যেন সবার দোয়াতে আমি ক্লাস 8-এ উঠিয়া যাতে রুল রং পাশের ভিতরে যাইতে পারি। সবাই এই দোয়ায় আমাকে কামনা করুক। আমি এটাই চাই যে আমি বড় হয়ে অনেক কষ্ট করে লেখাপড়া করতেছি, এটাই আমার জীবনের লেখাপড়াই তো সব, এখন আমার জীবনের লেখাপড়াই তো সব কিছু, ভবিষ্যতে চলতে গেলে লেখাপড়া ছাড়া ভাই আর কোনো কিছুই। আজকালের রাস্তাঘাটে পরে থাকা মানুষ কোনোদিন কোনো কিছু করতে পারে না, শুধু কাজ আর কাজ। তখন আপনারা তো লেখাপড়া করছেন, আপনারাও তো কাজ করেন, কাজের সাথে কাজের মিল করা যায় না। যখন লেখাপড়া মানুষের বড় ধর্মীয় কাজ করে যে মানুষের সম্মান করে, সবাই সম্মান করে, মানুষদেরকেও সম্মান করতে হয়। আমরা ছোট আছি, আমাদের সবাই ছোট স্নেহ দেয়, আমাদের বড় যারা আছে সবাইকে আমাদের সম্মান করা উচিত। কিন্তু আমাদের বিদ্যালয়ে সবসময় আমাদের স্যারেরা শিক্ষা দেয় যে সবাইরে বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। আমাদের এই পড়াশোনার মধ্য দিয়ে এই জীবনের গল্প যে শুরু হয়, ছাত্র জীবনের গল্প আমার খুবই সুন্দর, আপনাদের দোয়া আরো সুন্দর হোক আমি এই কামনায় দোয়া করব।
আমার আসলে কিছু বলার নেই, আমি তোমার কথাগুলো একেবারে যতটা মুগ্ধ হয়ে শোনা যায় আমি নিজেই অতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং তুমি নিজেও হয়তো জানো না তুমি কত দামি দামি কথা বলেছো, কতজনের হৃদয় ছুঁয়ে গেছো। এবং তুমি যদি নিজের সাথে সৎ থাকো, যত কষ্টই তোমার হোক, হয়তো তুমি অনেকদিন খাচ্ছ হয়তো খাচ্ছ না, কিন্তু সেই কষ্টটা তোমার তুমি আজকে মনে রেখো, যে হাজারো মানুষের ভালোবাসা, অলরেডি অনেকের কমেন্ট, এসএমএস, এর বাইরেও যারা শুনছেন এই মুহূর্তে, সবার যে দোয়া ভালোবাসা তোমার সাথে চলে আসছে, সেটাকে যদি তুমি নিজের এই কষ্টটাকে সামনের দিকে নিয়ে পড়াশোনা করে যে কথাগুলো তুমি বললে সেগুলোকে ধরে রাখো, একদিন তোমার জীবনে সেই সুফল আসতে বাধ্য, এবং সেই দিনটা হয়তো তোমার বাবা মা তারা সবচেয়ে বেশি খুশি হবেন, আমরাও অনেক বেশি খুশি হব। তোমার ভিতরে যে একটা অসাধারণ মানুষ আছে, এত ছোট বয়সে তুমি এত চমৎকার করে এই কথাগুলো বললে, তুমি, আমি আবারও বলছি যে তুমি হয়তো নিজেও জানো না কত দামি দামি, কত অসাধারণ কিছু কথা তুমি বলেছো, সেই মানুষটা তোমাকে অনেক বেশি ভালো রাখবে, তোমার ভেতরের মানুষটা তোমাকে একটা সাফল্যের চূড়া ইনশাল্লাহ নিয়ে যাবে। তুমি বারবারই তোমার বাবা মায়ের কথা বলছিলে, বাবা মায়ের দুঃখ দুর্দশা দূর করার কথা বলছিলে, তোমার বাবা এখানে আছেন, আমি তোমার একটু তোমার কাছ থেকে তোমার মায়ের কথা শুনতে চাই, মায়ের, তোমার মায়ের সাথে তোমার সময় কাটা, তোমার মাও নিশ্চয়ই সারাদিন অনেক অক্লান্ত পরিশ্রম করেন, কষ্ট করেন হয়তো।
জি ভাইয়া, আমার মা সবসময়, আমার মার একটা, আমার মা ধরেন, আমার মার একটা প্রেশার আছে, হাই প্রেশার, আমার বাবা তো একা কাজ করে, আমার আমাদের সংসারটা আমার বাবাই চালায়, কম বেশি যা যা কাজ করে আমার বাবা, তাই সংসারটা কষ্টের দিকেই চলছে। আপনি দোয়ায় যদি আমার মা সবসময়, আমার মার একটা একটা না একটা অসুস্থ থাকে, সবসময় আমার মার অসুস্থ, ডাক্তার মনে হয় সবসময় আমার মার লাগে, যা সবসময় প্রেশারের ওষুধ আমার মার খাইতেই হয়, নয়তো আমার মার মরুন হয়ে যায়, কিন্তু মরতে তো দেই না। আমার বাবার যতই কষ্ট হোক, আমার লেখাপড়া, আমার মার ডাক্তারের খরচ, কষ্ট করে হলেও আমার মার ওষুধ আমার বাবা আনে, কিন্তু আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করায়, আমার মাও অসুস্থ থাকে, বাড়ির সাধারণ গ্রামের কাজ আমি করি, আমি লেখাপড়া করি, আমার মা তো অসুস্থই বেশিরভাগ থাকে। আপনার
কাকে তুমি বেশি ভালোবাসো, তোমার বাবাকে না তোমার মাকে?
দশ মাস দশ দিন পেটে রাখছে আমারে, আমার যে বাপে আদর করছে তাদের দুজনকেই তো ভালোবাসতে হয়।
তোমাকে সালাম। হাসান, তুমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলে কুলসুমের দিকে, মায়ের কথা মনে পড়ছে? কি বলতো সবসময়? হয় না মাথায় হাত বুলিয়ে দেয়া বা এরকম কোনো কিছু মনে পড়ে যে তোমার অনেক বেশি মনে করতো, বা মাকে যদি এখন তুমি পেতে কেমন লাগতো?
অনেক ভালো লাগতো, জোরে কান্দতাম মার বুকে।
কি বলতে
মাকে? বলতাম তুমি আমাকে ছেড়ে আর কখনো যাইবে না, আমার অনেক কষ্ট হয় তুমি গেছো পথ দিয়া।
আর
তখন বলতাম তুমি আমার ছেড়ে যাইবে না, তুমি আমার পাশেই থাকবা, তখন এই কথাটা বলতাম।
ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়া, আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, এই স্বপ্নগুলো তোমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, তোমার কোলে একটু মাথা রাখি, এই হৃদয় খালি উজাড় করে মা বলে ডাকি। আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি,
This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
চলছে অন্ধকারের গল্প, আপনারা শুনছেন আমাকে, আমি ইভান আছি আপনাদের সাথে এবং টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4। বন্ধুরা আমাদের সাথে আজ জয়েন করেছেন আমাদের স্টুডিওতে দুজন শিশু, তাদের কথা বলছি। তার আগে বলি যে অনেকেই আমাদেরকে এসএমএস কমেন্ট করছেন, দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর মানুষ আজ আমাদেরকে অলরেডি শুনতে শুরু করেছেন। অনেক কমেন্ট, অনেক অনেক কিছুই পেয়েছি আমি, সেই সব কিছু পড়ব। যারা টিউন ইন করলেন এই মাত্র ঢাকা এফএম 90.4 কিংবা আপনাকে আগে থেকে শুনছেন, নিয়মটা জানেন না যে কিভাবে আসলে লিখবেন, কিন্তু আপনার মন বলছে আপনি কিছু লিখতে চাইছেন, কিছু জানাতে চাইছেন আমাদেরকে, আপনি খুব সহজে এসএমএস করতে পারেন। এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, নাম্বারটি আবারও বলছি আমি 16260 এই নাম্বারটিতে। এবং চাইলে খুব সহজে আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন এবং সেখানে এসে আজকের অতিথিদেরকে আপনি তাদের ছবিটি দেখতে পারেন। আমাদের স্টুডিওতে এসে যে ছবিটি আমরা আমাদের পোস্টে দিয়ে দিয়েছি সেটা আপনি দেখতে পারেন, সেখানে এসে আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, যে কোনো কিছু জানাতে পারেন, যেমনটা অনেকেই জানিয়েছেন। যেভাবে আসবেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এবং এছাড়াও আপনি খুব সহজেই কিন্তু টেক্সটও করতে পারছেন আমাদেরকে। ওকে, আমি আবারও বলতে চাই আপনাদের জন্য স্টুডিওতে আজ অতিথি হয়ে এসেছেন পাচারের খপ্পরে পড়া কুলসুম, এবং কুলসুমের সাথে তার বাবাও আছেন, যারা দীর্ঘ পথ মানে অনেকটা দূর থেকে, সেই ময়মনসিংহ থেকে আজ আমাদের অন্ধকারের গল্পের এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন তাদের গল্পগুলো শোনানোর জন্য। এর পাশাপাশি আরো একজন অতিথি হয়ে এসেছেন, আছেন আমাদের সাথে শিশু হাসান, যে একসময় আন্ডারগ্রাউন্ডে মিশে গিয়েছিল, তাদের কাছ থেকেই তাদের জীবনে সেই অন্ধকারের গল্প শুনব। সেই অন্ধকার অধ্যায়ের পরে তারা কিন্তু এখন আলোতে আছেন, বাট আমাদের এই সমাজের চারপাশে সেরকম অসংখ্য অন্ধকারের গল্প আছে, যে গল্পগুলো হয়তো আপনার আমার জানা হয়নি, শোনা হয়নি, যে গল্পগুলো হয়তো আপনি আমি আজ করতে পারি, টের পাই, কিন্তু সেই অন্ধকার কতটা ভয়াবহ, সেই অন্ধকার কতটা তাড়িয়ে বেড়ায় সেই যে মানুষগুলো সেই অন্ধকারে আছেন, তাদের স্বজনদের, তাদের আশপাশের মানুষদের, সেটা শুধুমাত্র তারাই জানেন। সেই মানুষগুলোর দলে হয়তো আপনিও পড়েন, হয়তো আপনার জীবনেও, আপনার কোন স্বজনের জীবনেও তেমনটা ঘটে গেছে, হয়তো আপনার বন্ধুর কিংবা একেবারেই পরিচিত কারো জীবনে তেমনটা ঘটে গেছে। সেই থেকে উত্তরণের পথ কি, সেই থেকে কিভাবে উত্তরণ করা যায়, আদৌ সে থেকে উত্তরণ হওয়া সম্ভব কিনা, সেই সব কিছু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য একটা সম্ভাবনা যেটা আছে, সচেতনতা, সেই গল্পগুলো জেনে রাখা, সেই গল্পগুলোর কাছাকাছি যাওয়া, সেই গল্পগুলোর সম্পর্কে একেবারেই সজ্ঞান বা জ্ঞাত থাকা, তাহলেই হয়তো কিছুটা হলেও বা বলতে পারি অনেকটা হলেও সেই সে দুর্বিষহ জায়গাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। তেমনি করে আজ পাচার কিংবা আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়ার গল্পগুলো সেখান থেকে শুধুমাত্র দুটো উদাহরণ হিসেবে, যারা সেই অন্ধকারের পথ পেরিয়ে মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং বেশ কিছু ভালো মানুষের বদৌলতে তারা আবার আলোর পথে ফিরতে পেরেছেন। আর সেই গল্পগুলোই শোনাতে আজ আমার সাথে কুলসুম হাসান হাজির হয়েছেন। আর এই মুহূর্তে আমি আপনাকে সময়টাও জানিয়ে দিচ্ছি, 11:28। অনেকটা সময় আপনাদেরকে অপেক্ষা করিয়েছে, আমরা এখন সরাসরি আসলে সেই গল্পগুলোই শুনতে চাই। আমি কুলসুমের কাছে যাব। কুলসুম, এখন কেমন আছো?
ভালো আছি ভাইয়া।
তুমি কি জানো যে তুমি অনেক সুন্দর করে কথা বলো, অনেক দারুণ দারুণ কথা বলো? এটা তোমাকে এর আগে কেউ কখনো বলেছে? তুমি একেবারেই চুপ করে আছো। আর হাসান কেমন আছো?
ভালো আছি।
তোমাকে বারবার দূরে যাওয়া যাবে না, মাইক্রোফোনের কাছে এসে কথা বলবে, ঠিক আছে?
ঠিক আছে।
ওকে হাসান, তোমার তোমার তুমি দেখতে অনেক চমৎকার, মিষ্টি, এরকমটা কেউ আগে কখনো বলেছে?
বলেছে।
বলেছে না? আচ্ছা, কে বলেছে?
কমলাপুরে থাকতাম যখন, তোমার রেল স্টেশনে যখন বোঝা টানতাম তখন তখন বেটিরা বলতো তুমি তো ভালো করে ছেলের মতন দেখা যায়, তুমি বোঝা টানো কি জন্য? এই কথা অনেক বলতো, অনেক বলতো তোমার অনেক সুন্দর চেহারা, এইসব কথা অনেক বলতো, পাড়াপড়শিরা বলতো।
কখনো নায়ক হতে ইচ্ছা করেছে তোমার, যেমন কুলসুম শিল্পী হতে চায়?
ইচ্ছা তো আছে।
তাই নায়ক হওয়ার ইচ্ছা আছে তোমার? তুমি সিনেমা দেখো?
দেখি।
বাংলাদেশের সিনেমা দেখো?
দেখি।
আর কি কি সিনেমা দেখো?
দেখি শাকিব খানের ছবি, দেবের ছবি, অগো ছবি দেখি।
তাই তুমি কোন ডায়লগ বলতে পারবে আমাদেরকে?
বলতে পাই না, তারপর একটা করছি।
ও একটা করছো?
যে লিডোতে থাকতাম।
আচ্ছা,
মানে এখানে থাকার পর দিয়ে আমার স্টোরিটা বলিস,
সেখানে তুমি কোন একটা হয়তো এরকম একটা কালচারাল পার্ট করেছিলে, সেখানে কিছু করেছিলে, তাই তো? তুমি আমাদেরকে ডায়লগ শোনাবে, আমরা হয়তো সেই ডায়লগটা কিছুক্ষণ পরে শুনবো। তোমার একেবারেই বিব্রত হওয়ার কিছুই নেই। আমরা এই মুহূর্তে যার কথাগুলো শুনবো, কুলসুম কুলসুমের কাছ থেকে শুনতে চাই সেই দিনটার কথা, যে দিনটা তুমি আসলে তোমার জীবনে বারবার ভুলেই যেতে চাও, যে দিনটাকে কখনোই মনে করতে চাও না, বা যে দিনটা তোমার জীবনে একটা দাগ হয়ে আছে এবং অশেষ মেহরবানিতে সৃষ্টিকর্তা তুমি আবার সেখান থেকে ফিরতে পেরেছো। হয়তো তোমার মতো অনেকেই, তারা হয়তো কোথাও হারিয়ে গেছে, কারোর গহ্বরে হারিয়ে গেছে, তারা হয়তো ফিরতে পারেনি। তুমি একটি উদাহরণ, তুমি সেই জায়গাটা ওভারকাম করে এসেছো, যত দ্রুত সেই দুর্বিষহ স্মৃতিটা তুমি ভুলে যেতে পারো সেটাই আমরাও চাইছি। কিন্তু তোমার মাধ্যমে আরো যারা আছেন, প্রচুর মানুষ আছেন আমাদের চারপাশে, এবং সেই ফাঁদ যে ছড়িয়ে আছে চারপাশে, সেখান থেকে তারা যেন উত্তরণ হতে পারেন, তাই হয়তো আজ আমরা এই মাইক্রোফোনের সামনে আরেকটি বার একেবারে একেবারে খুঁটিনাটি বিষয়গুলো সেই দিনটা সম্পর্কে তোমার কাছ থেকে জানবো, এবং চাইবো যে আজকের পর থেকে তুমি একেবারেই ভুলে যাবে সেই দিনটার কথা। সেই মানুষগুলো যারা তোমাকে ভালোবেসে লিখছেন, তাদের জন্য হলে তুমি তোমার চমৎকার কথামালা দিয়ে সেই দিনটার কথা নিশ্চয়ই আমাদেরকে শেয়ার করবে। সেই দিনটার একদম সকাল থেকে কি হয়েছিল একেবারে সবকিছু আমি শুধু তোমার কাছ থেকেই শুনবো। তুমি সময় নিয়ে আস্তে ধীরে তোমার মতো করে দম নিয়ে এবং তোমার মতো করে যেমনটা তোমার অনুভূতি হয় তেমন করে আমাদের সেই দিনের কথাগুলো বলো।
জি ভাইয়া, নভেম্বর মাসের 30 তারিখ আমি যখন আমার ফ্রেশ হয়ে স্কুলে রেডি হয়ে প্রায় 8টা বাজে, তখন আমি সেদিন গাড়িতে উঠলাম। উঠলে তখন মহিলাটা আমাকে অনেক কথা বললো, আমাকে নাম জিজ্ঞাসা করলো, আমার বাড়ি কোথায়, আমার বাবার নাম বল, সবকিছু আমি উত্তর দিলাম। তখন তখন মহিলাটা আমার আমার একটা তখন অনেক পরিচয়, অনেক কথাবার্তার পর আমার সাথে অনেক অনেক মা মেয়ের সাথে যেমন সম্পর্ক গড়ে তুলে, ওই মহিলাটাও আমার কাছে এমন সম্পর্ক গড়ে তুললো যে জীবনে কোনো দিন কল্পনাও করা যায় না যে এরকম এরকম একটা মা হয়ে যে সন্তানের এত বড় একটা ক্ষতি করতে পারে। আমি জীবনেও কল্পনা করিনি যে এমন ভাবে আমাকে একটি চকলেট খাওয়িয়ে এতটুকু আমার জীবনে এত বড় একটা স্মৃতির ভাগিদার হয়ে যে থাকবে। আমি বলতে চাই তো বলতে পারি না, কারণ আমাকে যে যে আমি গাড়িতে উঠলাম তখন আর চুপ, যখন আমি চকলেটটা খাইলাম তখন আর আমি কিছুই বলতে পারলাম না, তখন শুধু মানুষ আর মানুষ চেয়ে চেয়ে দেখছি, তখন আমার শুধু কান্না ছাড়া আর কিছুই আমি বলতে পারিনি, যখন শুধু কাঁদি আর কিছুই বলি না, কাউকে কিছু বলি না। আমার আমার যে যে 10 মাস 10 দিন আমার গর্ভে রাখছে, তখন আমি সেই মারও কথা আমার মনে নেই, আমার বাবা আছে আমার বাবারও কথা আমার মনে নেই, তখন শুধু আমার ভাই আছে আমার বোন আছে তাদেরও কথা আমার মনে নেই, শুধু কেলে মানুষ দেখি আর কাঁদি। আমি এটা কোন জায়গায় আছি, তখন আমি স্কুলে নামাইতে বলবো গাড়িওয়ালা থামাইবে, তখন আমি কিছুই বললাম না, শুধু দুখালি যাইতে 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 তখন আমাদের গফরগাঁও রেল স্টেশন থেকে গাড়ি তুলতে হয়, তখন আমার মহিলাটা ওখানে নিয়ে আইছে। তখন আমি ভাই এমন হয়ে গেছি যা মহিলা যাই বলছে তাই করছি। যখন আমার হাতে ধরে গাড়িতে উঠাইলো আমি ঠিক সেই রকমই গাড়ি তুইটে গেছি। তখন গাড়ি তুইটা গাইরা প্রায় আমি বলতে পারি না কোন জায়গায় যে তখন অনেক ভিড় ছিল গাড়িটার মধ্যে, রেলগাড়ি তো অনেক ভিড় ছিল। তখন ভিড়ের কারণে মনে হয় আমাকে বুঝি গাড়ি থেকে নামাইতে পারি না, নামাইতে পারলে আমার জীবনের আশা তো অহংকার যা ছিল তা তো মুছেই যেত, জীবনে বাবা মা ফিরে পেতাম না, জীবনে কোনোদিন কখন কোথায় মৃত্যু হতো তা আমি জীবনেও বলতে পারতাম না। তখন আমার মা বাবা জীবনে আমাকে ফিরে পেল না, হইলে সন্তানের সন্তান হারানোর ব্যথায় আমার মা বাবা আমার সাথে সাথেই মারা যেত। তখন আমি কি তখন আমি গাড়িতে থাকলাম, তখন হঠাৎ দেখি মহিলাটা নাই। তখন আমি চুপ করে দাঁড়াই রয়েছি, কাউকে আর কিছুই বলি না। যখন কমলাপুর রেল স্টেশন আইছে গাড়িটা, তখন সবাই দেখি ভাইয়া সবাই নেমে নেমে চলে যাচ্ছে, কেউ আর গাড়িতে থাকে না। তখন আমি শুধু নামছি, নামিয়ে আমি শুধু কাঁদি। তখন একটা ভদ্রলোক এসে বললো তুমি কোথায় যাবে, আমি কই, আমি শুধু কাঁদি, আমি কিছুই বলি না। তখন আমাকে জিজ্ঞাইতেছে তোমার বাবা কি করে, তোমার দেশ কই, তোমার বাড়ি কই। আমি খালি বললাম যে আমার দেশ গফরগাঁও, গফরগাঁও বাবার নাম কি, কিছুই আমি একেবারে সত্যি কথা কইতেছি আমি কোনো সময় কিছুই বলতে পারিনি, আমার গ্রামে গফরগাঁও ছাড়া আর কিছুই বলতে পারিনি। তখন গফরগাঁও গফরগাঁও সব সময় কইতেছি বাদে পরে আমারে শুধু কান্দি। তখন একটা ভদ্রলোক আমারে যে বললো তুমি কোথেকে এসছো, আমি খালি বললাম গফরগাঁও, শুধু কাঁদি। তখন আমাদের যে লেটু সেন্টারের ভাইয়েরা তখন এই সময় কমলাপুর রেল স্টেশন গিয়া হাজির হইলো, তখন দেখি আমি কাঁদতেছি। তখন তাদের মধ্যে আরিফ ভাইয়া আর রাসেল ভাইয়া গেল, আফার আরো গায়েরা কইতেছে কি হয়েছে, কয় যে হারিয়ে গেছে এমন একটা মেয়ে। তখন তারা আমাকে নিয়ে ক আপনি তাদের মেয়েটারে আমাদের কাছে দেন, আমারাই ওকে পুলিশের কাছে লয়ে যাবো বাদে আমারে থানায় নিয়ে গেছে। তখন থানায় একটা মনে হয় ওসি সাহেব একটা জিটিমিটি কিছু মনে হয় লিখতেছিল, তখন আমাকে আর কিছুই জিজ্ঞেস করেনি। তখন এমন একটা দুর্ঘটনা নারায়ণগঞ্জের ট্রেন আইসা ভাইয়া, তখন একেবারে অনেক মানুষ আহত নিহত হয়েছে, যে সাংবাদিকরা অনেক কিছুই ওখানে ঘটছে। তখন রাসেল ভাইয়া আর আরিফ ভাইয়ার অফিস ওসি সাহেবের সাথে আর কিছুই বলতে পারেনি। যখন সব সময় মানুষের দৌড়ের মতন হয়ে গেছে যে কত কত মানুষ মারা গেছে কিংবা আহত নিহত, হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তখন তারা আমার নিজের মার পেটের বোনের মতন আমারে হাতে ধরে তারা দুইজন কতক্ষণ আমারে দেখাইছে এডি এডি গুইটা, তো তাও আমি কিছুই বলতে পারিনি, শুধু আমি এইডি দেখছি, আমি এডি বলতে পারবো। তখন মা বাবার কথা কারো কথা মনে পড়ে না, আমি শুধু খেলি দেখছি মানুষ মরে গেছে কি আমারে লিয়া যাইতেছে, শুধু গাড়ি মানুষ কমলাপুর রেল স্টেশন বাদে আমারে তারা আমারে কইছে তুমি এক জায়গায় যাইবা। তখন আমি কই হ্যাঁ আমি যাবো, তুমি ওখানে থাকবা, লেখাপড়া করবা, তোমার খাবার সময় খাবা। তখন আমি আর কিছুই বললাম, বলবো আমি যাইবো, আমি আপনাদের সাথে যাবো। কইতেছে আচ্ছা তুমি যখন যাইতে চাচ্ছ আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু তোমাদের মতন আরো অনেক মেয়েরাও হারিয়ে যায় তাদের বাবা মার কাছে, আমরা ফিরিয়ে দেই, কিন্তু তুমি আমাদের সাথে যাও, তুমি যেখানে যেতে চাইবে তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি যদি তোমার মা বাবার কাছে যেতে চাও, তোমার মা বাবার কাছে আমরা নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু তুমি যদি এখানে থাকতে চাও, তোমার ভালো লাগে, তুমি যদি আর কোনো দিন তোমার মা বাবার পরিচয় দিতে পারো না, তাহলে তো তুমি আমাদের সাথে থাকবে, কিংবা তোমাদের মতন মেয়েরা আমাদের এনে আছে, মা হারা বাবা হারা সন্তান শিশুরা, আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ বলেই তো তারা শিশুদের
শিশুদের গড়ে তোলার চেষ্টা করে, যে রাস্তায় রাস্তায় পড়ে থাকা শিশুদের আমি দেখছি ভাইয়েরা কিংবা জনি ভাই কিংবা আরিফ রাসেল তারা সবাই সব ভাইয়েরাই রাস্তা থেকে মা হারা কিংবা বাবা হারা সন্তান করে নিয়েই তারা গড়ে তুলছে। আমিও যখন আসলাম তখন আমাকে কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ে আসলো, তখন আমি আমার ভালোই সবাই আদর করছে, আমার নিজের বোনের চেয়েও বেশি আদর করছে। আমি শুধু খালি কাঁদতাম আর বলতো তোমার কি হয়েছে, তুমি তোমার মা বাবার কথা মনে পড়ে? আমি শুধু খালি কাঁদতাম, তখনও কিছুই মনে পড়তো না। যখন রাত 7টা কিংবা 8টা বাজে তখন আমার মনে পড়লো যে আমি কোথায় এসেছি, এটা কোন জায়গা, শুধু গাড়ি আর গাড়ি দেখি, আমি তো এখানে আসিনি, আমি তো স্কুলে যাব। তখন শুধু কাঁদি বাদে জন্নি ভাই ক তুমি তুমি কাঁদছো কেন, ক তোমার বাবার ফোন নাম্বার আছে? আমি কই ফোন নাম্বার আছে কিন্তু আমার মনে নাই। আমি আমি আপনাদের বড় ভাইদের দোয়ায় আজ ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবার ফোন নাম্বার আমার মস্ত আছে কিংবা সব লেখাপড়ায় আমি আপনাদের চেয়েও কম হলেও কিছু পারবো। তখন আমার কিছুই মনে ছিল না যে আমি কাউকে কি বলবো, আমার বাবা মা আছে না নাই, কাউকে কিছু বলিনি। তখন শুধু কাঁদতে কাঁদতে যখন ইয়ে হয়ে যায় তখন জনি ভাই বললো যে তোমার বাবার ফোন নাম্বার আছে আপু? আমি কই যে আছে, ফোন নাম্বার দাও তোমার বাবার সাথে কথা বলি। তখন আমার বাবার কাছে ফোন নাম্বার দিছি, তখন জনি ভাই ফোন ঢুকায় কথা কইছে, বাদে কো আপনার মেয়ে এখানে আসলো কেন, এই যে ইয়া কমলাপুর এখানে আসলো কেমনে? বাদে আব্বা বললো, আমার বাবা বললো যে না আমি তো জানি না, আমার মেয়ে তো স্কুলে গেছে, আমি তো আমিও তো চিন্তা করছি, বিস্তারিতছি আমাদের গ্রামে, আমি তো মনে হচ্ছি তার বান্ধবীর বাসায় বুঝি সে আছে। এখন তো আমার বইনের বাসায় মা তার বান্ধবীর বাসা টাসা সব খুঁজছি, তো টেনশনের ভিতরে আমার বাবা আমার বিস্তারাইছে বলে হিন্দা বাদে যখন আমাদের বাড়ির আশেপাশে একটা বাজার আছে মাইজ বাড়ি, তখন এনে আমার বাবা আইসে এমনি এমনি মতো আমি বাদে জনি ভাইয়া ফোন দিছে, তখন আব্বাই নিশ্চিত হয়েছে যে আমার মেয়ে আছে বেঁচে আছে। তখন ভাইয়া বললো আপনার আপনার মেয়ে এখানে আছে, আপনার মেয়েকে প্রচার করে দিতে চাইছিল কিন্তু আমাদের কপাল ভালো, আপনার আপনার সৌভাগ্য আপনি একটি আপনি সৌভাগ্য নিয়ে যে যে সন্তানকে পেয়ে ফেলেছেন, আর কোনো সমস্যা হবে না, আপনি আসেন, আপনি আসে আপনার মেয়েকে নিয়ে যান। তখন আমার বাবা এলো, তখন এসে দেখলো এখানে অনেক ভাইয়েরাই ভাইয়েরা বোনেরা এসেছে, তখন সবার সাথেই কথা বলে ছবি টবি আমার 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 আব্বার ছবিরা তুলছে ভাইয়েরা, তখন তুইলে আবাদে আমার সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছি। যেন আমার দুঃখের একটা কাহিনী যে আমার এখনো কান্না আসে কিংবা আমি এখনো কানতে কথা বলতে বলতে পারতেছি না, যে আমার কষ্টের দুঃখের কাহিনী আমার যে ছাত্র জীবনে এত বড় একটা মাত্র 7-এ পড়ি এত বড় একটা কষ্টের কষ্টের যে ইয়াটা হয়েছে আমার জীবনে, শুধু শুধু ভাই কিন শুধু ভাই জনি জনি ভাইদের কারণে যে আমার মা বাবা আমাকে ফিরে পেয়েছে, আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি, এত বড় একটা দুঃখ যে এত ছোট একটা জীবনে লাগতে পারে আমার জীবনেও কল্পনা করিনি কিংবা আশা করেছিলাম না। কিন্তু এত বড় মানুষ মানুষ পৃথিবীতে নিজের সার্থক বুঝে কিন্তু মানুষের কোনো দিন কল্যাণ বুঝে না, কিন্তু সবাই তো এক নয়, আমিও আমিও মহিলার মতন আমিও মহিলার মতন কিন্তু আমার ভাইদেরও বিশ্বাস করছি, কিন্তু ভাইয়েরাও আমার অনেক বিশ্বাস করছে, অনেক বিশ্বাসের পর সফল ফল আমাদের পেয়েছি, আমার বাবা আমাকে এতে উদ্ধার করে নিছে, তারা অনেক খাটছে আমার জন্য। আমার বাবার কাছে একটু পর পর ফোন দিছে আপনি কোথায় এসেছেন, আপনি আর মেয়েকে নিয়ে যান, আপনার মেয়ে কাঁদছে, এই করছে এই করছে, তারা ফোনের উপরে ফোন করছে আমার বাবার কাছে। তখন আমার ফোন করছে, ফোন করে করছে কুলচুম তুমি কাঁদছো কেন, তোমার আব্বু আসছে তোমাকে নিয়ে যাবে। তখন আমি অনেক ভালোই লাগছে যে আমি বাবা আসছে কিংবা আমার নিজের ভাইয়ের মতন জনি ভাই যে ফোন করছে বারবার যে কুলচুম তুমি কাঁদছো না, তুমি কাঁদছো কেন, তুমি তো বড় মেয়ে, তুমি তো ছোট না যে অবুজ তুমি বুঝো না কিছুই, তুমি তো বুঝো, তুমি কাঁদছো কেন, তোমার আব্বু আসছে তোমাকে নিয়ে যাবে, এই তো আসে পড়ছে, এই তো এসে পড়ছে।
অনেক কিছু আমারে বুঝাইছে, তবু আমি খেলি কাঁদছি যে আমার কই আইসি, আমার জীবনে আমি তো এত দূরে আসিনি, কিংবা আমি এত গাড়ি ঘোড়া কোনোদিন দেখি উনি বা ইয়ারা আমারে অনেক সাহস দিছে, অনেক আদর অনেক ভালোবাসা দা তারা আমারে এন রাখছে, কিংবা আমার আব্বা আইসে আমার আব্বারে অনেক ইয়া হচ্ছে, করলে বাদে আমার আব্বার কাছে আমারে বুঝাই দিছে, আমার আব্বারা তো তুলে দিছে আমারে, কিংবা আরো বড় ভাইয়ের আইসে আমি তাদের নাম হয়তো জানি না, জীবনে কোনোদিন দেখিনি, হ্যাঁ সেদিন দেখেছি, আজ দেখলেও আমি অবশ্যই চিনবো, কিন্তু তাদের নাম দিয়ে আমি আপনার কাছে ভাই আমি বলতে পারলাম না, কিন্তু তারা সবাই আমার খুব আদর করছে, সবাই আমার সেবা করছে, সবাই আমার বাপ মারে সান্ত্বনা দিছে, যেন আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে সুন্দর করে আমরা রাখছি, আপনার মেয়েকে আমরা আপনার মেয়েকে আপনার বুকে ফিরিয়ে নিয়ে যেন আমরা রাখছি, কোনো 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 অসুবিধা হবে না, আপনার মেয়ে সুখে আছে। তখন আমার বাবা এসে আমাকে নিয়ে গেল, কিন্তু সবাই সুন্দরভাবে আমাকে বিদায় দিল। এই এই দুঃখের সারি যদি আমার এখনো কান্না আসে তবু আর কথা বলতে পারবো না, যে ভাইয়া আমি সবাই আমার সাথে করছে, কিন্তু সবাই আমাকে অনেক ভালোবেসেছে, নিজের ছোট বোনের মতন, নিজের মায়ের পেটের বোনের মতন জনি ভাই অনেক করছে, এখনো করবে আশা করি, কোনোদিন ভুলবে না, আমিও কোনোদিন আপনাদের ভুলবো না, আমাকে দোয়া করবেন যে আমি কোনো বড় হয়ে কিছু করতে পারি, যে যে বড় হয়ে আপনাদের আপনাদের সামনে আমি কিছু করতে পারি, বড় ভাইয়ের সমান ছোট বোনের সমান আপনাদের সামনে আমি বড় একটি প্রশংসা করতে পারি, যে আমার ভাইদের কারণে আজ আমি বেঁচে গেলাম, আমার জীবনের জীবনের অন্ধকার গল্পের কাহিনীর মতন, যে আপনারা রেডিও স্টেশনের যেসব ইয়া করছেন বাংলাদেশ কিংবা দেশের মানুষ আজ আমার কথা শুনছে, যে সবাই সবাই আমার জন্য দোয়া করবেন, আজ শুধু শুধু সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করবো, যে ভাইদের কারণে আমি আজ বেঁচে গেলাম, তখন বেঁচে গেলাম, যে সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে আপনাদের আপনাদের কাছে আমি সমাপ্তর ঘোষণা করতে পারি, যে আমি আপনাদের অনেক অনেক সেবা করেছেন আমার, যে আমি জীবনে কোনোদিন কোনোদিন আপনাদের সামনে এসে বলতে পারি যে
বলো তুমি বলো তুমি একটা না তোমার কথাগুলো বললে কুলসুম, তুমি যেদিনের কথা বলেছিলে যে তোমাকে এক মহিলার কথা বলেছিলে, তিনি তোমার সাথে কথা বলে তোমাকে একটি চকলেট খেতে দেন, এবং সেদিনই তুমি সেদিনই তুমি প্রথম গাড়িতে উঠে যাও, কি রেজাল্ট নিয়ে তখন বাড়ি ফিরছিলে নাকি?
জি না ভাই, আমি স্কুলে যাবার পথে।
আচ্ছা, ওই মহিলার আশেপাশে আরো অনেক যাত্রী ছিলেন না?
ছিল ভাই, কিন্তু আমি তো কাউকে চিনি না ও গাড়িটা।
তারা কেউ কখনো, সেই মহিলা তিনি যখন তোমার সাথে কথা বলছেন, তারা কেউ তাকে কিছু বলেনি বা তোমাকে সেরকম কিছু বলেনি, মানে নাকি তোমার তাকে সন্দেহই হয়নি এত ভালো করে কথা বলছিল?
আমার কোনো সন্দেহ হয়নি, যে
একেবারে শুরুতে আমাকে বলো যে সে একেবারে শুরুতে তোমাকে কি বললো, তোমার পাশে গিয়ে বসলো না কি বললো?
আমি বইছি তখন আমার পাশেই বইছে সিটে, তখন বললো যে তোমার নাম কি, আমি বললাম যে আমার নাম কুলসুম, কইছে তোমার বাড়ি কোথায়, আমি কইছি আমার বাড়ি উত্তর নয়াপাড়া, কইছে তোমার গ্রামের নাম উত্তর নয়াপাড়া, আমি কইছি তোমার বাবার নাম কি, আমি কইছি মোহাম্মদ হেলালুদ্দিন, কইছে যে তুমি কোন স্কুলে পড়ো, আমি কইছি মাহর মারুফ আহমেদ ইন্টারন্যাশনাল স্কুলে আমি পড়ি, কইছে যে খুব ভালো মেয়ে তুমি, তুমি তুমি তো অনেক ভালো, এইসব কথা কইয়া অনেক একটু ঝায়ারে হকটা প্রশ্ন করে তখন আমি উত্তর দিলাম, তখন একটু পর ওই মেয়ে মহিলাদের হাত ব্যাগটার ভিতর থেকে চকলেটটা বার করলো আর আমার দিল, আমি খাই না ভাইয়া, তখন বললো আমি তুমি তো আমার মেয়ের মতন, আমিও তো তোমার মার মতন খাও, আমি আমাকে সন্দেহ করো না, সন্দেহ করো কেন, আমিও তো মহিলাটাকে আমার মার মতনই ভাবছিলাম, যে কোনো সময় এমন আমার জীবনে ঘটেনি, আমি জীবনেও কল্পনা করিনি যে এতটুক চকলেট থেকে যে আমার
এত কিরকম ছিল দেখে তোমার মনে আছে?
একটা একটা কাদামের চকলেটটি আছে না, ওই চকলেটটি
প্যাকেট করাই ছিল পুরো চকলেটটা, নাকি দিনই চকলেটটা খুলে দিয়েছিলেন তোমাকে?
প্যাকেট করাই ছিল।
আচ্ছা, এবং তুমি তারপর চকলেটটা যখন খেলে তখন কি তোমার মনে হচ্ছিল যে চকলেটটা
না ভাই সবটি যেমন সব সময় খাইলে যেমন লাগে
তেমন কিউ কেমন এই লাগলো আমি বলতেও পারলাম না, আমি মুখে দিলাম আর কোনো কথাই বললাম না। আমি গাড়ি উলারে সবসময় বলি যে আমাদের নামায় দেন স্কুলে, অবশ্য নামায় দে। সেদিন অবশ্য ড্রেস পরি নাই, যে আমার স্কুলের রেজাল্ট ক্লাসের সময় তো পিটি করাই যে ড্রেস পরে আসতে হয়, তখন আমি ড্রেসও পরি নাই। বুঝেও নাই যে ওই স্কুলের ছাত্রী যদি ড্রেস পরতাম অবশ্যই গাড়িওয়ালা বুঝতো যে ও স্কুলের ছাত্রী, স্কুলে নামায় দিতে হইব। তখন আমি ড্রেস পরি নাই, মেয়ে মহিলাটা আমার দিল আর আমি খেলি খাইলাম। খাইলে আর কিছুই আমি বলতে পারিনি, সুজা চুপচাপ ভুকা মানুষের মতন দাঁড়িয়ে।
তুমি কথা বলতে পারছিলে না, বাট তুমি আশপাশে সবকিছু দেখছিলে, বুঝতে পারছিলে। অবশ্যই তখন তোমার কিন্তু অসুস্থ লাগা কিংবা একটু এরকম লাগছিল?
জি,
আমাকে একটু মানে
শুধু কাঁদছিলাম। ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আপনি যে শুধু কাঁদছি, আমি কারো কথা মনে ছিল না, শুধু খেলে কাঁদছিলাম যে আমি কোথায় এসছি, আমি কাউকে চিনি না, শুধু কাঁদছিলাম আর কিছুই না। আমার শরীর যেমন ছিল, ভাইয়াদের জিজ্ঞেস করেন আপনি যে আমি ওদের কাছে আইসে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে কাঁদতাম। ভাইয়ারা বলতো তুমি এখানে বসো, আয়া তাদের বুকলে আমার নিয়ে তাদের কাছে বয়তো। আপনি জিজ্ঞেস করেন আমি শুধু খেলে কাঁদছিলাম, আমি আর কিছুই বলতে পারি
করছিলেন মনে আছে? উনি তোমাকে এরপর আর কিছু বলেছিলেন? চকলেটটা তোমাকে যখন খাওয়ালেন এরপর সে কি আর তোমাকে কোনো তোমাকে হাত ধরে গাড়ি থেকে নামানোর ইচ্ছা করা বা তোমাকে আরো কিছু বলা এরকম কোনো কিছু বলছিলেন?
না ভাইয়া, তখন এমন একটা জিনিস মনে হয় যেন আমি খাইছি, তখন আমি মহিলাটার পেছনে পেছনে গেছি, কিংবা আমার ওই দেখে রাখছে যে মেয়েটারে দেখা দেখা রাখছে, কিংবা আমি মেয়ে মহিলাটার পাশে মনে হয় আইসি। তখন আমি বলতে পারি না কেমনে গেছি, আমি আর কেমনে গেছি আমি বলতে পারি না।
আচ্ছা, মানে তুমি একেবারেই কোন অনুভূতি তোমার কোনো কথাই বলতে পারছো না, বাট চারপাশে যা কিছু হচ্ছে তাই তুমি দেখছো?
দেখছি গেলি।
তুমি আরেকটা ব্যাপার বললে যে যখন তোমাকে নামাবে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিল অনেক মানুষের ভিড়ে, তোমাকে নামাতে পারেনি।
না ভাইয়া, আমি বলছি যে মনে হয় আমাকে নামাইতে চাইছিল, তখন সে অনেক ভিড়ের মধ্যে আমাকে আমার শরীরে টাচ করেনি, যে আমার সাথে কোনো কথাও বলেনি, শুধু আমি দাঁড়ায় রয়েছি। অনেক ভিড়, লোক সংখ্যা, আমি দাঁড়ায় রয়েছি তখন অনেক ভিড় না, তখন আমাকে যদি কিছু বলে তো যে আমি কিছু বলি, তখন মহিলাটা আমারে কিছুই বলেনি যে নামো কিংবা নামবে না, তুমি কোথায় যাবা, তুমি আমার সাথে আসছো, তো কিছুই বলেনি। শুধু হঠাৎ করে দেখে মহিলাটাই নাই এত ভিড়ের ভিতরে। তখন আমার মানুষের যে অনেক ভদ্রতা মানুষ আছে না, যে আমার বাপের সমান কিংবা আমার ভাইয়ের সমান, তারা আমার জিজ্ঞেস করে, শুধু আমি খালি কাঁদি আর কাঁদি আর কিছুই বলি না। তখন গাড়ির মানুষ তো এত ইয়া করে চলে না, তখন সবাই আমি এতই কাঁদছি না, যখন সব মানুষকে দেখতে পেলাম গাড়ির মধ্যে অত আমার কষ্ট লাগছে না, যেন আমি কোন জায়গা যাইতাছি না যাইতাছি। তখন আমার এত কিছুই মনে ছিল না যে কোথায় যাই, কি করবো, যাইয়া কি 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 কারণে যাইতেছি, কি আমি এখানে যাই কি করবো, কি খাবো, কি পরবো, কি কি করবো ওখানে, যে আমার কিছুই মনে ছিল না। তখন শুধু মানুষের খেলি আনন্দ মেলায় দেখতেছিলাম আমি। তখন আমি গাড়িতে নামিয়া দেখি ভাইয়া সবাই চলে যায়, আমাকে আর কেউ ধরেও না, কিছুই না। তখন গেলি কাঁদলাম, তখন যে ভদ্রলোকটা আমার সাথেই ছিল দাঁড়িয়ে, তখন সেই লোকটা কইলো তুমি কই যাইবা, এই মেয়ে তুমি কাঁদছ কেন, এটা এটা অনেক কিছুই মনে হয়। আমি ঠিক আছে, আমি এতটুক বলতেও পারবো না। তখন এই যে লিটুর ভাইয়েরা যায়া ধরছে, তখন তারা আমারে এই যে কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করে আনছে।
আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা তোমার বাবার কাছে দিতে বলবো। তোমার বাবা তিনি আছেন, তিনি অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছিলেন আমাদের সাথে স্টুডিওতে। আজ যেমনটা কুলসুম আছেন তেমনি তার বাবাও হাজির হয়েছেন, সেই দীর্ঘপথ পাড়ি দিয়ে তারা এসেছেন ময়মনসিংহ থেকে। হেলালুদ্দিন তিনিও জয়েন করেছেন। বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই অন্ধকারের গল্প আপনারা শুনছেন এবং কুলসুমের কথা আমরা শুনছি, একেবারেই পাচারের খপ পড়ে পড়া কুলসুম, তিনি কিন্তু সেটা ওভারকাম করতে পেরেছেন, হয়তো ভাগ্য সহায় ছিল বলবো। আর এছাড়াও অতিথি হয়ে এসেছেন একসময় আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়া আরেকজন শিশুর কথা আমরা শুনবো, হাসান। হাসানের সাথে আমরা অনেক কথা বলেছি এবং আজকের আয়োজনটির জন্য অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামি, তাকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। আর আমি ইভান আপনাদের সাথে আছি, আমাকেও অনেকটা সময় জুড়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা শুনতে পাবেন। আপনারা টিউন ইন করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4। হেলালউদ্দিন কুলসুমের বাবা, তিনি অলরেডি মাইক্রোফোন পেয়ে গেছেন, আমরা তার কাছ থেকে শুনবো। আঙ্কেল, আপনি সেই দিনটার কথা, আপনি যখন হঠাৎ করে পাচ্ছিলেন না, খানিকটা টেনশন তো হচ্ছিল, কি হচ্ছিল সেই দিন, আপনার আপনার কথাগুলো একটু শুনতে চাই, কি করছিলেন সেদিন? আমি একটা মিনিট সময় নেবো, এই মাইক্রোফোনটা যদি আপনি একটু নিয়ে কথা বলেন তাহলে আমরা স্পষ্ট করে শুনতে পারবো। আমরা একটুখানি সময় নিচ্ছি, আমরা নিশ্চয়ই হেলালউদ্দিন তার কাছ থেকে সেই কথাগুলো শুনবো। আপনারা এর ফাঁকে আমি জানিয়ে দিই, আমাকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, আর চাইলে ফেসবুকে ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আমরা চলে যাবো হেলালউদ্দিন তাকে তার কাছ থেকে সেদিনের কথাগুলো শোনার জন্য। প্লিজ
মনে করেন আমার বাড়িতে, হ্যাঁ আইসি সাবা, আমি তো বাড়ি কি বল, মানুষের রিজাল্ট ফাইল আছে, হ্যাঁ এখন বেড়াইবার গেছি গিয়া, হ্যাঁ রিজাল্ট লেগে যাই তারছে না, যারা পরের দিন করতেছে আমি আব্বা রিজাল্ট লই আই, তে আমার 20টা টাকা দাও, দিলাম 20টা টাকা লই আইলো সকালবেলা, আয়া হারিয়া পরে করতে সাবা, আমি কিন্তু রমাসের নাম আইতারি আমার বান্ধবীর বাড়ি থাকতো বাড়ি।
আচ্ছা আচ্ছা,
পরে আপনি মনে করেন আমি তো নিশ্চিন্তায় রয়েছি, সেবার করতেছে আমি বান্ধবীর বাড়ি যদি থাকি তা আমি ফোন করিব, আমি তোমার কাছে ফোন করব। পরে হ্যাঁ ফোন করে নাই, না করার পরে আমি তার মাঝেরই একটা বাজার আছে, এই বাজার আমি অনেক বিশ্বাসী, তারপরে আমার বোনের বাড়ি আছেন হেনও খবর লইছি, আমার শ্বশুর বাড়ি আছেন হের বাড়ির খবর লইছি, আমার খবরটা লই দিই না, আমার মায়া তো খবর নাই, আমি কোনো খোঁজ খবর পাই নাই, না পাওয়ার পরে পরে আমি ফেরাউল দিয়ে বাড়ি যেতেছি গা, বাড়ি যাওয়ার পরে পরে দেখি হলো গুজারা তুটা মুটাম, এই সময় এই জুনি ভাইয়া ফোন দিছে আপনার মায়া এই ঢাকা এলো কেমনে,
আমার
মনে করেন আমার অন্তরটা মনে করেন না আর ফাটতে গেছে গা, বুঝছেন আমার এরম লাগছে,
আপনি কি বাসায়,
আমার মনটা খালি বুঝছেন খালি জ্বলন্তর বলে রয়েছে,
আচ্ছা
জ্বলন্তর বলে রয়েছে, আর পাই নাই যখন তখন কি করি, বাড়ি গেলাম, গিয়ে তার মায়ের জিজ্ঞেস করলাম যে কি খবর, তখন তার তো পাইলাম না, ওখান কই যেতাম কই কি করতাম, তখন তার মারও মনে করেন অশান্তি ভাব চলে গেছে গা, যা হাই প্রেশার আছে তো, হ্যাঁ হাই প্রেশারে আপনার টপ করে লাইছে, টপ করে দিলাম পানি কুদ বল, পানি দিলে তোরে বললো ভালো হারিয়া যে ওখান কি করা, ওখান কোন জায়গায় পাই মোগালে, না হইলে কি করবো, করার মতো তো কিছু নাই, তারপরে ফোনও নাই, তারপরে মনে করেন নাই মোবাইলও নাই, তার কাছে কেমনে তার খবরটা পাই, তারপর সবার বাড়ি খবর নাই, আমি সব খবর লইছি, পরে আপনি সারা রাত্র গেছে গা, পরে মনে করেন যাওয়ার পরে আপনি হ্যাঁ
মানে একটা দিন পার হয়ে গেছে,
হ্যাঁ
আচ্ছা
পার হয়ে গেলে পরে দিন, হ্যাঁ বাউল সন্ধ্যার সময় আমি তার পিছিয়ে জায়গায় পরে হ্যাঁ করছি কি, আমি রাত 8টা বাজে বেলা এই সময় হ্যাঁ ফোন দিছে, এই বাইরে ফোন দিছে,
সমস্যা
মনে করেন বাজার আপ করে মানুষ বাজার আপ করে, বাজার আপ করার পরে মনে করেন আমি এখান তো দিছি যা যা আমার মায়ের সন্তান আমি এলা খুঁজে যাই পাই, পাইলে তো পাইলামই, না হলে তো মনে করেন কিছু করার নাই, আর কি করবো এরকমটা কি আপনাদের এলাকায় মাঝে মাঝে হয় বা এরকম ঘটনা আছে আরো
সমস্যার পরে
হ্যাঁ মনে করেন এই দুর্ঘটনা পড়ে গেছে পরে আর তার খবর পাইনি
বুঝতে পারছি এবং পরবর্তীকালে তো ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনি নিঃসন্দেহে ভাগ্যবান একজন মানুষ যে পরবর্তীকালে আপনার মেয়েকে আপনি আবার ফিরে পেয়েছেন। আমরা বন্ধুরা আরো অনেক কথা শুনবো, আমরা কুলসুমের কাছেও যাব, তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, অনেকে আমাকে লিখেছেন, আমি অনেকগুলো এসএমএস কমেন্ট একটু নিয়ে নিতে চাই আমার সাথে যারা জয়েন করেছেন এবং আরো যারা লিখতে চান তাদের জন্য বলতে চাই। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনি খুব সহজে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আজ আমরা কথা বলছি অন্ধকারের গল্পে দুজন অতিথির সাথে, কুলসুমের কথাগুলো আমরা অলরেডি অনেকটাই শুনেছি, আরো অনেক কিছু শুনবার বাকি আছে, শুনবো আমরা। অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানটির পিছনে একটি টিম কাজ করে এবং যে টিমটি বিভিন্ন ধরনের সামাজিক যে আমাদের দুর্বিষহ জায়গা আছে, অন্ধকার আছে, অন্ধকারের প্রত্যেকটা ফাঁদের জায়গা আছে, অন্ধকারের সেই সব গল্পকে তুলে আনে ঢাকা এফএম 90.4 এর এই স্টুডিওতে এই মাইক্রোফোনের মাধ্যমে প্রতি রোববার রাত 10:30 এবং তেমনি অন্ধকারের যে গল্প পাচার হওয়া কিংবা একেবারে খুব অল্প বয়সীদেরকে আমরা শিশু বলতে পারি, সেই সব শিশুরা অনেকেই কিন্তু নানানভাবে অনেকের দ্বারা তারা ব্যবহৃত হচ্ছেন, তারা আন্ডারগ্রাউন্ডে মিশে যাচ্ছে, নানান ধরনের বড় বড় ক্রাইম করছেন কোনো কিছু বুঝে ওঠার আগেই। সেরকমও একটি জায়গা থেকে একজন প্রতিনিধি যে সেই সেই অন্ধকারের পাট চুকিয়ে অনেকটাই আলোতে চলে এসেছে এবং সেগুলো আসার পিছনে যেমনটা সৃষ্টিকর্তার ইচ্ছে থাকতে হয় তেমনি উপলক্ষ হয়ে হয়তো পৃথিবীতেও অনেকেই কাজ করেন, তেমনি একটি অর্গানাইজেশনের কথাও আমরা শুনবো। এই সবকিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠানটা চলতে থাকবে। আমরা কুলসুমের কথা শুনছিলাম, এর পরবর্তীকালে আমরা হাসানের কথাও শুনবো। আর এই পুরো আয়োজনটির জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো প্রডিউসার সাদেক সামিকে, পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। আর আপনারা ইভন আমাকে শুনতে পাচ্ছেন, আরো অনেকটা সময় আপনাদের সাথে আমি থাকব। পাশাপাশি আমার সাথে যারা জয়েন করেছেন তাদের কথাগুলো একটু পড়তে চাই। আমি এসএমএস করেছেন আমাকে লিটন মিয়া, ভাইয়া হাসানের কষ্টের ভাগ নেয়া গেলে নিতাম। আচ্ছা, হাসানের কথাগুলো আমরা শুনবো এবং কুলসুমের কথা শুনতে শুনতে অনেকেই বলেছেন যে কুলসুম, আচ্ছা আমাকে তারেক লিখেছেন কুলসুম নিঃসন্দেহে জীবনে অনেক বেশি উন্নতি করবে। অ্যান্ড জয়েন করেছেন কুলসুম, তোমাকে অনেক ধন্যবাদ, লিখেছেন গাজীপুর থেকে জনি হোসাইন, পৃথিবীতে সবাই হারিয়ে যায় সবাই জীবনটাকে, এরকম বেশ কিছু কথা কুলসুমের কথা শুনে অনেকটাই আবেগাক্রান্ত হয়ে আমাদের একজন বন্ধু লিখেছেন। আছেন আমাদের সাথে রাফি, রাফি বলছেন ভাই অনেক বেশি খারাপ লাগছে ওদের কথা ভেবে। আছেন আমাদের সাথে আরো অনেকেই এবং আমরা একটু কুলসুমের কাছে যাবো কিংবা হাসানের কাছেও যাবো, অনেক কথা শুনবো। আমি কুলসুমের কাছেও একটু আসতে চাই। কুলসুম, তোমার বাবা তোমার সম্পর্কে বলছিলেন, যখন বাবার কাছে এলে, আমি একটু অন্যভাবে বলি যে তুমি যেমন বাবাকে অনেক বেশি মিস করে কথা বলছিলে, অনেক বেশি মনে পড়ছিল, আজ বাবা একেবারে সাথে আছেন, বাবাকে কতটা সেই সময়টা যখন তুমি কিছুটা বুঝতে পারলে আমি কোথায় এসেছি কার কাছে আছি, বাবা মাকে সেই সময় তো মনে করছিল, বাবার কথা মনে হচ্ছিল না, খুব সংক্ষেপে বলো সেই সময় বাবার কথা কি মনে হচ্ছিল যখন তুমি বুঝতে পারলে যে আমি হারিয়ে গেছি, আমি কিভাবে এখন বাসায় যাব, কিভাবে আমার বাবা মার কাছে যাব, তখন মা বাবার কথা কি মনে হচ্ছিল?
তখন মনে হলো যে আমার আব্বা কোথায়, আমার মা কোথায়, তখন আমার অনেক অনেক কষ্ট লাগছে, আমি আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাই বোনকে, আমার অনেক কষ্ট লাগছে। তখন আমি যখন বাইরে বললাম যাইলে আমার আমার ফোন নাম্বার আছে, আমার ফোন করেন, তখন কথা কইলো, তখন আমার আব্বা এলো, তখন অনেক কষ্ট লাগছে। আমার বাবা মা নাই কি, আমি আমার জীবনেও তো আমার জনি ভাই কিংবা ফরহাদ ভাই কিংবা কান্তা আপা তাদেরকে আমি জীবনেও দেখিনি, কিন্তু তাদের আদর আমি পাইছি এনে আয়া, কিন্তু আব্বা আব্বার কথা অনেক মনে পড়ছে, অনেক কষ্ট লাগছে।
বাবাকে কিছু বলতে চাও? তোর বাবা তোমার সাথেই আছে, সামনেই আছেন, কিছু বলতে চাও? কতটা ভালোবাসো বাবাকে?
অনেক।
আচ্ছা, আমরা খানিকক্ষণ পরে আবারও ফিরছি, আমাদের সাথে থাকুন, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। বাবার কথা যেহেতু হলো, অনেকেই বাবাকে স্মৃতিচারণে স্মৃতিতে নিয়ে এসেছেন, আমরা জেমস এর বাবা গানটি শুনে খুব দ্রুতই আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন।
ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না, বাবা বলতো ও তখন আমি থাকব না, কি করবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ল, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়, বাবা কত রাত কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আয়। তেমনি আছে আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও আছে নেই সেখানে, অলস দেহ শুধু তোমার, আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী, ঘুরে উঠে আয় বাবা কত রাত কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার ওরে উঠে আয়।
ঢাকা এফএম
চলছে অন্ধকারের গল্প, আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4। পাশাপাশি সময়টা একটু জানিয়ে দিতে চাই আপনাকে, 12:07, তার মানে হচ্ছে নতুন একটি দিন শুরু হয়ে গেছে এবং 19 জানুয়ারির এই দিনটি আমরা আপনাদের সাথে আছি। আপনি যখন টিউন ইন করে আছেন তার মানে হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে আজ আমাদের অতিথি দুজন। প্রথমত আমরা শুনছিলাম কুলসুমের কথা, যে পাচারের খপ্পরে পড়েছিল এবং লাকিলি সে সেটাকে ওভারকাম করতে পেরেছে, সেখান থেকে তাকে সৃষ্টিকর্তা তিনি বাঁচিয়ে দিয়েছেন। অনেক বেশি ভাগ্যবতী বলতে পারি আমি কুলসুমকে। এবং আজ স্টুডিওতে কুলসুম এবং কুলসুমের বাবা দুজনেই অনেক দূর থেকে, সেই ময়মনসিংহ থেকে তারা দুজনেই এসেছেন, এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাথে আছেন আজ অতিথি হয়ে আন্ডারগ্রাউন্ডে মিশে যাওয়া শিশু হাসান, হাসানের কথাগুলো আমরা শুনতে চাই। সবাই অপেক্ষা করে আছেন হাসানের কথাগুলো শোনার জন্য এবং কুলসুমের কাছে আমরা আবারও যাব, তার কাছ থেকেও সেই কথাগুলো শুনব। এবং পুরো এই আয়োজনটির জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। আর আমাদের আমাদের সাথে আজ যারা জয়েন ইন করে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এতটা রাত অবধি, এত মধ্যরাত অবধি হয়তো আপনারা জেগে থাকবেন, আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আমি ইভান আপনাদের সাথে থাকব, চাইছি যে আপনারা আমাদেরকে লিখুন। আপনারা টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে, চাইলে কিন্তু ফেসবুকের ফ্যান পেজেও আসতে পারেন। সেখানে একটি ছবিও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি এবং সেই ছবি দেশে আপনারা কুলসুম হাসান এবং কুলসুমের বাবা হেলাল উদ্দিন তাদেরকে আপনারা দেখতেও পারবেন, লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন এবং চাইছি আমাদের পেজটিতে আপনারা একটি লাইক করে রাখবেন। হাসান, আমরা হাসানের কাছে যেতে চাই এবং হাসান অনেকক্ষণ ধরেই আমাদের সাথে জয়েন করে আছে, কুলসুমের কথাগুলো শুনছিল। হাসান, তোমাকে তোমার সাথে অনেক কথাই বলেছি এবং তুমি তোমার কথা বলছিলে যে বাকেরগঞ্জে বড় হওয়া, অনেক ছোটবেলায় তোমার মাকে হারানো, তারপর তোমার বাবাকে হারিয়ে ফেলা, তারপর সৎমায়ের সংসারে অনেকটা আদর পাশাপাশি অনাদর সবই পাওয়া, একটা সময় তুমি চলে আসা, সেই সব কথাগুলো একদম শুরু থেকে একেবারে তুমি কুলসুমকে যেমনটা বলেছি তোমাকে তাই বলতে চাই, সময় নিয়ে তোমার মতো করে সেই অন্ধকারের গল্পগুলো যদি আমাদেরকে বলো, কারণ এই মুহূর্তে তোমাকে প্রচুর মানুষ শুনছে যেমনটা আমি এর আগেও বলেছি, তোমাকে এখনো বলতে চাই যে হাসান, তোমার এই কথাগুলো শুনে হয়তো অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হবেন, তার সন্তানটিকে বা তার স্বজন যে শিশুটি আছে তার প্রতি তারা অনেক বেশি কেয়ারফুল হবেন, অ্যাটলিস্ট ভালোবাসাটা বেড়ে যাবে, তাদেরকে ঠিক পথে রাখার একটা চেষ্টাও তারা করবে। এবং তোমার সেই ঘটনাগুলো এক টানা আমরা তোমার মুখ থেকে শুনতে চাই। একেবারে তুমি যে বড় হলে ঢাকা কেন আসলে, তোমার কি সব কারণে ঢাকা আসলে সবকিছু বলো।
আমার সৎমা আমাকে মারধর করে, তখন আমি ঢাকা এসে পড়ে আমার সহ্য হয় না, খাওয়া দেয় না, আমি মানুষের বাসায় কাজ করে খাইতাম, মানুষের দোকানে যেতাম, চা আইনা দিতাম, মানুষের 5 টাকা 10 টাকা দিত, হেঁটে খাইতাম, আম্মু ভাব দিত না, সৎমা তোমার ঘর থেকে খেয়ে দেয়া দিত, কত যা তুই আমার ঘরে আজকে লিগা, তো আমি বললাম কি এটা তো আমার আব্বুরই ঘর, তুমি খেয়ে দাও করিলিগা, তোমাকে কি তুই আমার ঘরে আবি না, তো আমি আহি কদিন পর পর আহি, 2-3 দিন পর পর আহি, আহি পাশের বাড়ির মানুষের বাসায় একটু বালু টালু টাইন না দিই, দোকানে টোকানে একটু পহি, আমার ভাতটা দেয় খাই, অনেক কষ্ট করে থাকি, তারপর দেখলাম আম্মু সতম্মু মারে, জুতা দেয়া বাড়ি দেয়, ঝাড়ু দেয়া বাড়ি দেয়, তো আমার সহ্য হলো না, তারপর আমি ঢাকা এসে পড়ি, ঢাকা আসার পর সদরঘাট আসি, আসার পর দেখি সদরঘাট অনেক বড়, আমি বললাম আমি কি করে খামো আর সদরঘাট আসি, তারপর আমি গেলাম বললাম কি ভাই এখান থেকে কমলাপুর কতটুকু দূর, তো বলে কি আচ্ছা অনেক দূর, তুমি এদিক দিয়ে গুলিস্তান যাও বাবু বাজার ব্রিজ দিয়া, আমি বললাম কি আচ্ছা ঠিক আছে বাবু বাজার ব্রিজ দিয়া গুলিস্তান যাই, তারপর গুলিস্তান যাওয়ার পর দিয়ে তোমার মানে কমলাপুরের রাস্তাটা হারিয়ে ফেলাইছি, একটা পিচ্ছি ছিল আমার কমলাপুর লয়ে গেছে, কোথাও আমিও কমলাপুরে যাবো তুমি আমাদের সাথে আসো, আসলাম আমি ঘোরাফেরা করি, দেখি অনেক বড় জায়গা, অনেক আমার মতন অনেক শিশুরা থাকে, অনেক অনেক বড় বড় বেড়া থাকে, ছেড়ি পোলা মেয়া দুটাই থাকে কমলাপুরে, আমি থাকার পর দিয়ে কমলাপুরে, তারপর আমার 3 দিন না খেয়ে আসছি, কিছুই খাইতাম না, একমাত্র পানি ছাড়া, তখন আর একটা ছেড়া বললো কি একটা কাজ কর ভাঙ্গারি টোকা, তখন আমি বললাম তো আমি জীবনে ভাঙ্গারি টোকাই নেই, ওটা ভাঙ্গারি টোকাতে একটা সরম করে, তবে আমি বললাম কি না ভাঙ্গারি টোকাম না, কয়েকি যাব, আমি বললাম কি দেহি বোঝাটা নিয়ে পোলা ভাই নেই বোঝাটা নেই, তবে আমি বোঝা টানতে গেলাম, বেটা করতে বোঝা চাই, বেটা বলে কি না তোমার তো বালাগড়ে ছেলের মতন দেখা যায়, তোমার বোঝা দেওয়া যাবে না, কেউ দেয় আবার কেউ দেয় না, দিয়ে আসি 10 টাকা দেয়, 20 টাকা দেয়, কেউ 25 টাকা দেয়, দেওয়ার পর ভাত খাইতাম, কমলাপুরে থাকতাম, কমলাপুরে থাকতে অনেক অসুবিধা হইতো, রাতে ঘুমাতে পারতাম না, পুলিশে মারধর করতো, হাত পাশে বাড়ি দেয়, পা পাশে বাড়ি দেয়, অনেক কষ্ট হয় তখন, তখন আমার আম্মু আম্মুর কথা মনে উঠলে তখন আমি কাঁদতাম হারা দিন, তখন আমার একদিন খাইলে 2 দিন খাইতে পারতাম না, কমলাপুরে অনেক কষ্ট জীবন যাপন করছে 3 সপ্তাহ, তারপরে একটা বন্ধু বললো কি আচ্ছা আমরা এতে যাই এয়ারপোর্ট যাই, তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে চল আমরা এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে যাওয়ার পর দিয়ে তারপর বন্ধুরা বলে কি চল হাসান আয় আমরা চুরি করি, আমি না ভাই এয়ারপোর্ট আইসি কমলাপুর, মনে করিস না যে এয়ারপোর্ট কিন্তু অনেক বিশাল বড় যে এয়ারপোর্টে অনেক বিদেশি লোক আসে, তো যদি চুরি করা পুলিশে ধরে তো আঙ্গোরা জীবনও ছাড়বো না, আঙ্গোর বাইন্দে আরো জীবনে লেগেই জেল কাটতে হইব। তো বলে কি তুই না চুরি কর না কর, আমি চুরি করি তো আমার পাশে থাকিস। আমি ঠিক আছে ঠিক আছে, তখন একটা ব্যাটার ব্যাগ চুরি করছে, ব্যাটার ব্যাগে চুরি করার পর দেখা কিছু টাকা পায় না, শুধু পাইছে শুধু কটা জামা কাপড় আর জিনিসপত্র পাইছে, কটা সেন্টের বোতল পাইছে, তারপর একটা চেন পাইছে, স্বর্ণের চেন না আমি চেন, তারপর অনেক ঘড়ি টড়ি পাইছে বাইরের রাস্তা থেকে আইছে। এটা আবার কি করলো বিক্রি করলো, আমি আবার ওর পাশে ছিলাম না, আমি ওর ধুয়ে গেছি, যাওয়ার পর আমি ইতে আসছি, আমি আবার কমলাপুরে ফিরে আসি টিন দিয়া, টিন দিয়ে ফিরে আসার পর দিয়া তারপর ও বলে কি হাসান তুই কি, তারপর ওই আমার সাথে আমি জায়গা, তারপর ওই আমার পর টিন দুটা জায়গা, তারপর বলে কি রে তুই আমার থিয়া পড়লাম কি, যে বিপদে তুই আমার হালাইছিস আমি থিয়া মনে কি করলাম, তুই চুরি করস অনেক বিক্রি করস, তোর এটা ডর করে না যদি লোকজন তোরা যদি জিগাইছে এটা কই পাইলি, তখন আমি বললাম কি, তখন বলে কি জিগাইতাম এটা আমার আব্বু আনছে, তখন আমি বলে কি আশা করছো 500 টাকা সব বিক্রি করছে, একটা বিটকেস সুদ্ধা সব বিক্রি করছে 500 টাকা, বলে হাসান খাবে আমি কি আয় চল খাই, তারপর আমরা বড় হোটেলে যা একটু তেয়ারি খাইলাম, তেয়ারি খাওয়ার পর দিয়ে বাইরে রাস্তা গাড়ি করলাম, তো বলে কি আচ্ছা না ডেন্ডি খাবি, এম কে না ভাই আমি নেশা পান কিছু কই না, তো বলে কি আয় রে এম কে ডেন্ডি কেমন আনদি, তো আনলো আয় না পলিথিনের ভিতর ধুয়ে আঠারা মানে জুতার ঘামড়ি আছে না জুতার ঘামড়ি যায় দেওয়ার পর দিয়ে মিলে এতবার ফু দিয়া মানে যে ইয়া মানে হাওয়া দিয়ে আছে না এটি খায়, খাওয়ার পর দিয়ে ওই খাইলো কয়েকবার, তো বলে কি তুই একটা তুই একবার খা, তখন আমি দুইবার খাওয়ার পর দিয়ে আমার মাথাটা পুরো চক্কর দিল, তখন আমার আর ভালো লাগে না, আমি বললাম তোর এর কি খেয়ে কি মজা ফসল হচ্ছে, আমরা বিস্কুট টিস্কুট খাই আছি রাচি খাই দূর বেড়া, তুই কদিন খা দেখবি তোর অভ্যাস হয়ে যাবে ডেন্ডি খাওয়া, আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আয় ডেন্ডি খা দেখি, তো আমি খাওয়ার পর দেওয়া খাওয়ার পর আমার অনেক মাথা ঘোরা করলো, তো বললো কি আমি বললাম কি যা তুই জায়গা আমি এক জায়গায় শুয়ে পড়ি নারায়ণগঞ্জের ট্রেন লাইন যে জায়গাতে আসে না সে জায়গায় শুয়ে থাকলাম, শুয়ে থাকার পর দিয়া অনেকক্ষণ শুয়ে থাকলাম, তবে একটা পুলিশে আপাশে একটা বাড়িতে যেত, আমি কানতে কানতে অন্য জায়গায় যা বইছি কয়েক তুই ডেন্ডি খেয়ে ঘুমাইছিস না, তো আমি কিছু বললাম না তুই ডেন্ডি খাইছি, তারপর কানতে কানতে যা এক জায়গায় যা বসলাম, বসার পর দিয়া তারপর ওরা এক করলো কি লেগে তুই কান্দছিস, আমি তোর লোক পুলিশ আমার বাড়িতে কি লেগা কয়েক তুই বললে ডেন্ডি খেয়ে ঘুমাইছিস, আমি কিছুই কই না আমি, তারপর আর বললো কি সেদিন গাড়িতে ওর সাথে ঘুমাইছি রাইতের 1টা বাজে ওর লগে একটা খেতে আনছে, তো ওর লগের পাশের বন্ধুরা অনেক নেশা জাতীয় জিনিস খায় ট্যাবলেট খেয়ে আটকাটে, আমি বললো কি তুই কি ট্যাবলেট খেয়ে আটকাটবি, আমি বললাম কি না 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 বাবা আমি আটকাটুম না, তো বলে কি না খা একটু আমি খাইছি কিন্তু আটকাটি নি, পরের দিন বিকালবেলা দেখি ওরা আটকাটে, তো আমি বললাম কি একটু একটু আটকাটার চেষ্টা করছি কিন্তু ব্যথা পাওয়া যেত ভাই আমি আর কাটি নি, বাকি সব একটু কাছে হালকা, তারপর আমি আর কাটে হাত কাটি নি, কাটার পর যদি ওরা বিলের দিয়ে অনেক কেঁচা কেঁচা নেশা পান জিনিস করে, আমি বললাম কি তোরা কি ব্যথা পাস না, বলি কি না আমি ব্যথা পাই না, তো আমি বললাম কি তোকে জীবনকে এভাবে চলবো, আমি এসি এখানে একটা যে কোনো একটা হোস্টেলে চাকরি করবো, একটা দোকানে চাকরি করবো, নাহলে মানুষের বাসায় চাকরি করে আমি নিজের পায়ে দাঁড়াবো, বলে কি বেটা এটা কি ভালা আমি যেভাবে চলতেছি তুই এভাবে চলবি দেখবি তোর জীবন যেমন ভালো চলবো, আমি বললাম কাছে ঠিক আছে, ওই কুমিল্লার ট্রেন আসে না কুমিল্লার ট্রেন আসলো, কুমিল্লার ট্রেন আসার পর দিয়া ওই একটা বেড়ার ব্যাগ চুরি করলো, বেড়া বলে কি তুই আমার বোঝাটা দিয়ে আসবি, আর বলি কাছে ঠিক আছে, ওই বোঝা দিয়ে দিচ্ছে বেড়ার বেটার বোঝা দিয়ে গেছে কিন্তু আগে গেছে আগে গেছে বিড়ির ভিতরে বাইরে গেছে, তারপরে বেটার ওরা খুঁজা পানে বেটার ওরা দেয়নি, ওই অনেক দূর গেছে নারায়ণগঞ্জের ট্রেনে যে টিটি পার আছে না স্টেডিয়ামটা নারায়ণগঞ্জের সেদিকে গেছে, তারপর ব্যাগটা লোয়া, তারপর আমি আবার এই জায়গার থেকে ব্যাগ টানলাম, ব্যাগ টান না 3 বার ব্যাগ টানছি, আমাদের 40টা টাকা পাইছি, তারপর 40 টাকা দিয়ে আমি কইলাম কম না কই গেল মানে টাকা পাইছে অন্য জায়গা মনে হয় খাইতে গেছে, আমি কইলাম থাক যাবগা আমি মানে টাকা দিয়ে পরে কিছু খামু নাই, তো আমার শরীর একটা শার্ট আসলো আর একটা ছোট একটা একটা প্যান আসলো, তো আমি বললাম কি আরে গোসল করি না কতদিন ধরে আমি গোসল করবো কি, আমি গোসল করার জায়গা পাই না জামা কাপড় নাই, আমি কি একটা বেড়ির বাসা যাই চাই দিই জামা কাপড় দেয়নি, একটা বেড়ির বাসায় গেছি বেড়ি জামা কাপড় দেয় না, যা তু কমতে না কমতে টুকাই আইসস তোকে জামা কাপড় মিলি না, তোর বাপমা নাই ঘরে তোকে বাপমার কাছে যে জামা কাপড় যেতে পারিস না, তো আমি বললাম কি দেয় না আমি আমার বাপমা থাকলাম বাপমার কাছে এই জামা কাপড় চাইতাম আপনার কাছে তার আইতাম না, তো বেজি আমার জারি মেরা পাঠাই দিল, তারপর আমি কান্দে কান্দে এলাম ঘরে ঢাকা শহরে এলাম কেউ সাহায্য করে না, তারপর আমি শার্ট প্যান্ট অনেকদিন গোসল করি না, গোসল করার পর যে যেন টয়লেট, তারপর বেড়ার কলে কি আমাকে কি আঙ্কেল একটু গোসল করতে হবে? আমাকে কি না এখানে গোসল করা যায়? আমাকে দেখেন আমি অনেকদিন ধরে গোসল করিনি তো বলো কি আচ্ছা যা গোসল কর তাহলে আমার 15 টাকা দিতে হইব। বললাম কি আচ্ছা আমার তো 10 টাকা আছে 10 টাকা নেন। বলে কি না নেওয়া যাবো। বললাম কি নেন না আঙ্কেল। তারপর বলে কি আচ্ছা ঠিক আছে দাও তুমি 10 টাকা দিয়ে গোসল করলাম। গোসল করে যে যে পোশাকে আসলো এই পোশাক পিন্ধে আমি গোসল করছি। গোসল করার পর দিয়া পোশাক আর খুলি না। শীতের ভিতরে অনেক খুন কাঁপা কাঁপি করছি। তারপর ভিজা শরীর আছে না বাতাস শীতের টাইম তো। তারপর আমি অনেক কাঁপা কাঁপি করছি অনেক কাঁপা কাঁপি করছি। তারপর আমার একটা বন্ধু বললো কি কি তো কাপড় ছিলাম গিয়ে আমি গোসল করছি। কয় কি তোর কি জামা কাপড় লাগবে? আমি বললাম কে হ জামা কাপড় লাগবো কে কায় ওই বাড়িতে দেওয়া চাইগা। তোর গেছি তারপর দেখি একটা শার্ট দিয়েছে প্যান দেন। আমি আমার প্যান দরকার একটা প্যান দেন একটা শার্ট দিয়েছে। শার্টটা আমি ওই শার্টটা হালাইয়া দিয়া একটা শার্ট দিয়েছে বড় ফুলাতা শার্টটা আমি পিনছি। পিনদার প্রতি ওগুলোকে অনেকদিন থাকছি। তারপর ওর যে জায়গায় যাইতো সিগারেট খাইতো আমি কয়েকদিন খাই জায়গায় তোমার অভ্যাস হয়ে গেছে সিগারেট খাওয়া অনেক সিগারেট খাইতো। তারপর যাওয়ার পর দিয়ে অগত্য সিগারেট চাইতাম আমি দেশ সিগারেট দে তোর বোঝা টানলাম 5 টাকা 10 টাকা পাইলাম এই 5 টাকা 10 টাকা দিয়ে সিগারেট খাই গুল্লিপ খাই কোনো দিন স্টক সিগারেট খাই এডি খাইতাম রাস্তার ভিতরে বাট আর কিছুই হইতো না। তোর অনেক দিন যাবত আমি কমলাপুরে থাকতাম 3 সপ্তাহ থাকার পর দিয়ে এভাবে চলতো আমি একবার পকেট আমাসছি ট্রেনের ভিতরে ট্রেনের সাদে যখন এই ট্রেনটা এয়ারপোর্ট গেল তখন ভিড়ের ভিতরে তখন পকেট বেড়ার মানি ব্যাগটা একটু উপরে এসে তখন আমি বেড়ার গাড়ির উপরে যা পড়ছি বেড়ার গাড়ির উপরে পকেটের ভিতরে আটটা গেল তখন আমি টাকাটা বাইর করলাম 200 টাকা বাইর করা তখন আমি পকেটে লিয়া তুমি এয়ারপোর্ট আইসে তখন আমি নাইমা গেলাম গানিসে নাইমা যা দুধ দেওয়া অন্য জায়গায় গেলাম এয়ারপোর্ট টাকা তুললাম একটা বেড়ায় বিদেশে একটা ডলার দিল। তারপর আমি বললাম কি আরে এ টাকাটা বাঙালি অনেক টাকা পাবো। তবে আমি কমলাপুরে আইসি কমলাপুরে মতিঝিল গেছি সাপ্তাহ চত্বর তোর মতিঝিল যে এই টাকার বাঙাইছি 200 টাকা দিছে 400 টাকা মিলিয়ে অগুলাকে ডেন্ডি খাইছি বয়া। আরে গাঁজা আনছে 100 টাকার গাঁজা আনছে আর 100 টাকার ডেন্ডি আনছে ডেন্ডি না সবাই মিলা ভাগ করে খাইছি আর আর 200 টাকা আসলো এই 200 টাকা আমি ঘুরা ফিরা খাইছি। আমি কি আমি আর কমলাপুরে থাকি কমলাপুরে থাকলাম না ভালো হইব। তবে আমি কমলাপুরে থাকে দিয়ে দৌড়া গাড়ি পোলাপুর দৌড়ে লো যায় আমার অনেকবার দৌড়ানো হইতেছে দৌড়া গাড়ি। তারপর এদিনকে আমি আর সকালবেলা আর কিছু খাই না দুপুরও খাই না। তারপর একদিন না খাওয়াছিলাম তারপর সকাল এলো খাই না অনেক পেটে খিদা লাগছে। তারপর একটা জেসমিন নামে একটা মেয়ের সাথে দেখা হলো। জেসমিন বলে কি রে তোর দেশের বাড়ি? আমি বললাম কি আমার দেশের বাড়ি বরিশাল। তারপর বলে এমন সব ঘটনা খুললা বলছে। বলে কি আমি ট্রেন আইসি আমি যা বোঝাটা নিয়ে দেই দেয় না বোঝা। তারপর একটা বেটা বললো কি ঠিক আমার পানি এনে দেবি তাহলে আমি তোর বিস্কুট আর চা খাওয়াবো। বলছি আচ্ছা দেন পানি এনে দিই আমার বিস্কুট আর চা খাওয়াবো। তোর জেসমিন বললো কি আরিফ ভাই এত বাবার সাথে আমার দেখা হয়েছে বলে কি তুমি পানিটা দিয়ে আসো তোমার সাথে আমি কথা বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর দিয়ে আসার পর দিয়ে পানি আর দিয়ে আসছে আর চাটা খাই আইসে। খাওয়ার পর দিয়ে তুমি কোথায় থাকো? তো এই জায়গার কথা বললাম কমলাপুরের। তো বলে কি তোমার কমলাপুরে কি থাকতে কি ভাল লাগে? আমি বললাম কি আপু থাকতে তো ভাল লাগে না তারপর তোমার থাকতে হবে কষ্ট করে। তবে আমি কমলাপুরে তারপর হেরা বললো কি তুমি এখানে কতদিন যাবত থাকো? তো আমি বললাম 3 সপ্তাহ। তো বলে কি তোমার এখানে তোমার আব্বু আম্মু না? আমি বললাম কি না আমার সৎমা আছে। তো বলে কি ভাই বোন কজন? আমাকে একজন। তো বলে কি আমাদের সেন্টার যাবে? আমি বললাম কি আপনার সেন্টার কয়েক বাবু বাজার। আমাকে বাবু বাজার কোন জায়গায়? ব্রাদার্স কাউন্টার আছে না সেখানে। তো আমি বললাম কি আচ্ছা দেখি আপু আমি যাইনি। তারপর আমি সেন্টারের সম্পর্কে অনেক কথা শুনছি কিন্তু ভালা না বলে সেন্টার। তারপর আমি ওই মেয়েটার সাথে বিশ্বাস করে গেলাম সেন্টারে। তারপর যাওয়ার পর দিয়ে দেখলাম সেন্টারে প্রথম প্রথম আমার ভালো লাগে না চাইছিলাম পলে আইসা পড়ুক। তারপর দিয়ে জনি ভাই ফরাদ ভাই আরিফ ভাই সবাই আমাকে আদর করে তানিয়া পাড়া ঝুলেখা পাড়া সবাই আমাকে আদর করে। তারপর আমি বললাম কি না থাক আসা যাবে না সেন্টার থেকে? তারপর বললো তারপর এক কাছে আমরা সব কথা খুললা বললাম। তারপর বললে কি তুমি কি তোমার ফ্যামিলিতে যেতে চাও? তারপর জনি ভাই বললো কি তুমি কি তোমার ফ্যামিলিতে যেতে চাও? আমি বললাম কি না আমি আমার ফ্যামিলিতে যাবো না আমি আমার যে জায়গার থেকে আনছেন আমার সেই জায়গায় দিয়ে আন। তারপর আমি ফ্যামিলিতে যাবো না। তারপর বললো কি নাহলে তোমাকে আমি তোমার এখন আমার তো সেন্টার তো বেশি দিন রাখা যায় না আমার ফ্যামিলিতে যাচ্ছি। আমি বললাম কি দেখেন আমাকে রাখেন। তারপর তো বাইরে বললো কি আচ্ছা ঠিক আছে। ফরদ ভাই বললো কি আমার হোমওয়ার্ক আছে মানে এখানে 18 বছর ছাড়া বাচ্চা ছাড়ে না। তো আমি বললাম কি আচ্ছা পড়ালেখা সবই করে। তখন আমি বললাম কি ঠিক আছে ভাই আমাকে এখানে লয়ে যান। তারপর জনি ভাইয়ের সাথে আমি অনেক জায়গায় যাই ঘুরতে জনি ভাইয়ের যে জায়গায় লয়ে যায় আমি সেই জায়গায় যাই। তারপর জনি ভাই আমার অনেক আদর করে ফরদ ভাইও আদর করে লিডুরা কিন্তু অনেক বাচ্চাদের অনেক সাহায্য করে।
শুনছিলাম হাসানের কথা। হাসান, তুমি এখন কি সেখানেই আছো, সেই সংগঠনটিতে আছো?
লিডোতে।
হ্যাঁ, আমরা লিডো সম্পর্কে শুনবো, আমাদের সাথে অবশ্যই একজন প্রতিনিধি, তিনিও হাজির হবেন। আর যারা আমাদেরকে শুনছেন, অনেকের টেক্সট কমেন্ট আমি পেয়েছি। হাসান, আমি তোমার কাছ থেকে একটু শুনতে চাই, তুমি যখন প্রথম ঢাকায় আসলে, অভিমান করে রাগ করে আসলে, তোমার ভিতরে একটা ভয় বা এরকম কোনো কিছু
হয়েছে? আমি ঢাকা যে কি করবো, অনেক শুনছি ঢাকার কথা, বলে ঢাকার পরে বালানা বলে বেড়ার দূরে লয়ে যায়, অনেক কথা শুনছি বড় রকম কথা। আমি বললাম কি থাক, দূরে নিয়ে নিক হয়ে যায়, তারপর আমি মায়ের খামু না, তারপর আমি মায়ের বাচ্চা রুম, তারপর এই কথা ভাববে আমি দেশের থেকে ঢাকা আসলাম লঞ্চে।
আচ্ছা, তুমি শুধুমাত্র তোমার প্রতি যে অত্যাচার করা হতো, মানে শারীরিক ভাবে তোমাকে মারা হতো, খাবার দাবার দেয়া হতো না, এই কারণেই ভয়?
আমি এসে পড়ি ঢাকা, মানে আমার অত্যাচার সহ্যই তাছে না, তখন আমি এসে পড়ি।
আমাকে একটু মানে একেবারে বিস্তারিত বলবে কি কি আসলে করতো, কিভাবে তোমাকে মারতো বা কিছু?
মারতো মানে আমি বাসা যেতাম, আমার ভাত দিত না, না খেয়ে থাকতাম, আমি আবার আমি অন্য জায়গায় যাইতো, আমি আবার ভাত খাইতাম না, আমি বললাম থাক অন্ধ নাই, আমার অনেক পেটে খেতে আমি ভাত খাইতাম। তারপর আমার
কেন ভাত দিত না, কেন, কি কারণে, কি বলছো?
বলতো কি ঠিকই কাম করস, অন্য অন্য প্রলোভন দিয়ে ঢাকা শহরে যেতে কাজ করে দিয়ে আমার খাওয়ায়, তুই আমার খাওয়াইতে বস না। আমি কি আমার কাজের বয়স হয়ে যাবে, আমি খাওয়া মুখ কি আমার মুখে মুখে তক্ক করস, তো আমি কিছু বলতাম না, বলে কি ওখান থেকে তুই খাওয়াবি কাজ করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি খাওয়াম, আমি একটু বড় হলে তারপর আমি কাজ করে খাওয়াবো, তারপর এই কারণে বাদ দেয় না, তবে আবার মানুষের কাজ করে দিই, মানুষের কাজ করে দিতাম, মানুষের বাসা চাকরি ইয়া মানুষের তরকারি টরকারি আইনা দিতাম, বাগান থেকে তবে বেড়া আমারে ভাত খাইতে, তবে কলতো কি তুই মানুষের বাসে চাকরি কাজ করো স্কিলিকা, তো আমি বললাম কি তুমি আমি তুমি ভাত দাও না দেখে এলে আমি মানুষের বাসায় কাজ করে আবার ভাত খাই, তো কিলিকা তুই কাজ করে খাইতে পারস না, তো আমি কে তাহলে আমি আমি কাজ করুম কই, কই যা ঢাকা যা, ঢাকা যে তুই মাসে মাসে আমার টাকা পাঠাবি। আমি বললাম কি আমি আপনার টাকা পাঠাম, গেলে আমার কাজের বয়স হয়েছে, তো ভাত দেয় না, তবে আমার আমি মুখে মুখে একটু কথা কইলি যে দাদার কাছে যেটাই পেতো হেডে দিয়ে মারতো আমারে।
আচ্ছা, এবং তুমি ঢাকায় এসেছিলে তখন তোমার কাছে কোনো টাকা পয়সা বা কোনো কিছু ছিল?
পাঁচ টাকা ছিল। গেলাম তারপরে ধরতে পারে নাই।
এটা তুমি কিভাবে জানতে যে এভাবে যাওয়া যায়?
অনেক লোকে গেছে, মানে এই যে সাইড দিয়া জায়গা আছে না, সাইড দিয়া গেছে, মানে দুই একটা বেড়া লোকজন গেছে, তারপর আমি বললাম থাকে এইভাবে আমি যাই দেবী আমার বিপদটা কাটবো। আমি বলতাম কি লোকজন নেমে গেলে আমি একা নেমে যাবো, বেড়া সারে না, বলে কি না আপ টিকিট কেট দেখো তাইলে তোমার নাম বাইরে দিতে, বললাম কি ভাই আমার টেকা নেই, তো বলে কি যাও, তো আমি পাশের লঞ্চে নেমে আসে পড়ি সদরঘাটে।
আচ্ছা, তুমি একা একা যখন লঞ্চে গেলে সেখানে তুমি থাকলে এক পুরো একটা রাত থাকতে হয়, কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি একা, তোমার বাবা মা কোথায় বা তোমার সাথে?
সেটা জিজ্ঞেস করছে যে তুই এখানে আসছিস কি জানো, তো তোর নতুন যে সদরঘাটে ভাই আজকে আইসি কি লেগে আসিস? আমি বলি কি ভাই আমার মারে আমি রাগ করে বসে, কই বড় রাগ করুন লাগে, তুই বাঙালি দোকানে কাজ করবি খাবি? আমি বললাম সদরঘাটে বাঙালির দোকান আছে না, বলে কি বাঙালি দোকানে চা কাজ করবি? আমি বললাম কি না বাঙালি দোকানে আমি কাজ করবো না, তো বলো কি কাজ কর বাঙালি দোকানে? আমি বললাম কি না ভাই আমি বাঙালি দোকানে আমি বাঙালি জীবনের টোকায় নেই, আমি কাজ করবো না, তো বলি তো এই সদরঘাট আমার তো নিরাপদ না, মানে ঘুমানোর জায়গা নাই, খাবার জায়গা নাই, তো আমি লোকজনের কাছে কমলাপুরের কথা শুনছি টিভিতে দেখছিও, তো আমি বললাম কি কমলাপুর এখান থেকে কতটুকু দূর? বলে অনেক দূর কমলাপুর, তো আমি বললাম কি তাহলে কমলাপুরে যাওয়া যাবে, তোমাদের টাকা আছে তুমি ভাই পাঁচ টাকা আছে, পাঁচ টাকা দিয়ে তো কমলাপুরে যাওয়া যাবো না, গুলিস্তান পর্যন্ত তো যাইতে পারবো। আমি বললাম কি ভাই তাহলে একটা কয় ঘন্টা লাগবো, ঠিক করে যদি আসবো এক ঘন্টা লাগবো। বললাম আচ্ছা ঠিক আছে বাবু বোঝা ঠিক আছে, ব্রাদার্স কাউন্টার আছে না, মানে যে লিডো অফিসটা আমি এটা দেখিনি, মানে সাইড দিয়ে আইটটা গেছি, আর পর দিয়ে গুলিস্তান পর্যন্ত যাওয়ার পর দিয়ে মানে পট্টা বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে না, আমি তো অনেক পেট ব্যথা, পানি খাইছি দুই তিন গ্লাস, আর পাঁচ টাকা আসলে পাঁচ টাকা একটা রুটি কিনছি, রুটি খেয়া আর এক গ্লাস পানি খেয়া
এসেছিলে?
না, তবে আমি রাস্তা হারায় ফেরি। তারপর আমি বললাম কি ভাই এম থেকে কমলাপুর কতটুক কয় কি অনেক দূর আছে, যাও মতিঝিল আছে না মতিঝিল এই জায়গায় যাও, মতিঝিল এই জায়গায় শাপলা চত্বর গেলে বড় একটা বিল্ডিং পড়বো মানে চব্বিশ তলা নাকি জানি বড় এই জায়গা দিয়ে যাওয়া যায়। আমি বললাম আচ্ছা ভাই তাহলে এম থেকে কতটুক, তো একটা বাচ্চার সাথে দেওয়া হলো, বাচ্চা বলে কি কয় যেভাবে এম বলে কমলাপুর, বলে কি আমিও কমলাপুর যাবো। তাহলে আমি কই তুমি এই জায়গায় গেলে কয় ভাই আজকে খেয়াল হয়তো আছে স্টেডিয়ামে এই জন্য একটু দেখতে এলাম, কই ভিতর ঢুকছো, কই না ভিতর ঢুকতে যায় না ঠিকই স্যার। তবে আমি বললাম কি চলো ভাই আমার লোয়া যাও। ওই ছেলেটা বললো কি কমলাপুরে যে কি করবা, আমি বললাম কে আইসি নতুন ভাই দে কি করতে ভাই, ছেলেটা কমলাপুরে লোয়া যায় মতিঝিলের দিক যান, তবে কমলাপুরে থাকলাম।
আচ্ছা তোমার যখন প্রচন্ড খিদে পাচ্ছিল বা
তখন আমি বললাম তো তুমি
লঞ্চ ভাড়া দিতে পারছিলে না বা একটু একবার বললো যে ঘুমাচ্ছিলে সেখান থেকে তোমাকে উঠিয়ে দিল, তোমার মানে মনে হয়নি যে মানুষগুলো শুনে এমন কেন?
এটা তো আমি মনে হয়েছে আমি এটা মনে করে কান্দা কাঁদছি যে এখানে আমার ঘুমাইতে দেয় না, দেশের বেরিয়ে তো যেখানে সেখানে ঘুমাইতে পারতাম, আমার আঙ্গুল বসে একটা বাড়ি দিয়েছে পুলিশে বলে কে এখানে ঘুমাস কেলিগা টিকিট কাউন্টারে যে জায়গা না সে জায়গায় ঘুমাইতে দেয় না, বাচ্চারা ঘুমাইলি লাডি দেয়া বাড়ি দেয় কোথায় পারে না যে উঠতে জায়গা তোরা এনে ঘুমাইস না, তাহলে তো আমরা উঠতে যেতাম হেরে নাই কয়ে কান্দা উন্দি খালি বাড়ি দিতেই থাকে পোলা বাইন করে পোলা বাইনে কান্দা কান্দা যায় আগে সই করতে পারে না, বড়রা করে কে হিরুমচি করে মারলেও কিছু হয় না, হিরুমচিরা আবার আয় এইসব কথা বলে, তখন আমার অনেক খারাপ লাগে। আমি বললাম কি জীবনে যে কথা শুনিনি এই কথা আজকে শুনতে যাচ্ছে আমার, তখন হেরা বলে আমার অনেক মনে কষ্ট ভাই।
মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।
This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
চলছে অন্ধকারের গল্প। ইভান আছি আপনার সাথে, 12:30 সময়। আপনারা টিউন ইন করাছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4। আমার সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন এবং বলছিলাম যে অন্ধকারের গল্প আপনারা শুনছেন। আপনাদেরকে বলতে চাই, আজ স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন বাজারে খপ্পরে পড়া কুলসুম এবং তার বাবা, যারা অনেকটা দূর থেকে, সেই ময়মনসিংহ থেকে, আমাদের স্টুডিওতে অন্ধকারের গল্পের এই পর্বে হাজির হয়েছেন। এবং পাশাপাশি আমাদের অতিথি হয়ে এসেছেন শিশু হাসান। এমন একটা আয়োজনের জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামিকে, পাশাপাশি ক্রাইম রিপোর্টার তারিক আহমেদ, মঈন এবং পুরো অন্ধকারের গল্পের টিমকে। এখন আছি আপনাদের সাথে আর অনেকটা সময়। আমার সাথে যারা জয়েন করেছেন, আমাকে এখনো যারা শুনছেন, সবাই আমাকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং খুব সহজে আপনারা ফেসবুকের ফ্যান পেজটিতেও আসতে পারেন। facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। যারা জয়েন করেছেন, আমি কিছু কমেন্ট এবং SMS নিয়ে আবারও তাদের কথা শুনবো, অতিথিদের কথা শুনবো। এবং আচ্ছা, লিখেছেন আমাকে, ওকে, অনেক অনেক সহানুভূতি শুভ কামনা দুজনের জন্যই আছে। এবং পাশাপাশি আমাদের সাথে যারা এই মুহূর্তে জয়েন করেছেন, অনেকেই কিন্তু দুজনের পাশে এসে দাঁড়াতে চান, নানানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, এরকম কথা আমরা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। এবং ফরহাদ, তিনি লিখেছেন নোয়াখালী থেকে, হাসান ইজ হাংরি, ওকে, আচ্ছা, এরকম ডিটেলস কিছু লিখেছেন। নরসিংদী থেকে নাদিয়া লিখেছেন, ভাইয়া কুলসুম আর হাসানের কথা শুনে, ওকে, আমার চোখে পানি চলে আসছে, ওকে। আছেন আমাদের সাথে কাজী মিলন গোপালগঞ্জ থেকে, তিনিও তার অনুভূতি একই, এবং হাসান আর কুলসুমকে আমি একা সীমাহীন গল্প জমা, কত কষ্টের, তার ভাষা ভাষায় বুঝাতে পারবো না, মানে তিনিও কষ্ট পাচ্ছেন। এরকম করে অনেকেই আমাদের সাথে আছেন। আমরা আপনাদের কমেন্ট SMS গুলো পড়তে চাই। হাসান, তুমি কি SMS পড়তে চাও? তুমি কি SMS পড়, তুমি কি কোনোভাবে পড়তে পারো, কোনো কিছু পড়তে পারো?
পড়তে পারি না।
আচ্ছা, আমি চাই যে তুমি এখন থেকে আবার পড়াশোনা শুরু করবে। তোমার বর্তমান সময় নিয়ে আমি জানতে চাইবো। কুলসুম অনেকক্ষণ ধরেই আমাদের সাথে আছে। কুলসুম, তুমি হাসানের কথা বলছো, তোমরা কি একজন আরেকজনকে চেনো?
আমি ওকে চিনতাম না, আমি শেল্টারে থাকতাম নীলিরুতে, তখন আমি ঘুমাই নাই, বাচ্চারা ঘুমাইতে আসে, বাচ্চারা তখন ঘুমাইতে আসে, তখন আমি ঘুমাই নাই, তখন আমি তানিয়া নামে একটা মেয়ে আছে, ওই ওইখানে এসেছিল জীবন গেলেন, তারপর ওর সাথে আমি লুড্ডু খেলতেছি বসে, তারপরে এয়ারপোর্টে এসলাম, বললাম কি, আমি বললাম কি, এয়ারপোর্টে তো রাস্তা থাকবে না, দেখলাম বালা গড়ের মেয়ে, মানে বজ্রগড়ের মতন দেখা যায়, তখন বললাম কি, মানে আরিফ বের আর রাসেল বের মানে কিছু হয়, আরিফ বের শুনলাম আরিফ বের ভাগ্নি পরীক্ষা রেজাল্টে আনতে যাবে, তো আমি বললাম কি, মানে আরিফ বের ভাগ্নি নিলে কি হইবে, আমি এটা মনে বললাম, তো আমি তানিয়াকে বললাম কে তানিয়া মেয়েটাকে, অনেকক্ষণ ধরে ভাত খাইছে মনে যাবে, তো আমি বললাম কি তানিয়া মেয়েটাকে, তো বলে কি না, মানে ছেলেটা থাকতো, আমি বললাম এত সুন্দর মেয়ে ছেলেটা থাকতো, ভদ্রগড়ের মতন মেয়ে দেখা যায়, দর্শন অনেক সুন্দরভাবে পরিবেশ আছে, বললো কি না ছেলেটা থাকবো, আমি বাসার থেকে আসছি কি লিখা, মনে হয় কোনো ছেলের সাথে মনে হয় ভাগ্যে আসছে, বললো কি না, মনে হয় শুনছি, তো আমি বললাম আমি আর বেশি টুক বলিনি, ওর সাথে আমরা তিনজনে লুড্ডু খেলছি, লুড্ডু খেলার পর দিয়া তো ও ছক্ক ওঠে না, তবে উঠতে গেছে, তবে ওর খেলতে মন চেনা, মনটা খারাপ এই টাইমে, তবে আমরা খেলে টেলে যাবো, আমি ওইয়া শয়তানি করছি শেল্টারে, তারপর ওই বয়ে বয়ে কাঁদছে।
আচ্ছা, আমরা একটু কুলসুমের কাছে যাই। কুলসুম, তুমি সেই নভেম্বরের 30 তারিখের পর আজকে অনেকগুলো দিন পার হয়ে গেছে, যখন প্রথম বাড়িতে আসলে, তোমার বাবা যখন নিতে আসলো, যখন প্রথম বাড়িতে আসলে, তোমার মায়ের সাথে দেখা হলো, সেই সময়ে তোমার কেমন লাগছিল, সেই সময়টা যদি আমাদের একটু বলো।
অনেক ভালো লাগছে।
তোর মা তখন কি,
তোর মা রে দেখে আরো বেশি কান্দাইছে, যেন যেমন কান্দাইতেছে তখন সেই সময় আরো বেশি কান্দাইছে, যেন আমি মায়ের ছুঁয়ে কই গেছিলাম, আমার বাবার ছুঁয়ে আমি কই গেছিলাম, আরো কই নিয়ে গেছে আমার, যে তখন আরো বেশি কান্দাইছিল মায়ের বাবারে দিকা।
তোমার মা তখন, তোমার আম্মু তখন কি করছিলেন? তোমাকে নিশ্চয়ই বুকে জড়িয়ে নিলেন।
জি।
এবং এরপর থেকে তুমি যখন এখন স্কুলে যাচ্ছো আসছো, এই সময়টা খুব বেশি সাবধানী হয়ে যাও আসো, বা তোমার স্কুলে তো এই ঘটনাটা সবাই আস্তে আস্তে জানলো, তারপর থেকে তোমার শিক্ষকরা বা তোমার বন্ধুরা, তারা তোমার সাথে কি ধরনের আচরণ করলো, তাদের সেই কথাগুলো একটু শুনতে চাই।
সবাই কইছে তন্নি আমার স্কুলে নাম হইছে, তন্নি আক্তার কুলসুম কো, তন্নি তুই কই গেছিলে, মানে কই গেছিলা, আমি কই, যেন আমার নিয়ে গেছে গায়ে একজনে, আমাদের গ্রামের মানুষ ভাইয়া বিশ্বাস করে না, মানে একজন এক এক ধরনের কথা বলে, তাই কারো কাছে কই না। আমার বান্ধবীরা জীবনেও অন্য কোন কল্পনা করেনি যে আমার বান্ধবীরা আমার কথাই বিশ্বাস করছে, আমার স্যারেরাও বিশ্বাস করছে, সবাই বিশ্বাস করছে। কিন্তু আমার গ্রামের মানুষের সবাই তো এক নয়, যেমন আপনাদের মতন তো আরো মানুষ আছে, সবার মন তো এক নয়। তো তারা আমাদের খারাপ, কেউ খারাপ ভাবে, কেউ ভালো ভাবে। আপনারা তো আপনারা ফরহাদ ভাই কিংবা জনি ভাই কিংবা কান্তা আপা তাদের সহায়তার কারণে আজ আমি বাঁচছি, কিংবা আপনার সামনে আজকে আমি কথা কইতাছি, কিংবা আমার কথা আজ দেশবাসীও শুনতাছে। হয়তো আমি আজ কোন দেশে পড়ে থাকতাম সে কথা তো বলা তো আমার মুখের কথা, দূরের কথা। আমার নিঃশ্বাস মনে আমি মানুষের সামনে আনতে পারতাম না, কিন্তু তাদের তিনজনের সহায়তার কারণে মানবতার খাতিরে আমার প্রত্যেক নাগরিকের কর্তব্যের হিসাবে দেশের কর্তব্যের প্রত্যেক মার বাবার কাছে যে কর্তব্য তাদের তারা পালন করে, সেই কর্তব্যের মতামতে যে আমার মা বাবার কাছে ফিরাই দিছে। আমার বান্ধবীরাও বিশ্বাস করছে না যে আমি কারো কাছে কারো সাথে গেছি, কিংবা অন্য কোনো ফালতু লোকের সাথে গেছি, কিংবা অন্য কাউ কেউ আমার সেই সব বিশ্বাস করে না। কিন্তু খারাপ লোকের অবশ্যই ভাই এডি বিশ্বাস করে।
আচ্ছা হাসান, তুমি এখনো সেই সেন্টারটিতে আছো, এখন তোমার তুমি কি পড়াশোনা শুরু করেছো বা তুমি এখন কি করতে চাইছো? তোমার এখন সেই ভাইয়ারা তোমাকে কি বলছেন? বা
ভাইয়ারা বলছে আমাকে পড়ালেখা করাবে, পড়ালেখা করি মানে সেন্টারে আমি বড় হবো, মানে সেন্টারে মানে ভাইয়ারা যেরকম কাজ করতেছে সেরকম আমি একটা ছেলে হতে চাই। মানে আমাকে যেমন ভাবে উদ্ধার করছেন যেন আরো বাচ্চাকে যেন উদ্ধার করতে পারি।
পড়ালেখা শুরু করেছো?
করছি, মানে ওই আমি সেন্টারে কিছু কিছু পড়ালেখা করতে হচ্ছে। জানি ভাই বলছি কি, আর ফরাদ ভাই বলছি কি হোমলে আমাকে হোমে নিয়ে স্কুলে ভর্তি করে দেব।
আচ্ছা, আমরা বারবারই যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আজ শুনছেন অন্ধকারের গল্প ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে, একটা কথা খুব বেশি জানিয়ে রাখা জরুরি যে হাসান কিংবা কুলসুম যে কথাগুলো বলছে তাদের জীবনে ঘটে যাওয়া একেবারে দুর্বিষহ গল্পগুলো, এরকম অনেক হাসান এরকম অনেক কুলসুম তারা এখনো হয়তো অন্ধকারে হারিয়ে আছে, আমরা হয়তো জানতেও পারছি না। কিংবা যে ভাইয়াদের কথা বারবার তারা যে নামগুলো বলছে সেরকম অনেক অর্গানাইজেশনই হয়তো কাজ করছে, তারাও হয়তো সেই অন্ধকারের সেই জায়গাগুলি পর্যন্ত পৌঁছতে পারছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম অনেকগুলো ফাঁদ, এরকম অনেকগুলো অন্ধকার গলি আছে যেখানে তলিয়ে আছেন সেই সব মানুষ, বিশেষ করে শিশুরা। এটা কতটা মানবিকতার বিপর্যয় সেই সব ব্যাখ্যা কিংবা সেই সব অন্বেষণে আমি যাব না, শুধু এটাই বলবো সেখান থেকে আমরা যতটা বেশি সচেতন হতে পারি। আমি যদি হাসানের কথা ধরে বলি, সৎমায়ের সংসার বা এরকম এই গল্পগুলো আমরা অনেক জানি, অনেক কিছুই জানি, ঠিক সেই জায়গাটায় অবস্থান করে সেরকম একটি সেরকম একজন মানুষ হয়ে যখন আপনি এই অনুষ্ঠানটা শুনছেন, আপনার প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনার সন্তানটির প্রতি, সে হয়তো আপনার নিজের সন্তান না যদি কেউ এখন এরকম করে শুনে থাকেন, অথবা শুধুমাত্র সেই মায়ের জায়গা থেকেই না, আপনাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শিশুরা আছেন, বা হাসান যেমনটা বলছিল আরো অনেক মানুষের যে ও যখন লসে ভাড়া দিতে পারছিল না, কিংবা ও যখন এক জায়গায় গৃহমুতে গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা হয়তো সেই যে একটা মিসবিহেভ হয়ে গেল বা এরকম অহরহই হয়তো হচ্ছে, এই রাতেই হয়তো আমি কথা বলছি বা কোথাও হয়তো সেরকম একটি ঘটনাই চলছে, আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ যে যারা এরকম বিপদগামী শিশুও রয়েছেন তাদের প্রতিও আপনারা যদি খানিকটা হলেও ভালোবেসে কিংবা সেই মানবিকতাটা ঢেলে দিয়ে সেখান থেকে উত্তরণ করার চেষ্টাটা করতে তো কোনো ক্ষতি নেই, সেই চেষ্টাটা করলে সেটা হয়তো অনেকখানি চিত্রটা বদলে যাবে। কারণ শিশু মন অনেকটা কাদা মাটির মতো হয়, তাদের মনে যে ঘটনাগুলো ছড়িয়ে দেয়া হয় তারা সমাজে সেই ভাবি বড় হয়, এবং একটা সময় গিয়ে হয়তো তাদের মানসিক বিকাশটাও ওরকম অন্ধকার গলির মতো করে অন্যদিকে চলে যায়, তখনই সমাজে বড় বড় ক্রাইসিস বা ব্যারিয়ার তৈরি হয়। অন্ধকারের গল্পের এই টিম এরকম করে বিভিন্ন গল্পকে ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের মাঝখানে ছড়িয়ে দেয়। শুধুমাত্র আপনাদের প্রতি বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের সেই সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই। পাশাপাশি এটাও বলতে চাই যে কুলসুম যে ঘটনাটা শিকার হয়েছিল, যারা সেই ঘটনাগুলো পাচার করে থাকেন শিশুদেরকে, বিশেষ করে মেয়ে শিশুদেরকে কিংবা ছেলে শিশুদেরকে, তাদের উদ্দেশ্যে আলাদা করে আসলে এই কথাগুলো কতখানি গুরুত্ব বহন করবে আমি জানি না। এক পৈচাসিক আনন্দ এই আধুনিক যুগে এসেও, এই পৃথিবীর এতখানি সভ্যতার সময় এসেও, যারা সেরকম এটাকে পেশা বলাও আসলে ঠিক কিনা আমি জানি না, এরকম একটি পৈচাসিক ব্যাপারে জড়িয়ে আছেন, তাদের প্রতি শুধুমাত্র অনুরোধ করে বা প্রচন্ড প্রচন্ড মাত্রায় অনুরোধ করে বলতে পারি যে পৃথিবীতে আরো অনেক কিছু আছে আপনার ভরণ পোষণ, জীবিকা নির্বাহ কিংবা বড় হবার জন্য, সেইখানে চেষ্টা করুন। কারণ ওই শিশুটা আপনার নিজের ঘরের শিশু হতে পারে, আপনাদের বোধের জায়গা কোন জায়গায় গেলে হয়তো সেই কাজগুলো আপনারা করেন সেটা স্বাভাবিক মানুষ যারা আছেন তাদের জন্য বোঝাটা অনেক বেশি কঠিন। তারপরও চাইব যদি সম্ভব হয়, যদি একজন মানুষও এক মিনিটের জন্য ভাবেন না এখান থেকে আমার সরে আসা উচিত, বিবেক যদি এত এতটুকুন আপনার কেঁপে ওঠে, সেটাই হয়তো অন্ধকারের গল্পের এই টিমের সার্থকতা। আমরা আবার হাসান এবং কুলসুমের কাছে একটু যেতে চাই। হাসান, তোমার এখন সময়টা কিভাবে কাটে, সকাল থেকে আসলে কি করো?
সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে, যদি দুজন যদি একসাথে ঘুমাই, মানে আমরা এখন ভিন্ন হয়ে ঘুমাই, ভিন্ন হয়ে ঘুমায় সকালবেলা তো সকটা উঠাই, চাতুরটা উঠাই, উঠে
কত সকালে উঠে?
এই সাতটা কালে উঠে, সাতটা কালে উঠে দাঁত ব্রাশটা আপা পেশ আর ব্রাশ দেয় তা নিয়ে আপা ঝুলেখা পাতা, মানে পেশ আর ব্রাশটা দেয় দাঁত মাজি, ওয়াশরুমে যে ওয়াশরুমে যে দাঁতটা মাজা, তারপর মুখটা ধুয়ে আসি। আসার পর দিয়ে আপা বলে কি, হুজুর আসবো, হুজুর তোমার ক্লাস এলি না বসো, আরবি ক্লাস পড়ায়। মানে আমাদের মানে ছোট ছোট বাচ্চারা না, মানে আরো তো বেশি ছোট পান, আমাদের হালকা শিখায় হুজুরের ছানা সুরা, মানে অনেক সুরা শিখাইছে আমরে। হুজুর আসে আমরা সুরা পড়ি, সুরা পড়ার পর দিয়ে আটটা বাজে, আটটা বাজার পর দিয়ে আমরা টিভি টিভি দেখা সময় কাটাই, সময় কাটাই, তারপর ভাত খাই। ভাত খাওয়ার পর দিয়া কিছুক্ষণ টিভি দেখি, বাচ্চাদের সাথে খেলাধুলা করি, খেলাধুলা করার পর দিয়া তারপর আপা বলে কি, যা তোমার ক্লাস করার মতো না যাবো, আসলে লাইনে তোমার ক্লাস এলে না যাবো, আসি আপা কিছু শিখাই, সিলেট দিয়া শরীর সরে এক খ শিখানোর পর দিয়া তারপর আমরা ক্লাস বারোটা বাজে শেষ হয়, শেষ হওয়ার পর দিয়ে আমরা কেউ খেলি, আবার কেউ আমরা আপা বলি কি যাও গোসল করে আসো, আমরা গোসল করি, গোসল করে আসে তেল দেয়, তেল মাথায় পানি, তেল পানি দেওয়ার পর দিয়ে দুইটা বাজে, দুইটা বাজে খাবার খাই, দুইটা বাজে খাবার খাই, খাবার খাওয়ার পর দিয়া তারপর আপা সবাই বাচ্চা ঘুমায় যায়, আমরা ঘুমাই, বিকালবেলা উঠি, বিকালবেলা উঠা নাস্তা দেয় আমাদের, নাস্তা বিকালে আবার নাস্তা অনেক আইটেমের ডিম রুটি কলা দুধ রুটি অনেক জাতীয় খাবার দেয় খাই আমরা। বিকালবেলা খাওয়ার পর দিয়া আবার ক্লাসে বসি, ক্লাসে ছেড়ে দেয় আমরা, আমরা অনেক পড়ি, পড়ার পর দিয়া ছুটি দেয় আর আটটার কালে ছুটি দেয়, তারপর আমরা খেলি, আমরা ক্যারাম বোর্ড খেলি, তারপর লুডু খেলি, তারপর আমরা আবার টিভি দেখি, কেউ কেউ টিভি দেখে আবার কেউ কেউ টিভি দেখে না, তারপর আমরা ঘুমাই, ঘুমাই না, তারপর আমরা ভাত খাই, মানে ভাতের লাইন দেয় নয়টা বাজে, সাড়ে নয়টা বাজে তখন আমরা সবাই বসি, বসার পর থেকে আপা আঙ্গুরে ভাত দেয়, তারপর আমরা ভাত খাই, ভাত খেয়ে আমরা টিভি বিছাই, বিছানা বিছি, বিছানা বিছাই, তারপর আমরা শুয়ে টিভি দেখি, তারপর টিভি বন্ধ করে দেয়, তারপর আমরা সবাই ঘুমাই।
আচ্ছা, এখন তো একটা একেবারে বলতে পারি যে চমৎকার জীবন, যখন তোমার খিদে লাগছে তুমি খেতে পারছো, চমৎকার জায়গায় ঘুমোতে পারছো, অনেক ভাইয়া আপুদের ভালোবাসা পাচ্ছ, পড়তে পারছো, এবং দারুণ ভাবে তুমি এখন সেই গোসলের জায়গাটাও পাচ্ছো, তাই না?
আমরা আবার নামাজও পড়ি এখানে, মানে ভাইয়া জনি ভাই আমাদের নামাজ পড়ায় বাচ্চাদের।
আচ্ছা, এবং তুমি নামাজও পড়ছো, কিন্তু তোমার এখানে তুমি কতদিন ধরে আছো?
শেল্টারে দু মাস।
দুই মাস? সেই দুই মাস আগে যখন তুমি কমলাপুরে ছিলে, তোমার খিদে পেলে তুমি খেতে পারতে না, কেউ তোমাকে বাস, তোমার কাছে টাকা নেই বলে কোন একটা দোকান থেকে একটা রুটিও তোমাকে দিত না, এবং যখন তুমি ঘুমাচ্ছ বলে তোমাকে মার খেতে হয়েছে, কেন অন্য জায়গায় ঘুমাচ্ছ? সে কমলাপুরের আর কোনো ঘটনা তোমার মনে পড়ে?
কি ঘটনা ভাই?
যখন তুমি সেখানে থাকতে, যেমন তুমি বলছিলে যে তুমি ঘুমোতে গেলেও তোমাকে এসে মারতো, বা এরকম আরো কি কি সেখানে করতে, কি কি কিভাবে সময়টা কাটতো? অনেকটা বড় সময় তুমি সেখানে ছিলে।
সময় কাটতো কখনো টিভি দেখে সময় কাটাইতো?
টিভি কই দেখতে?
টিভি যে টিভি টিকিট কাউন্টারে জায়গায়, মানে যে জায়গায় ট্রেনের লাইন যায় না, সেখানে চেয়ার আছে, চেয়ার দিয়া ঠিয়া আছে, মানে আর দুইটা না তিনটা টিভি দিয়েছে, ওই সেট আর ওই সেট যা ওখানে একটা টিভি দেওয়া আছে, আমরা কার্টুন হয় কার্টুন দেখি, দেশের টিকিট, দেশের টিকিট ট্রেনের লাইন আইলে বোঝাটা নেই, এইভাবে জীবনযাপন করি, বন্ধুদের সাথে শয়তানি করি, দৌড়াদৌড়ি করি। কমলা
মাঝে মাঝে ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করতো না, কি করতো তখন?
খাবার ইচ্ছা করতো কিন্তু খাইতে পারতাম না খাবারটা, তখন অনেক কষ্ট লাগতো, কইতাম তাক যখন ডাকা হচ্ছে তখন খাইতে পারতাম। অনেক মানুষ আমাকে কাজের কথা বলছে কিন্তু কাজ ভালো না, কিন্তু একজন মানুষে বললো কি এই এত কাজ করবি ঢাকা মেডিকেলের দিকে, আমি বললাম কি ভাই আমি তো পড়ালেখা যাই না, বললো কাজ কর এই জায়গায় ঢাকা হোস্টেলের মেডিকেলে হোস্টেলের চাকরি করবি, যারা কলেজে পড়ে তাদেরকে খাবার দিবি। তখন আমি রাজি হলাম। তবে একটা বন্ধু বললো কি না তুই যাবি না ঢাকা মেডিকেল কিন্তু ভালো না, এই জায়গায় কাজ করা তোর লাগে নিরাপদ না, তুই কি লেখাপড়া চান এই জায়গায় কাজ করবি? আমি বললাম কিনা, তবে আমি বেটাকে ফাঁকি দিয়া পলাইয়া যাই গা। হোস্টেল আছে তখন আমার হোস্টেলের কথা বলছিল, তখন আমি আর হোস্টেল আর করলাম না। আমি বলছি পেপার বিক্রি করুন, পেপার বিক্রি করতে দেয় না বেড়ারা, বলে কি না পেপার বিক্রি করতে পারবি না, তো মানে করতে দেয় যদি আমার কাছে কিছু টাকা থাকে, কিছু টাকা থাকলে মানে পেপার কিনে পেপার বিক্রি করতে পারবো, কিন্তু চাই না যে আমার অর্ধেক পেপার বাকি দেয় না, আমি সব পরে টাকা দিয়ে দেবো, বাকি দেবো না। তুই টাকা দে, তারপর তুই অনেকদিন আমার পেপার কিনবি, তারপর আমি তোকে আস্তে আস্তে বাকি দেবো, আসলে আমি বাকি দেবো না, পোলাবেন অনেক পোলাবেন বাকি পেপার কিন না পেপার বিক্রি করে।
সেখানে এরপর তুমি আরো অনেক কাজ করার চেষ্টা করছিলে, তুমি মাঝখানে বললে যে নেশা করছিলে, এক সময় তোমার নিজের অভ্যাস হয়ে গেছিল,
অভ্যাস হচ্ছে হালকা মানে খাইতে খাইতে একটা।
তোমার কাছে এখন কি মনে হয় নেশা করাটা ভালো?
না আমার তো অনেক খারাপ, এখন আমার মন থেকে এটা উঠতেই গেছে গা, মানে শেল্টারে যাওয়ার পর দিয়ে ভাইয়ারা আপারা বুঝে যে এসব খাওয়া দাওয়া করবা না, তুমি শেল্টারে থাকো, তোমার আপারা অনেক আদর করে জনিবে আদর করে আমার ঘুরতে লেয়া যায়। তারপর থাকতে থাকতে তারপর অভ্যাস হইলো, মানে নেশা জাতীয় জিনিসটা মন থেকে উঠতে গেল গা।
আচ্ছা তুমি যখন নেশা করতে শুরু করলে তোমাকে কি তোমার সেই বন্ধুরা জোর করতো নেশা করার জন্য?
মানে প্রথম প্রথম জোর করতো, মানে প্রথম আমি দেশের থেকে আসছি দুই তিন দিন পর তো পোলা ভাই না বলতো খা ভাই খা নেশাটা, আমি বললাম কি না ভাই সিগারেট খামো না, কই খা আমি সিগারেট খামো, কত ডিন্ডি খাওয়া জোর করে খাওয়া হয়তো তামড়া খাই তুই খাবি না গেলে গা, তো আমি কেতাম কি আচ্ছা খাই, আমি দেখ আমার খারাপ কথা হচ্ছে কিন্তু অন্যজনের খারাপ করিস না, কেমন ডেরি করিস না, পোলা ফাইনালে দেখবি আমি আঙ্গু পিছিয়ে পিছিয়ে খাইবো না। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে খাইতেও পারে পোলা ভান, সব পোলা ভান মন তার এক না, ওরা জোর করে খাওয়াই তো খাইতাম, ওগুলোকে একদিন দুই দিন খাওয়াইতে খাওয়াইতে মানে ডেরি ডেরি একটা খাওয়ার একটা ইয়ে হয়ে গেছে গা।
আচ্ছা এখন তো সেরকম কোনো ইচ্ছে বা এরকম কোনো কিছুই নাই, তুমি এখন যাওই না জীবনে কোনদিন তুমি আর এরকম নেশা বা কোনো কিছু
মানে এরকম? আমার এটা আমার মন থেকে উইটটা করলাম, আমি কি বললাম যে এসব করা ভালো না, নেশা পান করা স্বাস্থ্যের জন্য খারাপ এটা তো সবাই জানে।
আরেকটা বিষয় তুমি এর আগেও আমাদেরকে বলেছো, তোমার সাথেই কথা বলছিল কুলসুম, কুলসুমের পাশে তার বাবা বসে আছে, কুলসুম বাড়িতে গেলেই তার মায়ের কাছে আবার ফিরে যেতে পারবে, তুমি এখন যেখানে আছো তারাও তোমাকে কিন্তু প্রচন্ড ভালোবাসছেন, এবং সেই
তারাও মায়ের আদর বাপের আদর দিতে আসছে, জানিবে বাপের আদর মায়ের আদর দোনোটাই দিতে আসছে।
তো সেই মানুষগুলোর জন্যই তোমার কি ইচ্ছা হয় যে নিজেকে আমি অনেক বেশি ভালো রাখবো, আমি পড়তে শিখবো, পড়াশোনা করে ভালো কিছু করতে শিখবো, সামনে আমি মানুষের উপকার করবো, এমন তো
এটা তো ইচ্ছা হয় আমার, এটা সবটাই আমি ভাবি।
এবং তুমি যে বন্ধুদের সাথে মিশেছিলে যারা তোমাকে বিভিন্ন ধরনের নেশা করিয়েছে বা আরো অনেক কিছু করেছে, সেই বন্ধুদেরকে নিয়ে আসতে ইচ্ছে করে না শেল্টারে যে তারাও ভালো হবে এরকম?
ওরা তো আসবে না, ওগো মানে কমলাপুরে থাকার একটা অভ্যাস হয়ে গেছে,
নদীর ভিতরে সেই ইচ্ছেটাই আর নেই,
নেই মানে শেল্টার জীবনটা মানে রাস্তার জীবনটা ওগো অনেক ভালো লাগে, বাসার চিকে রাস্তার জীবনটা রাস্তা সব।
তোমাকে যদি এখন আবার বলা হয় সেখানে তুমি ফিরে যাও?
যদি বাইরে যদি বাইর করে দিতে তুমি জামাই গা,
তারা তো কোনোদিনই বের করে দিবে না। কেন তুমি এমনটা বলতে পারো না যে আমি সব সময় থেকে যাব কখনোই যাব না?
এটা তো আমি বলি শেল্টারের কথা যে আমি সব টাইম শেল্টারে থাকো, আমি কখনো রাস্তায় যাব না।
আমার মনে হয় তুমি কনফার্ম থাকতে পারো ওখানে তোমাকে সেই জায়গায় যেতে হবে না। কুলসুম তুমি অনুষ্ঠানের একদম শুরুর দিকে বারবার বলছিলে যে অনেকটা কষ্ট করে আমার বাবা আমাকে পড়াশোনা করান, মা তিনি রোগ শোক সব সময় লেগেই থাকে, এর মাঝখানেও তুমি এখনো পড়াশোনা কন্টিনিউ করছো, তোমার এখন রোল নাম্বার কত?
রোল নাম্বার 12।
আচ্ছা, তুমি 5 এর মধ্যে আসতে চাও, এটা তোমার একটা ইচ্ছে। তোমার যেমন তুমি এখনকার সময়ে পড়াশোনা তো অনেক বেশি কম্পিটিশন বেড়ে গেছে, অনেকেই কোচিং করছে, প্রাইভেট পড়ছে, তুমি একেবারে নিজের মতো করে পড়ছো, হয়তো স্কুলে বসেই অঙ্কটা তুমি বোঝার চেষ্টা করছো, সেই জায়গা থেকে বাড়িতে গিয়ে নিজের মতো যখন বুঝতে পারছো না, সেখানে হয়তো খাতা বই বন্ধ করে আবার পরের দিন স্যারের জন্য অপেক্ষা করতে হয়, সেখানে যাওয়ার ইচ্ছা। তোমার কাছে এমনটা কখনো মনে হয়নি যে আমি যদি একটা কোচিং করতে পারতাম, একটা প্রাইভেট পড়তে পারতাম, ভালো লাগতো?
মনে হয় তো টাকার জন্য পড়তে পারি না, বললাম তো আমরা টাকার অভাবে কোচিং করতে পারি না আমরা।
এজন্য তোমার কি কষ্ট লাগে নাকি এটা মনে হয় যে না আমি নিজে এটাকে ওভারকাম করে নিতে পারবো?
নিজে তো সব করা যায় না, কোচিং করতে হয় না, আমি যা বুঝার তা তো আমি বুঝি, স্যারেরা তো আর একটু বুঝাই দিলেই তো সহজ হয়, তখন টাকার অভাবেই তো আমরা করতে পারি না। আমার একটা বাপ, আমার বাপে ঘর সংসারটা চালায়, আমার মার ওষুধ, আমার লেখাপড়ার খরচ সব দিয়ে কুলাইতে পারে না।
আচ্ছা, আমরা তোমরা বারবার যে অর্গানাইজেশনের কথা বলছিলে, তাদের প্রতিনিধি আমাদের সাথে আছেন, তার কাছে আমরা যাব। তোমরা এই মুহূর্তে ঠিক এই সময়টা আমরা একটা দারুণ গান শুনতে চাই আসলে, আর গানের আগে আমি একটু যারা আমার সাথে জয়েন করেছেন তাদের কথাগুলো অনেকক্ষণ ধরে পড়তে পড়া সম্ভব হচ্ছে না আমার জন্য, বাট আমি একটু পড়তে চাই অ্যাটলিস্ট নামগুলো, কারণ সবারই মোটামুটি একই ধরনের কথা। আর তোমরা দুজন বুঝতে পারছো আজকে তোমাদেরকে অনেক মানুষ শুনছেন এবং তারা সবাই তোমাদের জন্য দোয়া করছেন, তোমাদেরকে ভালোবাসছেন, তোমাদের সুন্দর জীবন কামনা করছেন, এটা কি তোমরা এখন বুঝতে পারছো? সেই মানুষগুলো তোমাদের জন্য অনেকে আসলে কান্নাও করছেন, তাদের চোখ ভিজে যাচ্ছে,
এটা তো আমরা বিশ্বাস করি।
হ্যাঁ, এবং আমি 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 তোমাদেরকে শোনাই, যেমন আমিরুর তিনি লিখেছেন তোমাদের জন্য, এবং সাফিয়া একটা সোনিয়া আছেন, তার মন আসলে একদম নরম হয়ে গেছে তোমাদের কথা শুনতে শুনতে। শেখ রাসেল আছেন, আই ফিল লাইক ক্রাইং, নাথিং টু সে বাট ক্রাই, মানে তিনিও কান্না করছেন। আমাদেরকে তিরুন লিখেছেন, হে আল্লাহ তুমি রিজিকের মালিক, তোমার বান্দাদের তুমি রক্ষা করো। কাউসার আহমেদ জয়েন করেছেন, সামনের বাচ্চাটাকে হাসানের ছবি হয়তো আপনি দেখেছেন। অ্যান্ড শাহজাদা নৌ সাদ তিনি জয়েন করেছেন, এই ফার্স্ট টাইম 90.4 এ ঢুকে অনেক, আচ্ছা ওকে, সবাই আসলে তোমাদের অনুভূতি তাদের প্রতি ছুঁয়ে গেছে। টিপু সুলতান বলেছেন, ওহ বিউটিফুল, বলছেন তুমি কাঁদছো কেন? তোমার এখন হাসার সময়, আমার মনে হয় তুমি তুমি কান্না করছো কেন? তুমি 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 কিছু বলতে চাও? আমার দিকে তাকাও, তুমি এত চমৎকার করে কথা বলছো, এত যারা তোমাকে এত কিছু বলছেন, তোমরা কি তাদেরকে কিছু বলতে চাও যারা শুনছেন আমাদেরকে? কুসুম, এখন কান্নার সময় না, তুমি নিজেই চোখের পানি মুছে ফেলো, এবং তুমি অনেক অনেক ব্রিলিয়ান্ট একজন মানুষ, তুমি অনেক অনেক কিছু ভাবো, অনেক চমৎকার করে শুধু কথা বলো তা না, তোমার মনের ভিতরে একটা অনেক ভালো মানুষ আছে। হাসান, তোমার জন্য আমি একই কথা বলবো, তোমার যে জীবন সংগ্রাম সেটা হয়তো আমরা কল্পনাই করতে পারবো না, তুমি যে কষ্টগুলোর মাঝখান থেকে এসেছো, তোমরা তোমাদেরকে যারা শুনছেন তারা তোমাদেরকে কতখানি আপন করে নিয়েছেন সেটা আমি আসলে তোমাদেরকে কোনো কিছু দিয়ে বোঝাতে পারবো না, শুধু এটা বলি অবশ্যই তোমরা অনেক বেশি ভাগ্যবান যে এই মানুষগুলোর এত বেশি কাছাকাছি গিয়েছে এবং এত মানুষের দোয়া তোমরা একসাথে পাচ্ছ। তোমরা আজকের পর থেকে কিন্তু কখনোই নিজেদেরকে আর একা ভাববে না, এবং তোমরা অনেক দূর অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে সেটা কিন্তু সবাই চাইছেন এই মানুষগুলোর প্রতি তোমাদের সেই, তোমরা যদিও এখনো বয়সে অনেক ছোট, এই কথাগুলো তোমরা অতখানি বুঝতে পারবে কিনা, আমার কাছে মনে হয় যে বয়সে ছোট হলো জীবন বাস্তবতায় তোমরা অনেক বেশি এগিয়ে গেছো, সেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি একটু কুলসুমের কথা শুনতে চাই, কুলসুম কথা বলো, তুমি এতক্ষণ তো চমৎকার করে কথা বলছিলে, একেবারে চোখের পানি মুছে ফেলো, কথা বলো। তোমাকে আমি যেমন বলতে পারি টিপু সুলতান তিনি তোমার সাথে আছেন, হাসান তোমার সাথেও আছেন, মানে আমাদের সাথেই আছেন, আমি যদি বলি কাজী মিরাজ আছেন, এই সমাজ যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তাহলে হাসানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। মোস্তফা কামাল পাবনা থেকে জয়েন করেছেন, কুলসুম তুমি অনেক সুন্দর করে কথা বলো, দোয়া করি অনেক বড় হও। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে রাজু, তিনি বলছেন, হাসান তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, তাহলেই তুমি সার্থক হবে। হাসান নামে একজন জয়েন করেছেন, তিনিও হাসানকে বলেছেন হাসান মানুষের মতো মানুষ হও পড়াশোনা করে। অ্যান্ড সুজন জয়েন করেছেন নয়ন খান, জীবনে বড় হলো এরকম এক সময় আসা যাদের জীবন। আচ্ছা, তিনিও দারুণ কিছু কথা আসলে বলেছেন। এদিকে জয়েন করেছেন আরো অনেক অনেক ফ্রেন্ড। কুসুম তুমি এখন কথা বলতে পারবে, কিছু কিছু বলতে চাচ্ছ যারা আমাদের সাথে আছেন?
তারা তো সবাই আমার ভাই বোনের মতন, বড় ভাই বোনের মতন। আমি সবার কাছে কিছুই চাই না, আমি শুধু দোয়া চাই। সবাই আমার দোয়া করুক ছোট বোন হিসাবে।
একটা অদ্ভুত ভালো লাগার দৃশ্য আসলে, আমি কান্নার মাঝখানে বলতে চাই। হাসান, একটা টিস্যু তুমি দিলে কান্না মোছার জন্য। তোমার কেমন লাগছে? তোমাকে আমি খুব শক্ত দেখছি এবং আমি আসলে নিজে অবাক হয়ে আছি। তুমি কি বলবে তাদেরকে যারা তোমাদের সাথে এরকম করে আছে?
মানে তাদেরকে বলতে চাই যে আমার আমার মতন শিশুরা যেন রাস্তা না আসে, আর ওদের মতন মেয়েতে যেন পাশার জানি না করে।
চলো আমরা একটা আনন্দের গান শুনি। হ্যাঁ, আমাদের এই দুঃখের দিনগুলো কেটে যাবে, আজ আমরা মোটেই কাঁদবো না। কুলসুম চলো একদম খুব মজা করে আমরা কথা বলি হাসান, ওকে? ঠিক আছে। এবং কুলসুম আমি তোমাকে খুব শুরুর দিকের মতো এনার্জি দিক দেখতে চাই, তুমি একটু হাসো, মানে একটা একটু মিথ্যে মিথ্যে করে হাসো তো। এমনি মিথ্যে করে হাসে না, হি হি এরকম করে হাসে না, তুমি তুমি একটু হাসো। আমরা সবাই হাসছি, দেখো হাসান তোমাকে হাসানোর খুব চেষ্টা করছে, তুমি একটু হেসেই ফেলো। তোমার বাবা হাসছেন,
হাসো।
আমরা একটা আনন্দের গান শুনতে চাই এবং সেই গানের পরে আমরা ফিরবো। যে সংগঠনটির কথা বারবারই ওরা বলছিল, সেই সংগঠনের প্রতিনিধি আমাদের সাথে আছেন, তাদেরকে নিয়ে ফিরবো। আমাদের সাথে আজ অতিথি হিসেবে হাসান এবং কুলসুম আছে, অন্ধকারের গল্প চলছে, অ্যান্ড ইভান আছি আপনাদের সাথে, অনেকটা সময় থাকবো। আরো টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। আমরা একটি দারুণ শিশুতোষ আনন্দের একটা গান শুনতে চাই।
মানুষের গল্প।
চলছে অন্ধকারের গল্প, একটা বেজে তিন মিনিট, ঘড়ির কাঁটায় একদম মধ্যরাত। আমি বলতে পারি ইভানকে শুনছেন আপনি, এবং আজ আমরা কুলসুম যে পাচারের খপ্পরে পড়েছিল শিশু তার কথা শুনছিলাম, পাশাপাশি হাসানের কথাও শুনছিলাম যে একেবারেই অনেকটাই আন্ডারওয়ার্ল্ড মিশে গিয়েছিল এরকম একটি অবস্থা এবং সেখান থেকে ফিরে এসেছে। এবং কুলসুম আর হাসানের কথা এতক্ষণ জোরে যারা শুনেছেন তারা বারবারই কিন্তু কিছু নাম শুনতে পেয়েছেন সৃষ্টিকর্তার ইচ্ছায়, কিছু অসাধারণ ভালো মানুষের, অসামান্য ভালো মানুষের এবং খুব অসাধারণভাবে সাধারণ কিছু মানুষের হাত ধরে উপলক্ষ হয়ে সৃষ্টিকর্তার ইচ্ছায় এই কুলসুম হাসান বা এরকম আরো অনেক শিশুরাই তারা কিন্তু আবার অন্ধকার গলি থেকে আলোর পথে ফিরে আসতে পেরেছে। সেই সব মানুষদের শুরুতেই শ্রদ্ধা এবং সালাম জানাই ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকে, পাশাপাশি অন্ধকারের গল্পের এই পুরো টিমের পক্ষ থেকে। আমি বলছিলাম যে আমাদের সাথে আজ দুজন প্রতিনিধি তারা জয়েন করবেন। একটি নাম আমরা কুলসুম এবং হাসান দুজনের কাছ থেকেই শুনেছি বারবারই, জনি ভাই তার কথা বারবারই বলছিল, আমিও জনি ভাই করিয়ে বলবো। জনি ভাই অলরেডি আমার সাথে হাজির হয়ে গেছেন, কেমন আছেন?
জি ভালো।
এবং পাশাপাশি আমাদের সাথে আবু বকর সিদ্দিকী ভাইও আছেন, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনাদেরকে আসলে কিভাবে সম্ভাষণ জানানো দরকার, কিভাবে আসলে কি সম্বোধনে সম্বোধিত করা দরকার সেটা আমি নিজেই খুঁজে পাচ্ছি না। কারণ যেমনটা আমি বলছিলাম হয়তো একটুও বাড়িয়ে বলা হবে না যে যে কাজগুলো যেভাবে করে আপনারা আছেন এই সময়টাতে এসে, এটা নিঃসন্দেহে একেবারেই অসাধারণ কাজ, মানুষ হিসেবে মানুষের যে কাজ সেই কাজটি করা। আমি শুরুতে বলি যে লিডো যে সংগঠনটির কথা বারবার উঠে আসছিল, লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেই সংগঠনটি সম্পর্কে আমি একটু জানতে চাই আপনাদের কাছে।
ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি। লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো, লিডো মূলত পথ শিশুদের নিয়ে কাজ করে। দীর্ঘদিন যাবৎ আমরা পথ শিশুদের উন্নয়নে আমরা কাজ করে আসছি। লিডোর নির্বাহী পরিচালক জনাব ফরহাদ হোসেন এবং মুর্শিদ আক্তার কান্তা, এই দুইটা মানুষের চেষ্টা এবং ভালোবাসায় আজকে লিডোর এই পথ চলা, এবং সেই তাদের এই ভালোবাসার পরিধি আজকে এতটাই যে আজ এই কুলসুম বা হাসান, এরকম হাজারো কুলসুম এবং হাসানের মতো আজকে এরকম একটা উদাহরণ সৃষ্টি হয়েছে। এবং তাদের প্রতি আমি প্রথমেই সালাম জানাই যে তাদের প্রচেষ্টা না থাকলে হয়তো আজকে জনি জনি হতো না, বা আজকে এই লিডো লিডো হতো না, হয়তো তাদের প্রচেষ্টাতেই আজকে আমাদের এই পথ চলা। তাদেরকে আমি অনেক কৃতজ্ঞ যে আজকে তাদের জন্যই হয়তো আজকে আমার এরকম একটা প্ল্যাটফর্মে আসতে আমি পেরেছি, এবং তাদের উসিলাতেই হয়তো আজকে আমি এদের মতো মানুষকে বা এই ধরনের নিষ্পাপ শিশুদেরকে তাদের পরিবারে ফেরত দিতে পেরেছি, এই জন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর লিডো আসলে ঢাকা শহরে লিডোর স্কুল আছে দুইটা, সেটা হচ্ছে একটা রায়েরবাজার স্কুল আন্ডার দ্য স্কাই, সেটা হচ্ছে রায়েরবাজার বুদ্ধিজীবীতে, আরেকটা হচ্ছে সদরঘাট, সেটা হচ্ছে বন্দরসিরি, যেখানে শিশুরা লেখাপড়া করে। এবং সেখান থেকেই শিশুরা মূলত লিডো সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। আর লিডোতে আসলে আমরা শুধুমাত্র যে স্কুলিংই করি তা কিন্তু না, আপনারা জেনেছেন একটু আগে হয়তো, এর আগেও আমরা প্রোগ্রাম করেছি, সেখানে তিতলি এবং শরীফাও এসেছিল। আর এখানে আমরা যারা লিডোতে কাজ করছি বা লিডোতে যারা জড়িত আছি তারা মূলত শুধু পথ শিশু নিয়েই পড়ে আছি তা না, আমরা ট্রাফিকিং চিলড্রেন এবং যে ধরনের বাচ্চা হারিয়ে যায় তাদেরকেও আমরা নিয়ে কাজ করি। আর লিডোতে আসলে বলতে গেলে যে লিডো ফরহাদ ভাই দীর্ঘদিন যাবৎ এই সমস্ত পথ শিশুদের উন্নয়নে কাজ করে আসছেন এবং তার অনুপ্রেরণাতেই আজকে লিডো। আর লিডোতে আমরা যারা কাজ করছি তারা প্রথমত আমাদের কিছু স্কুল আন্ডার দ্য স্কাইতে যারা স্ট্রিট এডুকেটর আছেন তারা প্রথমে আমাদের স্কুল আন্ডার দ্য স্কাইতে তারা পৌঁছান, এবং সেখানে তারা আমাদের কিছু ক্যাচমেন্ট এরিয়া আছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যে সমস্ত শিশুরা এই ধরনের জায়গাতে বসবাস করে বা তাদের অবস্থানটা সেখানে, তারা সেখান থেকে গিয়েই বাচ্চাদেরকে সংগ্রহ করে নিয়ে আসে একটা বিশ্বাস স্থাপনের মাধ্যমে। কারণ চাইলেই একটা বাচ্চা আপনার সাথে বিশ্বাস স্থাপন করবে না, সেখানে বিশ্বাসের ব্যাপার স্যাপার আছে। তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে তারা যখন স্কুলে নিয়ে আসে তখনই তাদের সেখানে আনার পরে তাদের সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করা হয়, কারণ একটা বাচ্চার সামনে আপনি যখন যাবেন তখন মনে করতে হবে যে সে আপনি নিজেও বাচ্চা, অর্থাৎ আয়নার সাথে কথা বললাটা যেরকম, অর্থাৎ সেরকমই একটা বিশ্বাস জন্মায় তাদের মধ্যে, এবং তারা সেখান থেকে বিভিন্ন বাচ্চাদের কেস জানতে পারে যে তারা কিরকম, তারা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। তারাও আমাদের এই ধরনের বাচ্চাদের কেস জেনে আমাদেরকে ইনফরমেশনগুলো দেয় যে আমরা এই ধরনের বাচ্চা এখান থেকে পেয়েছি। এটা হচ্ছে স্কুল আন্ডার দি স্কাই, সেখানে আমরা লিভিং ভ্যালুস অ্যান্ড হিউম্যান ভ্যালুস একটা খুব ইনোভেটিভ ক্যারিকুলাম যেটা আমরা সেদেরকে সেখানে বাচ্চাদেরকে দিচ্ছি, এবং সেখানে বাচ্চারা লেখাপড়াও করতেছে। প্রায় 25-35 জন বাচ্চা আমাদের প্রতিনিয়ত এখানে সপ্তাহে 4 দিন ক্লাস হয় সেই সদরকার বন্ধশিবিরে। আর এছাড়া আমরা বাচ্চাদের ওইখানে স্কুল আন্ডার দি স্কাইতে মেডিকেল সাপোর্ট এবং প্রতি সপ্তাহে 4 দিনই আমরা তাদেরকে নিউট্রিয়াস ফুড দিচ্ছি আমরা, যেখানে বাচ্চারা প্রতিনিয়ত সেখানে লেখাপড়ার পাশাপাশি কিছু পুষ্টিকর খাবারও খেতে পারছে, সেই সুবিধাটা পাচ্ছে। এবং মেজর কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি এবং সেখানে তাদেরকে ট্রিটমেন্ট এবং উন্নত চিকিৎসা করার জন্য হয়তো আমরা মাঝে মাঝে তাদেরকে হাসপাতালে ভর্তিও করছি। এটা হচ্ছে আমার স্কুল আন্ডার দি স্কাইয়ের সংক্ষিপ্ত বিবরণ। আর স্কুল আন্ডার দি স্কাই থেকে এবার আমি যদি শেল্টারে আসি, তাহলে শেল্টারটা হচ্ছে আপনার ট্রানজিশনাল শেল্টার, যেহেতু বাচ্চারা সেখানে বেশি দিন স্থায়ীভাবে বসবাস করে না, এটা মূলত একটা ট্রানজিশনাল শেল্টার। আর এটা এই ট্রানজিশনাল শেল্টারটা মুসলিম চ্যারিটি এবং লিডো দুজনই জয়েন্টলি ভাবে এই জিনিসটা কাজ করছে তাদেরকে নিয়ে। মুসলিম চ্যারিটি এবং মুসলিম চ্যারিটির আমাদের বাংলাদেশে অপারেশনাল ইনচার্জ জনাব ফরদ ফজলুল করিম, তাকেও আমি স্পেশালি ধন্যবাদ জানাবো যে এই মানুষটা আসলে একটা সাধারণ মানুষ, তাদের প্রচেষ্টাতেই এবং আমার ফরদ ভাইয়ের মতো এরকম মানুষদের সহায়তায় আজকে লিডো বা ট্রানজিশনাল শেল্টার সেতু তারা চলতে পারছে এই ধরনের শিশুদের নিয়ে। সেতুতে আসলে যারা কাজ করছে, আমাদের আসলে এমটা হচ্ছে যে বাংলাদেশে পথ শিশু মুক্ত বাংলাদেশ, অর্থাৎ একটা পথ শিশুও যাতে বাংলাদেশে না থাকে সেই লক্ষ্যেই লিডো কাজ করছে, এবং সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই আমরা লিডো থেকে আমরা এই ট্রানজিশনাল শেল্টারটা তৈরি। সেখানে আমরা প্রথমত আমাদের যারা কাজ করছে তারা হচ্ছে যে এখানে আমাদের কিছু মোবিলাইজার টিম আছে যারা, অর্থাৎ আমরা রেস্কিউ টিম, যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্টে যেমন কমলাপুর, সদরঘাট, তারপরে আপনার এয়ারপোর্ট, যে সমস্ত জায়গাতে পথ শিশুদের ঘনত্বটা বেশি সেখানে তারা প্রতিনিয়তই তারা সেখানে ছুটে যাচ্ছে এই ধরনের শিশুদের সহযোগিতা করার জন্য, সেখান থেকে তাদেরকে খুঁজে বের করে আনার জন্য। যার কারণে এই আজকে আপনারা এখানে তার প্রমাণ পেয়েছেন কুলসুমের মতো এবং হাসানের মতো এই ধরনের শিশুদের, যাদের এই অক্লান্ত পরিশ্রমেই তারা ওই বাচ্চাদেরকে সেখান থেকে নিয়ে আসতে পেরেছে। অর্থাৎ লিডো টোটাল একটা পরিবার, এখানে সবাই সমান, এই পরিবারের মাধ্যমেই তারা সেখান থেকে চলে আসছে। অর্থাৎ এই পরিবারটা এরকম একটা পরিবার যে এই পরিবারটা আমরা মনে করি যে না, এখানে একটা বা শিশু শুধু শিশু না, আমার সন্তান বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ভাই আমার বোন যেরকম, তাদেরকেও আমরা ঠিক সেইভাবেই ভালোবাসার চেষ্টা করি। অর্থাৎ পৃথিবীতে ভালোবাসা এবং মানবতা এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে পৃথিবী আর পৃথিবী থাকবে না, সেটা হয়ে যাবে একটা অমানুষদের জন্য একটা আবাসযোগ্য একটা পৃথিবী। তো এই জিনিসগুলো যখন আমরা আমাদের ধারণ মানে আমাদের মাথার মধ্যে যখন এই জিনিসটা মানে কাজ করে, যেহেতু ফরাদ ভাই এবং তারা খুব এক্সপিরিয়েন্স মানুষ, তাদেরকে বিভিন্ন যখন ভাবে আমরা যখন ট্রেনিং করি তাদের কাছ থেকে ট্রেনিং নেই, একটা জিনিস এসে আমাদেরকে বারে বারে বলে দিছে যে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে রাস্তা থেকে শেল্টার ভালো এবং শেল্টার থেকে তার পরিবার ভালো। অর্থাৎ একটা পরিবারই হচ্ছে একটা শিশুর সবচাইতে বড় নিরাপদ স্থান। অর্থাৎ আপনি যখনই একটা শিশুকে পাবেন সবার আগে আপনার মাথায় চিন্তা করবে শিশুটাকে কিভাবে আপনি পরিবারে দিতে পারবেন, কখনই তাকে আপনি শেল্টারে বা অন্য কোনো আদার শেল্টারে আপনি তাকে রেফার করবেন সেই চিন্তাটার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে তাকে পরিবারে ফেরত দিতে পারেন। অর্থাৎ তার পরিবারই হচ্ছে তার জন্য সবচেয়ে নিরাপদ। যখন আমরা এই জিনিসটা মাথায় থাকে তখনই আমরা তাদেরকে আমাদের মোবিলাইজার টিমের মধ্যে, যেমন আরিফ আছে, তারপরে আপনার হাসান আছে, তারপরে আপনার রাজু আছে, আর বিশেষ করে আমাদের যারা শেল্টার কেয়ারটেকার তারা তো অবশ্যই তাদেরকে প্রশংসা করতে হয় যে তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রশংসার দাবিদার যে তারা 24 ঘন্টা এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত শিশুদের নিয়ে। তারা সেখান থেকে রেস্কিউ করে যখন তারা রেস্কিউতে যায় তখন এই ধরনের বাচ্চাদের সাথে তাদের পরিচয় হয় এবং তারা সেখান থেকে এই বাচ্চাদেরকে আমাদের শেল্টারে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মূলত শিশুদের প্রথমেই আমরা তাদেরকে একটু অবজারভেশনে রাখি, তাদেরকে একটু বুঝতে সময় নেই আমরা যে কোন শিশুটা কিরকম, কারণ বাংলাদেশে মূলত পথ শিশুদের একটা ধরন আছে, ধরনটা হচ্ছে যে তারা সহজে সত্যি কথাটা বলে না, তারা সবসময় আসার সাথে সাথে হয়তো বলবে একটা মিথ্যা একটা ইনফরমেশন দেবে, একটা ফেক ইনফরমেশন দেবে যে আসলে আমি এখান থেকে আসছি বা এখান থেকে আসছি। আমরা অবশ্য কাজ করতে করতে বিষয়টা আমাদের একটু হয়ে আসছে যে আমরা হ্যাঁ আমরা বুঝি যে না আসলে ও সত্যি বলছে না মিথ্যা বলছে, আমরা ট্রাই করি। তারপর আমাদের এখানে বিভিন্ন কাউন্সিলররা আছে, আমরা বিভিন্ন কাউন্সিলরদের সহায়তা নিই যারা কাউন্সিলিং করে, সাইকোসোশ্যাল কাউন্সিলিং, সেটা যখন তারা করে তখন তাদের সহায়তা নেই এবং আমরা বের করার চেষ্টা করি তাদের মধ্যে থেকে যে আসলে সত্যিটা কি। এবং দেখা যায় যে দীর্ঘদিন হয়তো দেখা গেছে যে দু একদিন সে আমাদের সাথে মিথ্যে বললো, কিন্তু চার দিনের দিন সে হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছে যে তোমাদের ভালোবাসাটাই তার ভেতরের অমানুষটাকে হয়তো সরিয়ে দিতে চেষ্টা করে আমাদের ভালোবাসাগুলি, তখন সে হয়তো এখন সত্যি কথাটা বলে, তখনই আমরা চিন্তা করি যে না একে অবশ্যই আমাদের একটা কিছু করতে হবে। যখন তার পুরো কাহিনীটা চলে আসে তখনই আমরা চিন্তা করি যে না একে কোথায় কিভাবে কি করা যায়। তখন আমি আমাদের যে উদ্ধতন কর্মকর্তা আছে ফরদ ভাই আছে তাদের সাথে কথা বলি, ওদের সাথে কথা বলার পরে আমরা চিন্তা করি যে এখন কি করা যায়। তখন তিনি আমাকে বলে যে ঠিক আছে আপনি এখন কি করবেন একটা ব্যবস্থা করে দেন। এখন তখন আমরা যদি মনে করি যে না আসলে এই বাচ্চাটার পরিবার আছে তাকে পরিবারে দেয়া যেতে পারে, তখন আমরা তাকে তার পরিবারে ফেরত পাঠানোর জন্য তার পরিবারের সাথে যোগাযোগ করি। এবং যদি মনে করি যে তার পরিবারটা তার জন্য নিরাপদ না বা সে তার পরিবারে ফেরত যেতে চায় না, যেমন হাসানের মতো শিশুরা, তখন আমাদের মাথায় একটা জিনিস কাজ করে যে তাদেরকে আমরা কি করতে পারি। যেহেতু বাংলাদেশে চিলড্রেন নিয়ে অনেক অর্গানাইজেশন কাজ করে, অনেকের অনেক ধরনের ধ্যান ধারণা নিয়ে কাজ, অনেকে অনেক রকম ভাবে শিশুদের লালন পালন করে, কিন্তু আমি চিন্তা করি যে আমরা যখন একটা শিশুকে নিব তখন সেটা টোটালি আমাদের দায়িত্বের মধ্যে চলে আসে। এবং আমরা একটা জিনিস সবসময় মনে করি যে আমার শিশুটাকে যদি আমি কোথাও দিই বা কোথাও রাখি তখন আমি কি চিন্তাটা করবো যে সে সেখানে কি নিরাপদ থাকবে বা সে কতটুকু নিরাপদ থাকবে, কতটুকু সে তার সাপোর্টটা সেখান থেকে সে ফুলফিল করতে পারবে। তখন আমাদের এই মাথা থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের কিছু নেটওয়ার্কিং আছে, তাদের মাধ্যমে আমরা তাদেরকে সেখানে রেফার করে দেই যাতে সেই শিশুটার স্বাভাবিক জীবনযাত্রাটা যাতে সেখানে সে স্বাভাবিকভাবে জীবনযাত্রা করে জীবনটা সেখানে লিড করতে পারে,
লিড করতে পারে। আমি পাশাপাশি আপনার কাছে এটা জানবো যে ঠিক এই মুহূর্তে আপনারা কতজন কাজ করছেন এবং কতগুলো শিশু নিয়ে কাজ করছেন?
আমরা আসলে ট্রানজিশনাল শেল্টার যেহেতু সেহেতু এখানে আমাদের সঠিক কোনো সংখ্যা এখানে আমরা স্পেসিফিক কোনো সংখ্যা নেই। এখানে আমরা প্রতিনিয়তই হয়তো আমাদের 50-100 এরকম বাচ্চাদের সাথে কথা হচ্ছে প্রতিনিয়ত আমাদের। যেমন আমরা যখন রাস্তায় যাই দেখা গেছে 20 জন বাচ্চার সাথে আমাদের কথা হলো, তাদের কেস হিস্ট্রি আমরা নিলাম জানলাম। কিন্তু এখানে একটা জিনিস সবসময় আমাদের ইয়ে থাকে যে বাংলাদেশে যে শিশুরা থাকে সবাই কিছু না কিছু তাদের ভেতরে ব্যথা আছে, কিছু না কিছু কষ্ট আছে যেটা তারা সবসময় লালন করে তাদের ভেতরে। সেই কষ্টগুলোকেই যারা আমরা শেয়ার করে বা দাদা আমাদেরকে বিশ্বাস করে বা আমরা যাদের ভেতরে ঢুকতে পারি তাদেরকে যখন তাদের আমার কাছে বলে বা আমাদের কাছে যারা মোবিলাইজার টিম আছে আমার লিডু টিম, সেই লিডু টিমের কাছে যখন তারা বলে তখন আমরা চেষ্টা করি তাদেরকে আমাদের এখানে নিয়ে এসে তাদেরকে একটা সুন্দর একটা মানে সমাজে মেইন স্ট্রিমিং করার একটা চেষ্টা করি আমরা।
আমি একদম স্পেসিফিক দুজন কুলসুম এবং হাসান দুজনের কাছ থেকে আপনার নাম শুনছিলাম, ওদের দুজনের অভিজ্ঞতা সম্পর্কে ওদেরকে যখন পেলেন যখন ওদের কথা।
আসলে এই দুইটা শিশুর টোটাল আমি বলবো যে শিশুর দুইটার উদ্ধার করার পেছনে যে মানুষগুলো জড়িত তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা, যেমন বিশেষ করে আরিফ এবং রাসেল, তারা দুজন এই কুলসুমকে যখন সদর কমলাপুর থেকে রেস্কিউ করে নিয়ে আসে, আমি সেটা সে পাশাপাশি আমি কুলসুমের ভাগ্যটাও ভালো বলবো কারণ সেদিনই হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল হয়তো সদর কমলাপুরে, যে অ্যাক্সিডেন্টের কারণে হয়তো সেদিন অনেক ধরনের লোকজন ছিল, আনাগোনা ছিল, একটু গ্যাদারিং ছিল, যার কারণে হয়তো তাকে যে পাচারকারী তাকে নিয়ে আসলো তাকে হয়তো সে সেভাবে পাচার করতে পারেনি গ্যাদারিং এর কারণে। আর সে ঠিক তখনই আমার যারা লিডু টিম যারা আছে আমার রেস্কিউ টিম তারা যখন সেখানে উপস্থিত হয় ভাগ্যক্রমে তার সাথে দেখা হয় এবং তার কথা শুনে তাদের মনে হয়েছে যে হ্যাঁ আসলে এই মেয়েটার জন্য আসলে আমাদের কিছু করতে হবে। তখন সাথে সাথে আমরা স্থানীয় থানাতে যে লোকাল থানা আছে সেখানে যাই আমরা, অবশ্য প্রতিনিয়তই তাদের সাথে আমাদের একটা লিঙ্ক থাকে, যখনই আমার টিম যায় সেখানে তখন তাদের সাথে ইনফর্ম করে যে আমরা আজকে সদর কমলাপুরে আমরা আজকে রেস্কিউ করতে আসছি, তাদেরকে ইনফর্ম করে রাখে। যখনই কোনো শিশু পায় আমরা সাথে সাথে সেখানে ইনফর্ম করি যে আমরা আজকে এই শিশুটা পেয়েছি, এই শিশুটাকে আমরা আজকে এখন আমাদের ফ্যামিলি শেল্টারে নিয়ে যেতে চাচ্ছি, এবং তারাই আমাদেরকে পারমিশন দেয় হ্যাঁ ঠিক আছে দেখেন। এবং যখনই আমরা তাদেরকে তাদের পরিবারে ফেরত দিই তখন আবার সাথে সাথে আমরা থানা থেকে আবার ইনফর্ম করছি যে হ্যাঁ আমরা যে স্যার আমরা এই শিশুটাকে যখন রেস্কিউ করলাম আজকে তার পরিবারে দিয়ে আসছি এই তার এভিডেন্স এই তার কাগজপত্র, এগুলো আমরা সাথে সাথে তাদেরকে ইনফর্ম করি সেখানে।
এবং আরেকটা বিষয়, অনেকের SMS এবং কমেন্টে একটা বিষয় আসছে যে অনেকে আপনাদের সাথে কাজ করতে চাইছেন কিংবা এই শিশু দুটোর পাশে আরো জোরালো ভাবে দাঁড়াতে চাইছেন, যেমন অনেকটা অনেকে কুলসুম কিংবা হাসানের লেখাপড়া বা এই দিকটাও দেখতে চাইছেন, এরকম কোন ধরনের কোন সুযোগ কিংবা এরকমটার জায়গা আছে কিনা?
আসলে মানবতাটা সবার মধ্যেই থাকুক সেটা আমরাও চাই, এককভাবে কোনো জিনিসই করা সম্ভব না।
আপনাদের সাথে অনেকে কাজ করতে চাইছেন,
হ্যাঁ যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যারা কাজ করতে চান যারা এই সমস্ত মানবতার কাজে এগিয়ে আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে কাজ করতে পারবেন। সেজন্য হয়তো আপনারা আমাদের নির্বাহী পরিচালকের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের ফেসবুকে একটা ফ্যান পেজ আমাদের ফেসবুকে একটা পেজও আছে যেটাতে লেখা আছে যে লিডো, লিডো পেজ, সেখানে তারা হয়তো লাইক এল ডাবল ই ডি ও
ডি ও
জি লিডো, সেখানে তারা তাদের সাথে সেখানে আমাদের সাথে অ্যাড করে তারা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অথবা আমাদের ইমেইল আছে, এটা হচ্ছে হেল্প স্ট্রিট চিলড্রেন ফর সার্ভাইভ অ্যাট জিমেইল ডট কম, চাইলে তিনি সেখানেও জি ইমেলটা হচ্ছে হেল্প স্ট্রিট চিলড্রেন ফর ইংরেজিতে ফোর সার্ভাইভ অ্যাট জিমেইল ডট কম, চাইলে তিনি এই নম্বরেও ইমেল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে www.streetchildrenlido.org, এই নাইলেও আমাদের সাথে তিনি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের নির্বাহী পরিচালকের মোবাইল নম্বরেও উনি যোগাযোগ করতে পারেন, তার আপনাদের সুবিধার্থে আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01-8192-91-567, চাইলে তারা তার সাথে যোগাযোগ করে আমাদের সাথে কাজ করতে পারেন আপনারা। এবং আমি চাই যে আসলে স্ট্রিট চিলড্রেন বিষয়টা বা পথশিশু বা এই ধরনের শিশু বিষয়টা বাংলাদেশের জন্য খুবই আমি মনে করি যে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এখানে এককভাবে কারো পক্ষেই এটা দূর করা সম্ভব না, সমাজের সকলেই যদি এগিয়ে আসে বা সকলেই যদি সহযোগিতা করে তাহলে এই শিশুদেরকে এক সময় আমরা অবশ্যই আমরা আমাদের এই দেশটাকে এগিয়ে নিতে পারবো, এই শিশুদেরকে আমরা দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলে এবং আমরা একজন সুনাগরিক হিসেবে তাদেরকে দেখে পৃথিবীর বিশ্বে আমরা দেখিয়ে দিতে চাই যে আসলে বাংলাদেশ গরিব হলে বা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও তারাও কোনো অংশে কম নয়, যে এই ধরনের শিশুদের দিয়েও তারা দেশকে এগিয়ে নিতে পারে তাদেরকে দক্ষ জনগোষ্ঠী তৈরি করে।
আমরা জেনে ভাই আপনার কাছ থেকে একটা কথা শুনছিলাম, আমরা একটু উপস্থিত দেখি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে অসাধারণ এই কাজটির সাথে আপনাদের মতো মানুষ আসলে জড়িয়ে আছেন, আপনাদেরকে দেখে অনেকেই অনেক বেশি অনুপ্রাণিত হবেন এবং নিঃসন্দেহে শুধু গর্বের তা না, নিঃসন্দেহে এটা ভীষণভাবে ভালো লাগার যে এরকম কাজে যে কেউ নিজেকে জড়িয়ে রাখতে চাইবে এবং সেটাই হয়তো মানবিকতা বা সেটাই হয়তো মানুষ হিসেবে তার জন্মের সবচেয়ে বড় সফলতা। আমি অনুষ্ঠানের মোটামুটি আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, আমি কুলসুম এবং হাসানের কাছ থেকে আনন্দ ঘন কিছু মুহূর্ত কুলসুমের কাছ থেকে আমরা গান শুনবো, প্রচুর মানুষ এটা মনে রেখেছে কুলসুম তুমি তৈরি হয়ে যাও তোমার কাছ থেকে আমরা গান শুনবো এবং আমাদেরকে হাসান ডায়ালগ শোনাবে, হাসান বলেছিল যে এক নায়কের ডায়ালগ সে শোনাবে, সেসব কিছু আমরা শুনবো, অনেকেই আমাদের সেই SMS কমেন্টে শুনেছে বলেছেন, আমরা একদম শেষবার মতো আপনার কাছ থেকে কিছু শুনতে চাই।
অসংখ্য ধন্যবাদ ঢাকা এফ এম কে, আমি ঢাকা এফ এম এর স্বামী ভাই মঈন ভাইকে ধন্যবাদ জানাই যার মাধ্যমে মূলত প্ল্যাটফর্মটা আমরা পাই। আসলে আমি লিডোতে যে হিসাবে কাজ করছি, আমার আমার কাজ আমার মধ্যে যেটা আমি বলি যে নিজের খেয়ে বনের মোষ তাড়াই, যেটাকে আপনারা ইংলিশে ভলান্টিয়ার বলতে পারেন। আসলে এই এই যে তাগিদগুলো এই সমাজের এই বিষয়গুলো দেখে আসলে নিজ থেকে কাজ করা এবং ফেসবুক থেকেই আমাকে লিডোকে আমার খুঁজে বের করা সেখানে তার সাথে আমার কাজ করা এবং বেশ কিছুদিন তার সাথে পথ চলার সুযোগ হয়েছে আমার লিডোর সাথে। আসলে পথশিশু ইস্যু যেটা বাংলাদেশে আছে সেটা এটা খুব ভালো জিনিস না, এটা দেশের উন্নয়নের উন্নতির সময় যখন মানুষ দেখে রাস্তার দুপাশে মানুষ শুয়ে আছে এটা মানুষকে খুব নাড়া দেয় এবং এটা দেশের চিত্রকে বদলে দেয়। তো সেই তাগিদ থেকে কাজ করে এবং আমার সাথে আরো বেশ কিছু যুবক কাজ করছেন, আমি বাংলাদেশের যারা যুবক আছেন যারা আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি যারা আছেন তারা সবাইকে বলবো নিজের জায়গা থেকে এদের জন্য আওয়াজ তোলা উচিত এবং এই ইস্যুটা আসলে একা সম্ভব না, এখানে অনেক কিছু জড়িত। দুধ বলি যে বরিশাল থেকে কোন ছেলেবেলে চলে আসছে তাহলে একটা ছেলে বরিশাল থেকে লঞ্চে উঠছে কিন্তু যদি কর্তৃপক্ষ তাকে এভাবে না দেখে যে কোন গার্জিয়ান ছাড়া কোনো ছেলে উঠবে না তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, অনেক শিশু দেশে আসা ঢাকা আসা বন্ধ করে দেয়। তো সামগ্রিকভাবে সর্বস্তরের একেবারে মানে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে একবারে ইমাম মহাজ্জেন পর্যন্ত যারা সমাজের সমস্ত শ্রেণীর একসাথে কাজ করতে হবে এই সেটা বন্ধ করার জন্য। আর একটা বিষয় লিডোর মূলত কাজ হলো যে পথশিশুর মতো বাংলাদেশ গড়ার লক্ষ্যে লিডো ব্লিজিং করার জন্য যে কাজটা লিডো করে থাকে এই জায়গাগুলোতে এখনো লিডোর হাতে অনেক শিশু প্রায় হাজার খানেক শিশু লিডোর কাছে আছে যারা পরিবারে ফিরে গেছে কিন্তু তারা এখনো পরিবার থেকে আবার ফিরে আসতে যাচ্ছে কারণ পরিবার তাকে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে না। এই জায়গাগুলোতে মানুষকে আরো এগিয়ে আসা উচিত, আমরা চাই যে বিভিন্ন শিল্ডারের পাশাপাশি মানুষ যেন তাদের দায়িত্ব গ্রহণ করে এদেরকে মানুষের বড় করার জন্য সহায়তা করে। আর সর্বোপরি বলবো যে ভালো কাজ
ভালো কাজ, ভালো কাজই, সবাই ভালো কাজে আসা উচিত এবং সবাইকে এই কাজে, যে কোন সংস্থা হোক চাই একা হোক, সব জায়গায় নিজের ভালো কাজটা সব জায়গায় করা উচিত। এবং আর একটা সুসংবাদ হলো যে আমরা লিডো একটা কনসার্টের প্ল্যান করছি, ঢাকায় সাথে থাকবে আশা করি। তো এই কনসার্টের মাধ্যমে যে অর্থ আয় হবে, এর মাধ্যমে আমরা চাচ্ছি যে এরকম প্রায় 2000 শিশুকে আমরা তাদেরকে ফ্যামিলিদেরকে সাপোর্ট দিব, যেটা মার্চে আমরা শুরু করতে মার্চে আমরা প্রোগ্রামটা করব। এই সংবাদটা আমরা লিসনারকে দিয়ে দিচ্ছি এবং লিসনারকে বলবো যে আপনারা যারা কাজ করতে চান আমাদের সাথে, তারা আমাদের লিডুর যে পেজ আছে ফেসবুকে আপনারা ফেসবুকে সেটা দেখতে পারেন এবং আমাদের ইনবক্সে আপনাদের ফোন নাম্বার এবং নামটা শেয়ার করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যোগাযোগ করব এবং আমরা সাথে কাজ করব এবং সুন্দর একটা বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একত্র করব। ধন্যবাদ,
অসংখ্য ধন্যবাদ। আমি কিছু এসএমএস কমেন্ট পড়ছিলাম, হয়তো এত বেশি এসএমএস কমেন্ট একবারে অন এয়ারে পড়া সম্ভব না, তবে অনেকেই কিন্তু অনেকেই হাসান এবং কুলসুমের পাশে দাঁড়াতে চেয়েছেন। তাদের জন্য বলি যে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্ধকার গল্পের এই টিমের সাথে। একটা নিয়ম আছে, এসএমএস করে আমাদেরকে একটু জানাবেন কিভাবে, নিয়মটা বলে দিচ্ছি। OZ, দ্যাট মিন্স অন্ধকারের গল্প, OZ লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আরেকটি স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, OZ লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। নিশ্চয়ই আমাদের অন্ধকারের গল্পের টিম আপনার সাথে যোগাযোগ করবে। জনি ভাই হয়তো আর কিছু বলতে চাচ্ছেন, আমি প্লিজ মাইক্রোফোনটা জনি ভাইয়ের কাছে দিতে চাই।
ধন্যবাদ। আমি আসলে লিসেনারদের একটা সুসংবাদ দিতে চাচ্ছি যে আমরা গত এপিসোডে আমাদের লিডো থেকে যে দুটি শিশু এসেছিল, তিতলি এবং শরীফা, যে মেয়েটি শরীফা, যে মেয়েটি ছিল প্রেগনেন্ট,
28 ডিসেম্বর এসেছিল
শরীফা, যে মেয়েটি প্রেগনেন্ট ছিল, সে আপনাদের দোয়াতে গতকালকে একটি সুন্দর ফুটফুটে একটা মেয়ে শিশু জন্ম দিয়েছে
এবং সেই ছবিটা আমরা ফেসবুকে পোস্ট করে দিয়েছি, আসলেই ফুটফুটে, আপনারা দেখতে পারেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে।
আমি লিসেনারদের বলবো যে আপনারা সবাই দোয়া করবেন যাতে ওর শিশুটা সুস্থ এবং ও ভালো থাকে, আপনাদের দোয়াতে ও ভালো আছে এবং বর্তমানে সে লিডোর শেল্টারই আছে আমাদের তত্ত্বাবধানে। এবং আমি চাই যে আসলে লিসেনারদের দোয়া এবং ভালোবাসায় তিতলি আবার নতুন করে, শরীফা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখুক।
অবশ্যই। আর আমি আসলে লিডো কিংবা আপনাদেরকে নতুন করে কিছুই বলতে চাই না, এটা সবার বুকের ভিতরে সেই কথাগুলো বাজছে। অসংখ্য ধন্যবাদ অন্ধকারের গল্পের এই টিমও, আপনাদেরকে আমরা পাশে পেয়েছি, আপনাদের মাধ্যমে আমরাও কোনো না কোনো ভাবে আপনাদের সাথে থাকতে পারছি, এজন্য ভীষণ ভালো লাগা। অনেক শুভকামনা আপনাদের সুস্থতা, সেটাও আমরা চাইছি। শরীফা সম্পর্কে আপনি বলছিলেন, প্রেসরতা যারা শুনছেন তাদেরকে আমরা একটু জানাতে চাই যে গতকাল রাতে শরীফা, তিনি এটি যেমনটা জনি ভাই বলছিলেন ফুটফুটে সন্তানের সব করেছেন
এবং
কন্যা শিশুর, এবং শরীফা মাত্র 14 বছর বয়সে কিন্তু অন্তঃসত্ত্বা হয়েছিলেন। গত 28 ডিসেম্বর তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন এবং সেই অন্ধকারের গল্পই এসে তার গল্পগুলো শুনিয়েছিলেন, আর গতকালই তিনি মা হয়েছেন। তার জীবনটা অনেক বেশি চমৎকার সুন্দর হোক এবং তার যে কন্যা শিশুটি এসেছে সেই সন্তানের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অনিশ্চিত। আই রিপিট, যে ফুটফুটে কন্যা সন্তানটি শরীফা জন্ম দিয়েছে তার ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অনিশ্চিত। তার পাশে, সেই নবজাতক শিশুটির পাশে যদি আপনারা দাঁড়াতে চান, বা মিলিতভাবে বলবো যে সবাই অবশ্যই দাঁড়ান শরীফার পাশে, তার পাশে দাঁড়াতে চাইলে আমাদেরকে SMS করুন। আমি নিয়মটা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন, আপনার মোবাইল ফোনটি হাতে তুলে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, আপনার মেসেজিং অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন OG মানে অন্ধকারের গল্প, একটি স্পেস দিয়ে আপনার নামটি লিখুন, আরেকটি স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি, আপনি যে নাম্বারটি ব্যবহার করছেন সেই নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। অন্ধকারের গল্পের টিম থেকে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা হবে। আমরা চাইছি আপনি শরীফার পাশে দাঁড়াবেন, শরীফার সেই নবজাতক শিশু যে পৃথিবীর আলোতে এসেছে তার পাশে আপনারা সবাই দাঁড়াবেন, যেমনটা দাঁড়িয়েছিলেন গত গল্পেও। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ ভাগে চলে এসেছি, আমি একটু বলতে চাই জনি ভাই, আপনার কাছ থেকেও একটু বিদায় নিতে চাই এবং শেষ বেলায় যদি কিছু বলতে চান।
আমি প্রথমে ঢাকা এফএম কে ধন্যবাদ জানাই যে ঢাকা এফএম এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের, যার জন্য আমি ঢাকা এফএম এর কাছে কৃতজ্ঞ। এবং সেই সাথে শুধু আমি শুধু জনি বা আমি এখানে আমার সাথে বকর ভাই
যারা আছেন আপনাদের সাথে কাজ করেন আমরাও ধন্যবাদ জানাই।
আমি আসলে আমি অনেক কৃতজ্ঞ, আর সেই সাথে শুধু আমি না, আমি আসার সময় আমার শরীফার সাথে কথা হচ্ছিল, তো শরীফা সত্যি খুব কৃতজ্ঞ এবং শরীফা সবার কাছে দোয়া চেয়েছে যে যারা তার প্রোগ্রাম শুনেছে বা যারা তাকে ভালোবেসেছে, যারা তাকে ভালোবাসে, তারা যাতে তার ছেলে মেয়ে শিশুর জন্য তারা যাতে দোয়া করে। এবং সে বলে যে সে আমাকে আসার সময় বলছিল যে এখানে মোহিন ভাই যারা ইয়েরা আছে এখানে, যারা আপনাদের এই ঢাকা এফএম এ অন্ধকারের গল্পের যে ফুল টিম যারা আছেন তাদের সবাইকে সে তাদের তার সালাম জানিয়েছে।
অনেকেই হয়তো আজকে আবার নতুন করে আমাদের সাথে জয়েন করেছেন, শরীফার কথা অনেকেই হয়তো সেদিন অনুষ্ঠানটা মিস করেছেন। একেবারে খুব সংক্ষিপ্ত সময়ে শরীফা সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই, তার ঘটনাটা শুনে গেছিল একেবারে সংক্ষিপ্ত সময়ে।
সংক্ষেপে বললে এতটুকুই বলা যায় যে শরীফার জীবনটা আসলে খুব জোয়ার ভাটার একটা জীবন তার। শরীফা এরকম একটা মেয়ে যে খুব অল্প বয়সেই সে বিভিন্ন মানুষ দ্বারা সে রেপড হয়, এবং মানে আমার আসলে বলতেও আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে সে এমন একটা ঘটনা সেখানে যে ওর ও মানে ওর নিজের যেই মানে ওর বাবা
মানে যে কোনো কারণে হোক সমাজের যে অনেক অন্ধকারের গলি থাকে সেই সব জায়গা থেকে সেই সেটা উতরে এসে ফাইনালি সে আবার উঠে দাঁড়িয়েছে এবং তারই একটি সত্তা বলতে পারি যে নবজাতক গতকাল এসেছে। এখন আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই, আলোর কথা শুনতে চাই, অন্ধকারের গল্প থেকে আলোর পথে আমরা আসতে চাই। তার সেই নবজাতকের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অনিশ্চিত। আমরা আবারও বলছি যে প্লিজ সেই নবজাতকের পাশে যদি আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়াতে পারেন। আমি একটি মেসেজিং নিয়মটা আমি একটু জানাতে চাই আপনাকে, কিভাবে আসলে আপনি আপনার সাহায্য বা আপনি যে পাশে দাঁড়াচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে সেল নাম্বার, পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। আমি জেনিফার কাছে যাবো একদম শেষ সময়ের কথাগুলো।
আমি আসলে আমার অর্গানাইজেশন লিডের তরফ থেকে সকল লিসেনারদের ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই ঢাকা এফএম কে, বিশেষ করে ফাদ ভাই এবং কান্তা আপা এবং ফজলুল করিম ভাই এবং যারা আমার লিডের সাথে জড়িত আছে, অসংখ্য আমার লিসেনার এবং বকর ভাইয়ের মতো যারা সাদা মনের মানুষ যারা এই লিডোটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এবং আমার বিশেষ করে আমার যারা রেস্কিউ টিম আছে, আমার যারা ভাইয়েরা এবং বোনেরা যারা অক্লান্ত পরিশ্রম করছে এই শিশুদেরকে উদ্ধার করে নিয়ে এসে তাদের পরিবারে একটা মিলন ঘটিয়ে দেওয়ার জন্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে এই সংস্থার পক্ষ থেকে আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যারা এই শিশুদের পাশে এসে দাঁড়াতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ দশের লাঠি একের বোঝা, কেউই এককভাবে কোনো জিনিস সম্পূর্ণ করতে পারে না, এবং আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে একসময় অবশ্যই আমরা বাংলাদেশ থেকে এই ধরনের পথ শিশুদের মুক্ত করতে পারবো। সবাইকে ধন্যবাদ,
ইনশাআল্লাহ আপনাদের প্রতি শুভকামনা। বন্ধুরা, শরীফের কথা আমরা বারবার বলছিলাম, শরীফা যে গত 28 ডিসেম্বর আমাদের এই অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছিল এবং মাত্র 14 বছর বয়সে যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল, সে একটি নবজাতকের ফুটফুটে নবজাতকের জন্ম সে দিয়েছে এক কন্যা শিশুর, সেই ছবিটা আপনারা কিন্তু আমাদের ফেসবুকের ফ্যান পেজে এসে দেখতে পারেন। ফেসবুকের ফ্যান পেজে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি পাবেন। আবারও বলছি facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন। আমাদের এই মাত্র আমরা দুটো ছবি আপলোড করেছি, একটা শরীফা যে 28 ডিসেম্বর স্টুডিওতে এসে কথা বলেছিল অন্ধকারের গল্পে সেরকম একটি ছবি, এবং গত রাতেই সে কিন্তু একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সেই তার সন্তানকে নিয়ে তার অসাধারণ একটি ছবি হাসপাতালের বেডে শুয়ে আছে সেটাও আমরা আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখানে এসে সেই ছবিগুলো দেখতে পারেন, সেখানে আপনার মতামত বা সবকিছুই জানাতে পারেন। আমি কুলসুমকে একটু সিটে রাখবো, আর হাসান তো আছেই, দুজনের কাছ থেকে একদম শেষ সময়ের কথাগুলো শুনবো। অনেকটা রাত হয়ে গেছে, ওদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ যে এতটা রাগ এতটা রাত ধরে আমাদের সাথে জেগে থাকার জন্য। পাশাপাশি বলতে চাই যে পুরো এই অন্ধকারের গল্পের টিমকে, প্রোডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন কিংবা পুরো অন্ধকারের গল্পের টিমকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমি ইভানও সেই রাত 10:30 থেকে প্রায় 10:30 থেকে হয়তো খানিকটা পরে শুরু করেছিলাম, আপনাদের সাথে আছি, আপনারাও আছেন টিউন ইন করে ঢাকা এফ এম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফ স্টেশন। প্রথম তুমি রেডি গান শোনানোর জন্য? তোমার গান শোনার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে আছে, বিলিভ মি, একেবারে আমাকে বিশ্বাস করতে পারো, প্রচুর মানুষ তারা তোমার গান শুনে ঘুমোতে চায় না। হাসান, তুমি যতই আমাকে রিকোয়েস্ট করো লাভ নেই, তোমাকে একটা এখন আমরা খুব আনন্দ করবো, হাসির সময় তুমি তোমার পছন্দের সিনেমার যে কোনো একটা ডায়লগ বলবে, বা তুমি যদি গান গাইতে চাও গান গাইতে পারো, কবিতা বলতে চাও কবিতা বলতে পারো, গল্প শোনাতে চাও কৌতুক বলতে চাও, যে কোনো একটা কিছু তোমাকে করতেই হবে, কারণ লিসনাররা সবাই তোমাদের জন্য কিন্তু এখন অপেক্ষা করে আছেন এবং তোমাদের প্রতি তাদের যে কি পরিমাণ ভালোবাসা সেটা আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কে করবে আগে, কুলসুম না হাসান? কুলসুম করবে আগে। আচ্ছা কুলসুম কি গান শোনাবেন? তুমি বড় হয়ে, তোমাকে একটা মজার কথা বলি, তুমি বড় হয়ে শিল্পী হতে চাও, তুমি যে মাইক্রোফোনে কথা বলছো যে স্টুডিওতে রেডিওতে, এর আগে রেডিও শুনেছো কখনো?
জি না।
আচ্ছা এখানে কিন্তু এসে বাংলাদেশে যারা বড় বড় শিল্পী আছেন, তুমি তোমার পছন্দের শিল্পীকে কার গান শুনতে তোমার ভালো লাগে?
শান্ত ইমন খান সিফেডি সব চাইতে ভালো লাগে আমার।
আচ্ছা ওনারাও কিংবা ওনাদের মধ্যে এখন আরো যারা গান গাইছেন তারা কিন্তু এখানে এসে, তুমি যেখানে বসে আছো এখানে বসেই গান করে গেছেন অনেকেই, তো তুমি সেই জায়গায় বসেই কিন্তু আজকে গান গাইছো এবং বিধাতা তোমার একটি স্বপ্ন কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেল বা পূর্ণ অনেকটা তুমি কিন্তু হয়ে যাচ্ছে। তুমি আমাদেরকে যেভাবে শোনাবে আমরা সেটাই মুগ্ধ হয়ে শুনবো। কোন গানটা শোনাবে? তোমার যেটা গাইতে অনেক বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে সেরকম একটি গান, এর মধ্যে হাসান রেডি হয়ে যাও, তুমি আমাদেরকে কি শোনাবে আমরা ছোট করে তোমার কাছ থেকে সেই গানটি শুনবো প্লিজ।
সুখের জীবন আমার দুঃখের আধারে আছে ডেকে, তুমি আলো জ্বালো নাই আমি বেশি ভালো নাই, তুমি আলো জ্বালো নাই আমি বেশি ভালো নাই, তুমি পাশে নাই আমার যেদিন থেকে, তুমি পাশে নাই আমার যেদিন থেকে, আধার ঘরে আমার সন্ধ্যা প্রতিব জ্বলে না, আমার চোখের জলে তোমার হৃদয় গলে না, তুমি যখন ভাবে পর বুকের ভিতর বহে জ্বর, তুমি যখন ভাবে পর বুকের ভিতর বহে জ্বর, আজও কাটে দিন স্মৃতির স্বপ্ন দেখে, তুমি পাশে নাই আমার যেদিন থেকে, তোমার ভালোবাসা মিথ্যে সবই ছল না, আমায় জ্বালাও শুধু তুমি নিজে জ্বল না, কেন এত কষ্ট দাও বলো তুমি কি সুখ পাও, কেন এত কষ্ট দাও বলো তুমি কি সুখ পাও, দুঃখের সাগরে আমায় একা রেখে, তুমি পাশে নাই আমার যেদিন থেকে, সুখের জীবন আমার দুঃখের আধারে আছে ডেকে, তুমি আলো জ্বালো নাই আমি বেশি ভালো নাই, তুমি আলো জ্বালো নাই আমি বেশি ভালো নাই, তুমি পাশে নাই আমার যেদিন থেকে, তুমি পাশে নাই আমার যেদিন থেকে।
আমি একদম সত্যি কথা বলি যে তুমি যদি আজকে সারা রাত গান গাও আমি সারা রাত গান শুনবো, আমার মনে হয় সবার অনুভূতি ঠিক তাই, অসাধারণ চমৎকার। তুমি যে কতটা ভালো গেছো সেটা আসলে বলে বোঝানো সম্ভব না, তুমি গানটা করবে একদিন, তুমি ইনশাল্লাহ পড়াশোনা করে শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে অনেক বড় শিল্পী হবে, তোমার সাথে প্রচুর মানুষের ভালোবাসা তোয়া সবকিছু আছে, এবং তোমার গানের পরে আমাদের পুরো অন্ধকারের গল্পে টিমের তরফ থেকে তোমার জন্য দারুণ একটি উপহার রয়েছে, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, এবং সবার হৃদয় তুমি ছুঁয়েছো এটা আমার বিশ্বাস করছেন। হাসান রেডি, তুমি লজ্জা পাচ্ছ, তুমি মাইক্রোফোনের কাছে আছো এখন। হ্যাঁ আমি এটাও বলতে চাই যে অনেকেই হয়তো এই গানটা শোনার পরে কুলসুমকে দেখতে চাইবেন, এবং সেটা খুবই সহজ, আপনি ফেসবুকের ফ্যান পেজে আসেন ঢাকা এফএম এর, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন। প্রথমে শরীফা তার সন্তানকে নিয়ে আমরা দুটো ছবি আপলোড করেছি, তার পরের পোস্টটি কিন্তু হাসান, মাঝখানে কুলসুমের বাবা হেলালুদ্দিন এবং তার পাশে কুলসুম একটা ছবি আপলোড করে দিয়েছি, সেখানে এসে আপনারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, গান সম্পর্কেও যে কোনো কিছু বলতে পারেন। ওকে হাসান, কি শোনাচ্ছ, কোনো কবিতা, কোনো জোকস? কোনো ডায়ালগ, যে কোনো কিছু একটা তুমি শুনিয়ে দাও, একটা কৌতুক বা একটা কবিতা আমাদেরকে বলো। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, আমরা ওই দেখা যায় তাল গাছ শুনবো তোমার কাছ থেকে। ওকে, হ্যাঁ,
ওই দেখা যায় তাল গাছ তুই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, ও বগিতে কাস কি পান্তা বাচ্চাস কি পান্তা আমি চাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অফিস ফুস করে।
চমৎকার, চমৎকার। এবং তুমি পড়তে শুরু করেছো, এরপর থেকে যখন লিখতে পারবে প্রথমেই এই কবিতাটা তুমি লিখবে, ঠিক আছে? এটা তোমার জন্য আমাদের শুভকামনা, তোমার জন্য দারুণ একটি গিফট অন্ধকারের গল্পের তরফ থেকে রয়েছে। বন্ধুরা, অনেক অভিনন্দন আপনাদেরকেও, অনেক বেশি শুভকামনা জানাবো, ভালোবাসাও জানাবো যে অন্ধকারের গল্পের এই আয়োজনটি আপনারা এত রাতভর উপভোগ করলেন। আশা করছি সবসময় আমাদের সাথে আপনারা থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, এবং পাশাপাশি এটাও চাইছি যে নিজেকে ভালোবাসবেন, অন্ধকারের গলি সম্পর্কে ধারণা রাখবেন, সচেতন হবেন, আলোর পথে থাকবেন, বুকের ভিতরে মানবিকতাটা বাঁচিয়ে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটির সাথে সবসময় আপনাদের যে কোনো ধরনের মতামত, যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের ভালো মন্দ গঠনমূলক সমালোচনা, সবকিছু উদার হস্তে আমরা গ্রহণ করতে রাজি আছি। আপনার চারপাশের, আপনার কাছে ঘটে যাওয়া এরকম কোন অন্ধকারের গল্প যদি জানা থাকে, সেটাও আমাদেরকে জানাতে পারেন। সেখানে পৌঁছে যাবে আমাদের অন্ধকারের গল্পের টিম এবং তুলে আনবে সেই ঘটনাগুলো। পাশাপাশি আমরা বলতে চাই, একেবারেই সজাগ থাকুন। এখন অনেক বেশি সময়টা হয়তো বদলে গেছে, তার মাঝখান থেকে অন্ধকারকে অন্ধকার বলেই চিনুন, আর সবসময় আলোর পথে চলুন। অনেক বেশি ভালো থাকুন। আমরা অবশ্যই আপনাদের প্রতি বেশ কিছু আবেদন আমরা রেখেছি, সেই আবেদনগুলোতেও সাড়া দিবেন সেটা চাইছি। আজ গেলেও এটা বলছি যে আপনাদের সাথে কথা হবে একেবারে আগামী রবিবার রাত 10:30 এবং পাশাপাশি আর একটা বিষয় যেটা আমাদের বলার ছিল, যে অনেকেই লিডোর সাথে কাজ করতে চেয়েছেন এবং সেই নিয়মটা আমরা বলেছিলাম, ফেসবুকে লিডোর একটি পেজ রয়েছে, পাশাপাশি লিডোর যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন ফরহাদ হোসাইন, অ্যান্ড হটলাইন নাম্বার আছে, লিডোর একটি হটলাইন নাম্বার রয়েছে। আবারও বলছি, লিডোর সাথে অনেকে কাজ করতে চেয়েছেন, লিডোর একটি হটলাইন নাম্বার আছে, নাম্বারটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেখানে আপনারা ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং খুব সহজে তাদের সাথে কাজ করতে পারেন। নাম্বারটি মনোযোগ সহকারে শুনুন, 01786228822। আবারও বলছি, 01786228822। বন্ধুরা, আমাদের সময়টা একেবারেই শেষ, দারুণ একটি ঘুম আপনার হোক, আগামী দিনটা অনেক বেশি ভালো কাটুক, চোখ কান খোলা রেখে পথ চলবেন, অনেক বেশি ভালো থাকবেন। হাসান, কুলসুম সহ এরকম আরো অনেকে যারা আছেন, সবার প্রতি শুভকামনা, সব ঘরে ঘরে শিশুরা বেড়ে উঠুক আনন্দে ভালোবাসায়। অন্ধকারের গল্প থেকে আজ টাটা বাই বাই বলতে চাই এবং ভালোবাসা সবার জন্য। আর এটাও বলতে চাই, আগামী রোববার ঠিক 10:30 আবারও কথা হচ্ছে, যাবার বেলা যে গানটি দিয়ে যাচ্ছি, আমরা করব জয়। আগামী রোববার পর্যন্ত ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন, সবগুলো আয়োজনের সাথে থাকুন এবং অবশ্যই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। ব্রো
This track was downloaded from FusionBD.com.